This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আরো একটি রবিবার, আরো একটি আনকোরা এপিসোড, এবং আরো একবার যাহা বলিব সত্য বলিব মঞ্চের পর্দা উঠে গেছে এবং কেউ একজন অপেক্ষা করছেন সত্যের আসনে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের জন্য। অনুষ্ঠান শুরু করবার আগে যে কয়েকটি বিষয় আপনাকে অবগত করতে চাই, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে SMS পোল। পুরো অনুষ্ঠানটি একজন বিশেষজ্ঞ, সমাজের গুণী একজন মানুষ, যিনি হতে পারেন এই বিষয়ের উপরে এক্সপার্ট, সাইকিয়াট্রিস্ট, সমাজবিজ্ঞানী কিংবা সুশীল সমাজের প্রতিনিধি, তাদের মধ্যে থেকে যে কোনো একজন, যিনি পুরো অনুষ্ঠানটি আমাদের লাইভ শুনবেন এবং শোনার পরে আজকে যিনি অতিথি রয়েছেন তার সম্পর্কে তথা এই বিষয়টির সামাজিক প্রেক্ষাপটে তিনি তার মূল্যায়ন আমাদের সামনে তুলে ধরবেন। তিনি এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে থাকবেন, কে রয়েছে আমরা সেটা একটু পরেই জানবো। তবে তার আগে বলতে চাই এই অনুষ্ঠানে আসার জন্য নিয়মটি। আপনি যদি অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এ পর্যায়ে আমি আরজি সুমনকে অনুরোধ করছি কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব আসনে আমাদেরকে জানিয়ে দেবার জন্য।
যাহা বলিব সত্য বলিব।
আজ সত্যের মঞ্চে বসতে যাচ্ছে ঐশী। মেয়েদের প্রকৃত বয়স নাকি বলতে বারণ, তাই তার বয়সটা না হয় নাই বললাম। ঐশী কি ভুল করেছে সেটা তো তার কাছ থেকে আমরা শুনবই, তবে এই ঐশীর মধ্যেও যে কত ভালো দিক রয়েছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছে। ঐশীরা চার বোন এক ভাই। ঐশী খেলাধুলা পাগল, চঞ্চল এক মেয়ে, খুব সহজে মানুষকে কাছে টানার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে তার। ঐশী একবার যাকে বন্ধু বলে মনে করেন বিপদে আপদে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেন। স্কুলে পড়ার সময় এক বন্ধু নেশার সাথে জড়িয়ে যেতে থাকলে অন্য বন্ধুদের মতো তার কাছ থেকে দূরে সরে না গিয়ে নেশাগ্রস্ত বন্ধুকে সঠিক রাস্তায় ফিরিয়ে এনেছেন। ছোটবেলা থেকেই ঐশী বেশ আবেগপ্রবণ, কাউকে কষ্ট পেতে দেখলে নিজেই কেঁদে ফেলেন। ঐশীর অবসর কাটে গান গেয়ে, কবিতা লিখে। ছোটবেলায় তার ইচ্ছা ছিল অভিনয় শিল্পী হওয়ার। ঐশী একটা কথা মনে প্রাণে বিশ্বাস করেন, কথা দিলে কথা রাখতে হয় এবং সবসময় সেটা মেনে চলার চেষ্টা করেন। আলোর পরেই থাকে অন্ধকার। ঐশীর জীবনে কি সেই অন্ধকার তা শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ আরজে সুমন আমার কাছে ফিরে আসবার জন্য, এবং তুমি যেটা বলেছ আমরা নিশ্চয়ই সেটা আবিষ্কার করব। আমরা এ পর্যায়ে অতিথিকে ওয়েলকাম করতে চাই। ওয়েলকাম করবার আগে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি যে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি আমাদের সঙ্গে লাইভ রয়েছেন এবং তিনি আমাদেরকে শুনবেন। এ পর্যায়ে আমি অতিথির কাছে যেতে চাই। আপনার নামটা তো ঐশী। আচ্ছা ঐশী, আমরা প্রথমে যে প্রশ্নটি সবাইকে করে থাকি আপনাকেও সেই প্রশ্নটি করছি, তার ব্যতিক্রম হচ্ছে না। এরকম একটি অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার, এবং এরকম অনুষ্ঠানে আসলে অনেক বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়, এটা জানার পরেও আপনি কেন আসলেন?
কারণ আমার বিবেকে আমাকে প্রতিনিয়ত মেরে ফেলতেছে, আমাকে অনেকে জ্বালাতন দিতেছে, যেটা আমি মেনে নিতে পারতেছিলাম না। আমি চাই মানুষের মাঝে ছড়িয়ে দিতে, যাতে আমার মতো যেন কেউ ভুল না করে এবং আমার মতো যেন কোন ছেলে মেয়ে তার বাবা মার কাছে অবহেলা না পায়। কারণ যে কষ্টটা আমি পেতেছি, হয়তো এটা আমি মানুষের কাছে বললে আমার মন একটা হালকা হবে, এজন্যই আমার এখানে আসা।
প্রিয় শ্রোতা, তার উদ্দেশ্য মহৎ। আমরা বারবারই বলে থাকি, পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। এবং পাপকে ঘৃণা করলেই কেবলমাত্র নিজেকে পাপ থেকে মুক্ত রাখা যায়। আমরা ঐশী আপনার কাছে যেতে চাই। আমরা তো প্রথমেই বলেছি যে ভুলের পেছনে কারণ থাকে, ভুল কি সেটা জানার ব্যাপার থাকে এবং ভুলের পরিণতি জানার ব্যাপার থাকে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
ভাই, আমি যখন 7 বছর বয়স তখন থেকে বলতে চাই।
জি প্লিজ।
যখন ভাই আমি যখন 7 বছর বয়স, তখন আমি আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায় কোথায় আমরা জানতাম না। হঠাৎ করে আমরা গ্রাম থেকে আমার মা আমাদের বাড়িতে নিয়ে আসে, ঢাকায় নিয়ে আসে। ঢাকা আনার পর আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে, যখন আমাদের তখন মানে পড়াশোনার করাটার
বাবা এবং মা দুজনেই ছেড়ে চলে যায়।
বাবা চলে যায় আর কি,
বাবা চলে
যায়, হঠাৎ করে খোঁজ খবর নেই।
বাবা হঠাৎ করে চলে যায়, মা কিছু বলতো না?
মা না, মাও জানতো না বাবা কোথায় গেছে,
হঠাৎ করে হারিয়ে গেল। ওকে, তারপর আপনি কোথায় আসলেন?
তখন আমরা ঢাকাতে আসি।
কোথায় ছিল বাড়ি?
আমাদের বাড়ি গোপালগঞ্জ।
ওকে, তারপর
যখন আমরা ঢাকাতে আসি, আমাদের আর্থিক অবস্থা এমন হয়ে পড়ে, আমার মাও চাকরি পাচ্ছিল না, আমাদের চালাতে পারছিল না। এদিকে অভাব হয়ে আমার বড় বোনটার বিয়ে হয়ে যায় অনেক কম বয়সে। মেজ বোনটাকে একটা হোস্টেলে দেয়, আর আমাকে একটা আমার এতিম বলে পরিচয় দিয়ে আমাকে একটা হোমে দিয়ে দেয়।
একটা হোমে দিয়ে দেয়?
হ্যাঁ, যেটা আমাদের খ্রিস্টান ঘরে মেয়ে, যেহেতু আমাদের ভিতরে এতিমখানাটাকে বলে হোম।
হোম? ওকে, আপনারা খ্রিস্টান ছিলেন?
আমি খ্রিস্টান ধর্মের মেয়ে।
ওকে, তারপর
যখন আমাকে হোমে দিয়ে দেয়, আমি রাজি হয়েছিলাম না। আমার বাবা আমাকে ছেড়ে আমার থাকতে অনেক কষ্ট হয়। ছোটবেলা থেকে আমি বাবাকে অনেক পছন্দ করতাম, বাবার পেট ধরে আমি ঘুমাতাম, এতটাই ভালো আমি বাবাকে বাসতাম। মার থেকে জাস্ট পার্সোনালি ভাবে আমি বাবাকে দেখতাম। যখন আমি হোমে চলে যাই, আমার অনেক কষ্ট হয়, আমি যেতে চাই না বলে আমার মা আমাকে মারধর করেছিল। আমি তখন হোমে যেয়ে, আমি খুব হাসি খুশি একটা মেয়ে, আমি খুব চঞ্চল, আর আমি সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে খুব পছন্দ করি ছোটবেলা থেকে। আমি ওখানে গিয়ে মনে করি সবসময় হাসি খুশি থাকতাম, আর যখন আমার খুব কষ্ট লাগতো তখন আমি সবার আড়ালে চলে যেতাম। আড়ালে গিয়ে খুব কান্নাকাটি করতাম, নিজেকে সান্ত্বনা দিতাম একা একা, কারণ আমি জানতাম ছোটবেলা থেকে শুনে আসতেছি যে কানলে মনটা হালকা হয়, এটা গুরুজনরা বলে। আর যার জন্য আমি গোপনে এটা কাটতাম, কাউকে বসতে দিতাম না। বড় বোন এরা বলতো যে এই মেয়েটা দেখ এত ছোট, অথচ কি হাসি খুশি, কোনো কান্নাকাটি নেই মায়ের জন্য। এগুলো শুনে আমার ভালো লাগতো, কারণ আমার কষ্টটা আমি আড়াল করতে পারছি। আমি ওইভাবে করে অনেক 6 বছর আমি এখানে থাকি। 2006 সালে এখানে যাই, 2006 আমি বিয়ে হয়ে আসি। এই ভিতরে আমার মা আমাকে দেখতে যেত, এর ভিতরে আমি আমার বাবাকে দেখি নাই, বাবা আমাকে পড়ে নাই। বাবার জন্য খুব কান্নাকাটি, মা দেখতে আসলে বা বলতো মা আমার বাবাকে না খুব দেখতে ইচ্ছা করে। এর ভিতরে শুনছি বাবা এসেছে, বাবা আসতে পর আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে, বিদেশে গেছিল শুনছি বাবা। বিদেশ থেকে এসেছে, আসার পর মানে আমার বাবা নিজেই একটা হোম খুলছে,
নিজে একটা হোম খুলে ফেলেছে বিদেশ থেকে এসে। ওকে,
এবং বিদেশিরা টাকা দিতেছে ডোনার হিসাবে।
আচ্ছা,
যখন এটা শুনলাম তখন আমি বললাম মা তোর এখন তো আমাকে নিতে পারো তোমরা, আমার এই কষ্টটা ভালো লাগে না। তখন আমার তার আগে আমার মা আমাকে আমাদের এখানে আমার ছোট বোনকে দিতে চাইছিল, যেটা আমি নিতে পারছিলাম না, কারণ আমি যেখানে কষ্টগুলো পাইতেছি সবাইকে ধুয়ে অনেক কষ্টগুলো নিজে আড়াল করে রাখতেছি, এটা আমার ছোট বোন পারবে কিনা।
ওকে,
আমি এই কথা শোনার পর আমার মাকে বারণ করছিলাম কিন্তু আমার মা শুনে না। তখন আমার মা আমার ছোট বোনকে ওখানে দিতে চাইছে বলে আমার যেখানে প্রিন্সিপাল সে তার কাছে আমি আমার ডিটেলস বলি যে আমার বাবা আছে, আমি এতিম না, আপনি আমার বোনকে নিয়েন না। পরে উনি আমার কথা শুনে পরে আমার বোনকে নেয় নাই, সেই থেকে আমার মার আমার উপর অনেক রাগ।
আচ্ছা, আমি একটু জাস্ট আপনাকে থামাচ্ছি। আপনার বাবা বিদেশ গেলেন এবং তিনি বিদেশ থেকে সাহায্য নিয়ে এসে দেশে একটা হোম খুললেন, এই হোমটা কোথায় ছিল?
এটা উত্তরায় ছিল।
উত্তরাতে তিনি একটা হোম খুলেছিলেন খ্রিস্টানদের জন্য, যারা আসলে এরকম দরিদ্র তাদেরকে হেল্প করতে চান। তিনি কোন দেশে গিয়েছিলেন?
ইটালি গিয়েছিলেন।
ইটালি থেকে এই সাহায্যটা নিয়ে এসেছিলেন এবং তার নিজের মেয়ে আরেকটা হোমে থাকছে। আপনাকে তো রিটার্ন নিলই না, বরং আপনার ছোট বোনটাকে ওই হোমেই দিতে চাচ্ছিল। এর পেছনের কারণটা কি ওই মুহূর্তে আপনি জানতেন? কোনো কিছু জানতেন না?
না। তারপরে আমাকে 2006 আমার বড় বোন আমাকে নিয়ে যায়। এই ভিতরে আমার বাবা উত্তরা ছেড়ে জায়গা জমি কিনে আমাদের দেশে চলে যায় গোপালগঞ্জ, হোম নিয়ে।
আচ্ছা,
ওখানে গিয়ে বিল্ডিং করে অনেক জায়গা জমি কিনে, হয়তো 50-এর উপরে যাবে জায়গা জমি, বিঘে
50 বিঘার উপরে।
হ্যাঁ,
ওকে, অনেক, এটা সবই বিদেশি সাহায্য।
হ্যাঁ,
ওকে।
তারপরে যখন 2006 আমার বোন আমাকে দেশে নিয়ে যায়, দেশে নিয়ে যাওয়ার পরে মনে করি আমার জীবনের একটা কষ্টের কাহিনী শুরু হতে থাকে। আমার প্রথম 1 মাস যে আমি আমার বাবার কাছে এত বড় হয়েছি, তারপর আমার বাবার পেটটা ধরে ঘুমাতাম, অনেকদিন পর বাবাকে দেখছি। ভাই বোনকে চিনতাম না যে কোনজন বড় বোন কোনজন ছোট বোন।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স 14 হবে।
14 বছর বয়স, ঠিক আছে। তো এই 14 থেকে মানে 7 বছরের গ্যাপ, তো এই 7 বছর গ্যাপে বাবার সঙ্গে কোনো দেখা নেই। এবং আপনি যখন হোমে ভর্তি হলেন, মানে আপনাকে যখন অ্যাডমিট করা হলো ওখানে, তার কতদিন পরে বাবা ফিরে এসেছিলেন?
আমার বাবা 2 বছর না 3 বছর পরে ফিরে আসছে।
তার মানে বাবা ইচ্ছে করলে আপনার সঙ্গে দেখা করতে পারতেন, কিন্তু দেখা করেননি। ওকে,
আমি প্রথম আমার জীবনে আমার বড় বোঝা হওয়ার পর থেকে আমি ফার্স্ট আমার গ্রামে পাড়া আমার জন্মস্থানে যাওয়ার পর আমি বাবাকে দেখে অনেক খুশি। আমার অনেকদিন পর বাবাকে কোলে গিয়ে বসতাম, বাবার মনে পড়তো ছোট করে কাহিনীগুলো, যে বাবার পকেটে হাত দিয়ে যে কটা টাকা আমি পেতাম আমার বাবা আমাকে দিয়ে দিত, কারণ আমি কালো ছিলাম আমার ভাই বোনদের বিদ্যায়, আমি দেখতে সবচেয়ে অন্যরকম ছিলাম, এই জন্য আমাকে খুব পছন্দ করতো। বাবা একটা কথা বলতো যে ও আমার মেয়ের বিয়েতে সবচেয়ে কালো আকে খারাপ করবি না। তখন যখন যাই 2-1 মাস আমার বাবা আমার সাথে খুব ভালো ভালো করে, তারপর থেকে আমার বোনেরা আমার ভাই বোন একটু হিংসা শুরু করে।
আমি বাবাকে জিজ্ঞেস করিনি যে কেন তুমি আমাকে এতদিন ঘুমে রাখলা, তোমার তো অভাব ছিল না।
আমার বাবা বলে একটা বিপদে পড়ে রেখেছে, আমি প্রশ্ন করেছি।
তো দেশের বাইরে থেকে এসে তো সে আপনার সঙ্গে একবারের জন্য দেখা করতে পারতো, আপনি এত আদরের ছিলেন।
এটা আমি জানি না কেন দেখা করেন, হয়তো আমার মার কাছ থেকে আমি বাধা দিয়েছি আমার বোনটাকে নেওয়ার জন্য, এটাই হয়তো আমার অপরাধ ছিল।
ওকে, তারপর
পরে যখন আমি গ্রামে আসি, তারপর ওইরকম ছোট বোন সব বোনেরা আমাকে অবহেলা করতো, মানে হিংসা করতো কেন আমার বাবা ওকে বেশি ভালোবাসবে। আর এর জন্য বিভিন্ন কথাবার্তা আমার বাবাকে বানায় বলতো, যেটা সত্য সেটা মিথ্যা করে বলতো, যার প্রমাণ আমি দিতে পারতাম না। আর সেই থেকে আমার বাবা আমার প্রতি অবিশ্বাস শুরু করলো, আমাকে বিভিন্ন কারণে আমাকে মারধর করতো। আমি জানতাম না যে আমাকে কোন দোষের কারণে মারধর করা হচ্ছে, যে আঘাতগুলো আমি কখনো বুঝতে পারি না। আমি অনেক কষ্ট পাইতাম, আমি চিলে কাঁদতে পারতাম না, কাউকে বলতে পারতাম না, আমাকে যদি কেউ পছন্দ করত। আমি গ্রামে যাওয়ার পর থেকে আমার এলাকার ছেলেরা আমাকে খুব বিরক্ত করত, যদি কেউ পছন্দ করত সেটা আমি জানতাম না, কিন্তু আমার বাবা জেনে
ফেলে
দেখা গেছে আমাকে বলতে পারতাম না, কিন্তু বাবার কানে চলে আসছে যে আমাকে পছন্দ করে। বাবা বলতো আমাকে পছন্দ করে এইটাই আমার অপরাধ, কেন আমি হয়তো তাদের সাথে কথা বলি বা আড্ডা দিই এটা ভাবতো, কিন্তু আমি তো কখনো তাদের সাথে কথা বলতাম না। এটা আমার ভাই বোনের এমন ভাবে বলতো যে তোমার মেয়ে এটা করতেছে, তোমার মেয়ে কজনের সাথে সম্পর্ক করে দেখো। আর যদি আমি বলতাম যে বাবা আমি জানি না, তখন বলতো আমি মিথ্যা কথা বলি। সেই পর থেকে আমাকে সবাই মিথ্যা কথা বলে ডাকতো, যার জন্য আমি পরে আমি অপরাধটা জানতে চাইতাম না, কারণ যেটা আমি বললে ওরা বিশ্বাস করে না, আমাকে মিথ্যা কথা বলে, সেখানে আমার বলাটা কোনো প্রয়োজন পড়ে না। তখন বাবা আমাকে মারতো, প্রচুর পরিমাণে মারধর করতো, আর আমি চিনে কাটতে পারতাম না, খাটের স্ট্যান্ড ভেঙে প্রচুর পরিমাণে মারতো, স্ট্যান্ড চেনে লোহার কাটে যে স্ট্যান্ডগুলো, তারপর যে রড, যে লোহার খাটের যে রড গুলো পাশে স্ট্যান্ডের ওগুলো দু মারতো, যার হিসাব ছিল না।
এত বছরের এত বড় একটা মেয়ের গায়ে হাত তোলা তো একেবারেই অন্যায়, এবং বাবা হিসেবে মা তাও মাঝে মাঝে শাসন করতে পারেন, তারপরেও গায়ে হাত তোলা তো প্রচুর অন্যায়, কিন্তু সেক্ষেত্রে বাবা যখন একটু শাসন করেন সেটা যে কত বড় কষ্টের হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা দেখেছেন গত এপিসোডে আমাদের এখানে এসেছিলেন কালাম, এবং কালাম তার মেয়েকে জীবনে একটা বার গায়ে হাত তুলেছিল এবং সেটার পরিণতি কতটা ভয়াবহ হয়েছিল। মা কিন্তু প্রতিনিয়ত শাসন করেই যাচ্ছেন, সেটা মেয়ের জন্য কষ্টকর হয়নি, কিন্তু বাবা শুধুমাত্র একদিন গায়ে হাত তুলেছিলেন, সেটার কারণে কালামকে কত বড় কষ্টের মুখোমুখি হতে হয়েছে সারা জীবনের জন্য। বাবারা আসলে সন্তানদের কিভাবে গায়ে হাত তুলবেন সেটা না আমরা কেন জানি, আমাদের বাঙালি ছেলে মেয়েগুলো আমরা মানতে পারি না। আর মেয়েদের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না, যেহেতু মেয়ে 14 বছর বয়স, সুতরাং এই বয়সে বাবা এভাবে গায়ে হাত তুলবেন, দিস ইজ অ্যাবসলিউটলি মানে মানা যায় না নিজের জায়গাটা থেকে। হ্যাঁ, তারপর
ভাই যখন আমি ঘরে একা থাকতাম আমার বাবা সুযোগ খুঁজত, বাবা রাগ করলে এটি সহজে ধরতে পারতো না। যখন আমি ঘরে একা থাকতাম আমার বাবা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে প্রচুর মারত, আমি তখন চিলে কাঁদতে পারতাম না, আমি নীরবে সহ্য করে যেতাম, এক জায়গায় বসে থাকতাম, আমি দূরে কোথাও যাবো সেরকম আমি পারতাম না, আমার লজ্জা লাগত। যখন আমার বাবা কষ্ট হয়ে যেত তখন আমার বাবা বের হয়ে যেত, পরে আমি কাঁদতে পড়ে যেতাম, আমি কাঁদতে কাঁদতে তখন আমি কাউকে বুঝতে পারতাম না, আমার কষ্ট লাগতো, আমার মা আমাকে বোঝার চেষ্টা করে না, আমার মা একটু বাধা দেয় না, আমার একটু খুব খারাপ লাগত। আর সবচেয়ে বড় কথা যে একটা সন্তানে অপরাধ করলে যে বাবা মাকে জিজ্ঞেস করে বা এটা যাচাই করে, সেটা আমার বাবা মা কখনো করে না, তারা মানুষের কাছে শুনছে আর আমাকে এর জন্য মারধর করছে। এভাবে অনেকদিন, তারপরে আমাদের হোমের পাশে বাচ্চারা যেত থাকতো, যেত ছোট থেকে আমার ক্লাস ফ্রেন্ড পর্যন্ত ছিল, তারপরে বাচ্চারা যখন খেলাধুলা করতো আমি যেতাম, আস্তে আস্তে ওদের সাথে মিশে আমার কষ্ট
নিজেদের হোমে,
হ্যাঁ পাশাপাশি একদম আমাদের বাড়ির সাথে,
জি
আমি ওখানে যেতাম, ওইখানে আমি পড়তাম, প্রাইভেট পড়তাম, ওইখানে টিচারের সাথে আমরা এক জায়গায়, আমার ক্যাচের ছেলেরা ছিল 6 জন, ওদের সাথে আমি মনে করি একসাথে এক টেবিলে পড়ে পড়াশোনা করে আবার চলে আসতাম, এইভাবে আস্তে আস্তে ওদিকে যেতাম, এবং আমার কষ্টগুলো আমি মানে ওইখানে হাসি খুশির মাঝে ভুলে থাকতাম আর কি। পরে যখন ওই পাশে যাওয়া শুরু করছি তখন আমার বোনেরা আমাকে বলতো যে তুই পরিচালকের মেয়ে, তুই কেন ওদের সাথে যাস,
মানে হোমের পরিচালকের মেয়ে তুই কেন ওদের সাথে মিশবি,
তোর একটা গ্রাফটি থাক কোন রকম, কেন ওদের সাথে মিশে কথা বলছ। তখন আমার খুব খারাপ লাগলো, আমি তো
হোমে বড় রাইট,
কারণ আমার কষ্টটা আমি বুঝতাম যে ওরাও কষ্ট পেতেছে এটা বুঝতাম, আর যার জন্য ওদের সাথে আমি খুব ফ্রি মাইন্ডে কথাবার্তা বলতাম, পরে এর ভিতরে আমাদের ক্লাসে একজন ছেলে ছিল, নাম মিঠুন। ও আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে, ও খুব ভালো ছাত্র, আর বিভিন্ন পড়াশোনা নিয়ে আমার কাছে যেতাম, ও আমাকে হেল্প করতো। হেল্প করতে করতে একসময় ওর সাথে আমি সুন্দর একটা মানে বন্ধুত্বের মতো সৃষ্টি হয়ে যায়। তারপর ওকে নিয়ে আমার ফ্যামিলি থেকে সন্দেহ শুরু করছে, আমাকে ওকে নিয়ে অনেক মারধর করছে কি তুই ওর সাথে রিলেশন করস, তুই একটু পরিচালকের মেয়ে হয়ে তুই কেন এবং ছেলের সাথে তুই সম্পর্ক করবি। তখন এগুলো আমার প্রথম প্রথম আমি সম্পর্ক করতাম না ভাই, আমার জাস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড হিসেবে। পরে আমাকে যখন এরকম ভাবে করতাম আমার এটা কেমন যেন লাগতো। আমি ছোটবেলাতে যেরকম সরল সোজা সেরকম অতুর রাগি আর খুব জেদি, আমি যা রাগ করে বলবো সেটা করি আমি, সেটা আমার কষ্ট হলো আমার ক্ষতি হলো আমি সেটা করি। পরে আমি যখন অপব্যবহারটা দিলাম আমার খুব কষ্ট লাগলো, যখন বিনা কারণে মার খেলাম। পরে আমি আস্তে আস্তে মিঠুনের সাথে আমার একটা অন্যরকম রিলেশন হয়ে যায়।
কার সাথে?
মিঠুনের সাথে।
মিঠুনের সাথে
আমার ক্লাস ফ্রেন্ড, ওর সাথে আমার একটা ভালোবাসার মতো তৈরি হয়ে যায়। তারপর ওই ওকে নিয়ে আমাকে প্রায় মারতো, কেন হয়ে যায় আমি কেন বাচ্চাদের সাথে কথা বলি, এটা নিয়ে খুব মারধর খেতাম। আর যখন মিঠুনকে নিয়ে আমি ভাবা শুরু করলাম, ভালোবাসছিলাম, তখন ওর যত অত গরিব ঘরে ছিল, ওর জন্য আমি যত টাকা পয়সা আমি ওর জামা কাপড় থেকে শুরু করে আমি সবকিছু খরচ টানছি, অনেক প্রায় জ্বর হতো আর প্রচুর অসুস্থ থাকতো। ওটাকে ওকে বলতো না, আমাকেও বলতো না, আমি ওকে ভালোবাসি বা কি আমার সাথে। ও আমাকে একটা কথা বলছে, দেখো তোমাকে আমাকে অনেক সন্দেহ করে, যাতে আমরা সরাসরি বেশি কথা বলবো না। একদিন হঠাৎ করে আমি শুনি প্রচুর জ্বর, আমাকে আমার হোস্টেলের একটা ছেলে আমাকে বলে যে দিদি এরকম মিটুনে না অনেক জ্বর। পরে আমি রুমে যাই, দেখি আর জ্বরে এক্সাইট অবশ হয়ে গেছে।
ওকে হোস্টেলে থাকতো? হোস্টেলে থেকে কোথায় পড়তো? আপনাদের হোমে পড়তো?
হ্যাঁ, আমাদের হোম থেকে বাইরে স্কুলে যে
আপনাদের হোমে থাকতো আর বাইরের স্কুলে গিয়ে পড়তো। আপনাদের হোমে ওর কি ধর্ম একই ছিল নাকি অন্য
ধর্ম? হিন্দু ধর্মের ছিল।
ও হিন্দু ধর্মের ছিল, ওকে। তারপর
পরে যখন আমি রুমে যাই, রুমে যাওয়ার পর দেখি ওর মানে এক্সাইট, হাতটা লড়াতে পারতেছে না, অবসর মতো হয়ে গেছে জ্বরে। মানে এটা রেগুলার তো না, অনেক মাস যাবত এই জ্বরটা ছিল ওর,
এবং এক পর্যায়ে
একটা হাত অবসর মতো হয়ে যায়।
আচ্ছা, এই এই যে অবস হয়ে গেল তার আগেই তো আপনার সাথে ওর সম্পর্কটা হয়েছে?
হ্যাঁ, সম্পর্কটা হয়েছে,
এবং আপনারা দুজন দুজনকে মন বিনিময় করেছেন। এটা কি আপনার জীবনের প্রথম লাভ?
হ্যাঁ,
প্রথম লাভ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা তিন মিনিট পরেই ঠিক আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি আছেন আরজি কিপ্রিয়ার সাথে, আমার সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব আজকের যিনি গেস্ট রয়েছেন ঐশী, তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। ওখানে যাওয়ার পরে লাইক দিলে কিন্তু আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন, এবং একবার লাইক দেবার মানে হচ্ছে যাবতীয় তথ্যাবলী যাহা বলিব সত্য বলিব সম্পর্কে আপনি নিয়মিত আপনার ওয়ালে আপডেট পেতে থাকবেন। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিপ্রিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং সঙ্গে রয়েছে আজকে ঐশী। সত্যের আসনে বসে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটা স্বীকার করবার জন্য আমরা ঐশীর কাছে আবারও ফিরে যেতে চাই। এরপর যে আপনাকে বলছি, আপনি যদি ঐশীর আসনটিতে বসে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন। আসার জন্য নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 অর্থাৎ 2221 নম্বরে। ঐশী, আপনার কাছে আবারও ফিরছি, এবং আপনি বলছিলেন যে মিঠুনের ডান হাতের অবশ হওয়ার কথাটা। তারপর
যখন আমি ওখানে গেলাম, দেখলাম একটা হাতও লড়াতে পারছে না, ও আমার দিকে তাকিয়ে কথাও বলতে পারতেছে না, শুধু কান্না করতেছে। পর আমি মার্থার কাছে হাত রাখলাম, রাখার পর আমি অন্য একটা ছেলেকে বললাম যে আমার বাবা মাকে বলো, আমি বললে সন্দেহ করবে, তুমি যে বলো যে আর এরকম সমস্যাটা হইতেছে। পর ও আমাকে ও করলো কি, আমার হাতটা টেনে ধরলো যে আমি না যাই। আমাকে ইশারা, আমি বললাম কি আমি যাবো না, বলছে মাথা নাড়িয়ে বলতেছে না যেও না। পরে আমি ওর পাশে বসলাম, ওর মাথা হাত বুলাতে থাকলো। পরে যে দেখলাম আমার বাবা মা আসতেছে, আমি দূর থেকে আমাকে একজন বললো যে তুমি সরে যাও। পরে আমি ক্ষেত্রে সরে যাই, আমার বাবা মাকে চিকিৎসা করে মোটামুটি একটু সুস্থ করে। পরের দিন আমি আবার দুপুর বেলা মনে করেন খাবার টেবিলে বসবো আর কি খাচ্ছিলাম, তখন আর কি ইশারা একটা ছেলে আমাকে ডাক দিল, বললো যে মিঠুন তোমাকে ডাকতেছে। পরে আমি আবার গেলাম, যাওয়ার পর দেখি এত পরিমানে জ্বর যে মুখে কিছু খেতে পারতেছে না, ওষুধও খেতে পারতেছে না, ও বলছে ওষুধ খাবে না। পরে আমি বললাম যে ওষুধ খাওয়া না কেন, পরে আস্তে আস্তে মানে মুখে ভিতরে এত পরিমানে ঘা হয়ে গেছে জ্বরে, মুখ খুলে কথা বলতে পারতেছে না, অনেক কষ্টে বলতে গিয়ে কেঁদে ফেলছে যে তুমি না খাওয়াই দিলে খাবো না। পরে ওকে সুন্দর করে আমার বসাই আর কি, ওকে খাওয়াই দিই এবং ওষুধ খাওয়াই দিই।
জি।
সেই থেকে আস্তে আস্তে আমি প্রায় দুপুরে দুপুরে যেতাম, যে সময় সময় পেতাম, বকা ঝোঁকার মাঝেও আমি যেতাম।
বাবা মা কি জানতো যে ওই সময়টাতে আপনি ছেলেটার সাথে চুরিয়ে গেছেন?
হ্যাঁ, অনেকটা সন্দেহ করতো।
ওকে।
আমি যেতে মানে প্রতিদিন যেতাম এবং ওইভাবে সেবা করতাম। ও অনেকটা সুস্থ হয়ে উঠলো এবং ও আগের মতো করে স্কুলে যাওয়া শুরু করলো। এক সময় ও আমাকে বলতেছিল যে তুমি আমাকে যদি কখনো আমার জীবন থেকে হারাই যাবো না, তো পরে আমি বললাম যে কেন এই কথা বলতেছো? কেন বলতেছে যে আমার কেন যেন ভয় যে তোমার আমি হারাই ফেলাবো। আমি বলছি আমি তুমি আমার ভয় পাবো এটা কারণটা কি? বলতেছে তুমি বড় লোকের মেয়ে, আমি গরিবের ছেলে। আমি বলছি তুমি গরিবের ছেলে মানে? বলে যে হ্যাঁ আমি গরিবের ছেলে। তখন আমি ফার্স্ট আমার মুখ থেকে শুনি যার জীবন অনেক গরিব ঘরের ছেলে।
কি ছিল?
ও একটা কৃষকের ছেলে ছিল, দিন আনে দিন খায়।
ওকে।
তখন শুনে আমার খুব কষ্ট লাগলো এবং যখন ও বললো যে আমি এই আমার খরচ চলায় তোর বাপের খুব কষ্ট হয় আর জামা কাপড় ড্রেস সবকিছু দিয়ে তোর কষ্ট হয়, আমার মনে ভিতরে একটা আফসোস যে জিনিসটা পাচ্ছে না, ওইটা দেখে আমার খুব কষ্ট লাগলো যে এইগুলোর জন্য আফসোস করতেছে। তাহলে আমি এইবারে টিফিন খরচটা আমি জমাবো এবং আমার হাত খরচ যে বাবা মা যেটা দেয় আর উপবর্তীর টাকা যেটা পাই আমি এটা দিয়ে ওকে দিয়ে বুঝছি।
ওকে।
পরে আমি করলাম কি, যখন উপবর্তীর টাকা পেলাম তখন আর আমি ড্রেসটা কিনে দিই। তারপর ড্রেসটা কিনে দেওয়ার পর ও ড্রেসটা নিতে চায় না, গোপনে আমি এটা দিই। ওটার খবর আবার আমার বাবা মা জেনে ফেলে।
ওকে।
হঠাৎ করে আমার বাবা ঘরে ঢুকে আগের মতো করে আমাকে মারধর করে, চুলে চুল ধরে আর কি মারতো আমাকে। আর কষ্ট লাগতো এটাই, বাবা মারছে কিন্তু মা আমাকে একবারও দেখতে আসে না যে কোথায় কোথায় মারছে বা কি ব্যথা পেয়েছে, কতটুকু ওষুধ লাগবে কিনা এটা বাবা কখনো বা মা কখনো জানতে আসে। শুধু মা একটা কথা বলতো, ঠিক আছে ভুল করছিস তার সাজা মেসেজ।
এই যে ওর ভেতরে যে অ্যাটিটিউডটা, প্রিয় শ্রোতা, অনেকেই হয়তো আপনারা বন্ধু বান্ধবের মধ্যে বা নিজের সন্তানদের মধ্যে দেখে থাকবেন যে অনেক সময় এরকম আছে যাদের গায়ে হাত তুললে বা যাদেরকে অত্যাচার করলে দেখবেন যে ওরা কোন ধরনের প্রতিবাদ করে না, একদম চুপচাপ সাইলেন্ট বসে থাকে। আপনি যতই মারেন না কেন ও কোন ধরনের প্রতিবাদ করছে না। শিশু এবং কোমলমতি বা কিশোর কিশোরী যারা রয়েছে তাদের গায়ে হাত তুললে বা অনেক সময় অত্যাচার করলে দেখবেন যে ওরা কিছুটা হলেও প্রাথমিক পর্যায়ে ভয় পায়, কিন্তু এরা যদি অভ্যাস হয়ে যায় তাহলে ধীরে ধীরে ওদের মনের মধ্যে এক ধরনের ক্ষোভ জমতে থাকে। এই ক্ষোভ তাদের ব্যক্তিত্ব বিকাশে কত বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আপনি আজকের গল্পটা শুনলেই মোটামুটি বুঝতে পারবেন, কারণ এরা নিজের জায়গাটা থেকে প্রচন্ড রকম জেদি হয়ে ওঠে। ঠিক আছে, আপনার কাছে আবারও ফিরছি। তারপর
ভাইয়া যখন ওই কষ্টগুলো আমাকে খুব জ্বালাতন করতো, ঘুমাতে পারতাম না, কেন মা আমার সাথে এরকম করতেছে। পরে মনে করি একদিন হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড তার হাতে মা লিখছে, ওটা দেখি আমি আমার শখ জাগলো, মানে ইচ্ছে করলো যে আমিও লিখবো।
ও কি দিয়ে মা লিখেছিল?
ও সুই দিয়ে কালি দিয়ে লিখেছিল, কিন্তু আমি তো ওইটা পারতাম না, যার জন্য আমি ওইটা ব্লেড দিয়ে লিখেছিলাম, তার কাটা দিয়ে ব্লেড দিয়ে আমি ওইটা মা লিখি। যখন আমি মা লিখি তখন আমার ফ্যামিলিতে পুরো আমার উপর অত্যাচার, এম দিয়ে মিঠুন হবে, এ দিয়ে ওই হবে, মানে এভাবে মানে আমাকে উল্টো বুঝলো আর কি যে আমি হয়তো মিঠুনের নাম লিখছি।
মানে মা লিখেছিলেন এম এ এই দুটো অক্ষর, আপনি লিখেছেন অন্য একটা ফ্রেন্ডের হাত দেখে, আর ওরা সন্দেহ করলো যে এম তে হচ্ছে আপনি যাকে পছন্দ করেন সেই ছেলেটি আর এতে হচ্ছেন আপনি ঐশী। তারপর কি হলো?
তখন ওইটা দেখে আমার মা বাবা আবার হঠাৎ করে আবার ওইরকম মারলো আমাকে, প্রচুর মারলো। আমি সেদিন আমার এক ছোট ফুপি আমাকে শুধু প্রতিবাদ করে, সে শুধু একটা কথা বলছিল যে মেয়েটার প্রতি এত অত্যাচার না করে তার থেকে আমাদের কাছে দিয়ে দেয়, আমরা নিয়ে দূরে দিয়েছি, ও দূরে থাকুক। পরে আমি রাগ হয়ে আমার হাতটা আমি পুড়িয়ে ফেলি।
হাত পুড়িয়ে ফেলেন ওই মা লেখার জায়গাটুকু?
হ্যাঁ, আমি গ্যাস ফেট ধরে আমার হাতটা পুড়াই ফেলে পড়াই পরে আমি হাতে উঠে আমি লবণ নিয়ে আমি ওইখানে তুলে দিই আমার নিজের কষ্ট ভুলে থাকার জন্য। আমি খুব কষ্ট পাই যেটা আমি কাউকে বোঝাতে পারি না, নিজেকে খুব অত্যাচার করতাম নিজের প্রতি, এই অত্যাচার গুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমি প্রায় খেতাম
ঘুমের ওষুধ। কেন?
আমি ঘুমাতে পারতাম না, কষ্ট হইত, কেমন যেন সুইসাইড করতে চাইতাম, কিন্তু দুইবার আমার বাবা আমাকে বাঁচায়। এবং যখন আমি পুরো জায়গায় আমি যন্ত্রণা পেতে থাকি তখন আমার বাবা বলে কি হয়তো মিঠুন কোনো কষ্ট দিছে এই জন্য হয়তো হাতটা পড়ে ফেলেছে এই কথাটা বলে, তখন আমার আরো খারাপ লাগে যে বাবা মা এই প্রশ্নটা করতেছে না যে আমার মেয়েটা কোথায় কষ্ট পেতেছে, আমার কষ্টটা কখনো জানার চেষ্টা করতেছে না কেন। ওরা এই কষ্টগুলো থেকে রেহাই পর্যন্ত একদিন হঠাৎ করি আমি মাকে বলি যে মা আমি মিঠুনকে খুব ভালোবাসি। এই কথাটা বলার কারণে আমার বাবা আমাকে আবার খুব মারধর করে, মানে একটা গরু বা একটা ছাগলের মানুষ মারে না। আমি প্রায় বলতাম রাগ হয়ে যে বাবা তুমি আমাকে বলতে বারবার বলো যে আমি তোমার জন্য মান সম্মান যাবে, আমার জন্য আমার জন্যই তোমার মান সম্মান চলে যাও, আর আমাকে কান্দে কোনোদিন তোমরা সুখী দিতে পারবা না, আমাকে এত বিনা কারণে অত্যাচার করো কেন। এগুলো আমার বাবা আমাকে তারপর আরো বেশি করে এই কথা শোনার পর আমার বাবা আমার প্রতি একটু মায়া হতো না, আমার প্রতি ফিরে তাকাইতো না। পরে যখন ওখান থেকে মিঠুনকে বের করে দেয়, যেটা আমার ফার্স্ট জীবনে অপরাধ, আমি যদি না বলতাম আজকে ওই গরিব ছেলেটার পড়াশোনাটা নষ্ট হতো না, কারণ ওই সুযোগটা ওদের কাছে অনেক বড় ছিল, যা থেকে বঞ্চিত হয়ে যায় আমার কারণে। শুধু আমি মাকে বলছি,
এটা আপনার জীবনের প্রথম ভুল।
আমি যদি না বলতাম আজ হয়তো বাবা অনেক বড় হতে পারত, অনেক পড়াশোনা করতে পারত।
প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি যে ভুল বা অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এটাকে কি অপরাধ বলবেন, এটাকে কি ভুল বলবেন? মানুষ বাধ্য হয়, কেউ ইচ্ছে করে ভুল কিংবা অপরাধ করে না। আজকে হ্যাঁ, ও যেহেতু অত্যাচার সহ্য করেই আসছিল, ও ইচ্ছে করলে হাইড করে যেতে পারত ব্যাপারটা, কিন্তু ওর যে বয়স সেই জায়গাটা থেকে ও কেনই বা এটা বলতে গেল, আর বলার পরে ছেলেটার লেখাপড়া সবকিছু বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আপনার সাথে ওই ছেলেটার কি যোগাযোগ ছিল?
পরবর্তীতে তার সাথে আমি অনেকদিন যাবত আমার যোগাযোগ ছিল না। তারপরে আবার হঠাৎ করে একজনের মাধ্যমে আমি নাম্বারটা পাই, যার মাধ্যমে আমি আবার সাথে কথা বলি। ও ওখান থেকে চলে যায়, চিটাগাং চাকরি নেয়, আর এভাবে সে চলতেছে। তারপরে ও চলে যাওয়ার পর মনে করেন আমার পড়াশোনাটা অনেকদিন গ্যাপ হয়ে যায়। আমার বাবা আমার বিয়ের জন্য অনেক চাপ দেয়, আমি বিয়েতে রাজি হই না বলে আমাকে অনেক মারধরও করা হয়েছে। তারপর আমি মনে করি একদিন হঠাৎ করে আমি দাবি করি, এখন আমি ক্লাস নাইনে পড়ি, সেসময় নাইনে পরীক্ষা দিই, মা আমি যদি কখনো দাবি করি তোমাদের কাছে কিছু চাই নাই, তোমরা ওদের কাছে আমি একটা খুব শখ, কালো রংটা আমার খুব ফেভারিট, যার জন্য আমি বলছি মা আমার একটা কালো শাড়ি এবং একটা মোবাইল ফোন দেবো আমাকে। তখন আমার মা দিতে চায় না, আমার বাবাও রাজি হয় না। আমি রাগ হয়ে আমার বোনের বাড়ি, বোন ঢাকা থাকে, মেজ বোন, ওখানে চলে আসি। চলে আসার পর আমাকে নেওয়ার জন্য ইচ্ছে না থাকলেও বাবা মা দুটো আমাকে দেয়, অনিচ্ছার শর্তে হলেও আমার বাবা আমাকে কিনে দেয়। কিনে দেওয়ার পর আমি যাই, আমাদের এলাকার অনেক ছেলে আমাকে পছন্দ করতো, যারা ফ্যামিলিগতভাবে আমাকে নিতে চাইছিল, আমি রাজি হইনি। বিভিন্ন কারণে আমার একটা টার্গেট ছিল এত অত্যাচার পড়তে যদি আমি পড়াশোনাটা আগায় যেতে পারি, যেন পড়াশোনাটা করতে পারি। তারপরে এদিকে আমার বাবা ইলেকশনে দাঁড়াবে, আমাদের গণ্যমান্য একজন ব্যক্তি আমার বাবা, এলাকার মানুষ বলতেছে যে আপনি এবার ইলেকশনে দাঁড়াইতে হবে, চেয়ারম্যান ইলেকশন যেটা। পর আমার বাবা ইলেকশনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে, পাঁচ গ্রামের মানুষ ডাকছে, আমাদের বাড়িতে অনেক বড় প্যান্ডেল সেজে অনুষ্ঠান হচ্ছে।
আমি একটু জানতে চাই যে আপনার বাবা ইলেকশনে দাঁড়াচ্ছে, তখনও কি বিদেশ থেকে সাহায্য পেতেন?
হ্যাঁ, বিদেশ থেকে সাহায্য।
কি পরিমাণ অর্থ আসতো আমাকে একটু জানাবেন?
আমি একটু কিছু জানি, 18 লাখ টাকা করে
প্রতি মাসে, 18 লাখ টাকা করে দেশের বাইরে থেকে আসত, এবং এই টাকাটা তিনি হোমের কাজে ব্যবহার করছেন, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, এবং এলাকার চেয়ারম্যান হিসেবে ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা আচ্ছা।
পরে ওই রাত্রি আমার কাছে একটা ফোন আসে, ফার্স্ট ফোন দিয়ে একটা ছেলে কণ্ঠ আমাকে বলতেছে যে আপনি আমাকে মিস কল দিলেন কেন? তখন আমার খুব রাগ হয়, আপনি কি বলতেছেন আমি আপনাকে মিস কল দিচ্ছি? আমি কখনো কাউকে মিস কল দিই না তো, আমার আত্মীয় স্বজন হলে আমি ডাইরেক্ট কল দিয়ে কথা বলি না, আজকে আমি আপনার কাছে মিস কল পেয়েছি তিনটা। পরে আমি কথা বলতে বলতে একসময় তার সাথে ফোনে আমি বারবার কেটে দিই, কথা বলবো না। তখন সে এমন এমন কথা বলতেছে যে সেই দিন প্রথম দিনই রাত্রে সে আমার সাথে 4টা পর্যন্ত কথা বলে, 12টা থেকে। ফোনটা কেটে দিই, কথা বলবো না, তারপর আবার ফোন দেয়। পরে তার কথা কথা আমিও কথা বলতে থাকি। পরে মানে সেদিন ফোনে আমি তাকে গানও শুনাই, সে অনেক আমার গান শুনে। এভাবে আস্তে আস্তে 2-3 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, এভাবে মানে তাকে আমার খুব ভালো লাগতে থাকে, সে আমাকে খুব পছন্দ করে। তারপরে ওইভাবে কথাবার্তা বলতে বলতে একদম 6 মাসের ভিতরে আমার বাবা মা আর একটা প্রস্তাব হলো, আমাকে মা পছন্দ করে,
বিয়ের প্রস্তাব। এই যে ছেলেটার সাথে আপনি কথা বলছেন, ছেলেটার নাম তো ততদিনে তো নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন।
সে আমাকে পরিচয়টা লুকিয়েছিল।
তখন আপনাকে কি নামে পরিচয় দিয়েছিল?
সে আমাকে বলছে যে আমার নাম মিলন, আমি বরিশালে থাকি, আমি হিন্দু ঘরে ছিলাম। তারপর বিয়ের প্রস্তাব আসছে, পরে আমার মাকে আমি রাজি হইনি। পরে আমি বললাম মা আমি টেস্ট আসতেছে, কয়েক মাস পর টেস্ট, আমি পূর্বশের অনেক ভালো লাগছে, আমি এখন বিয়ে করবো না। তখন মা বলতেছে বিয়ের পরও দেওয়া যাবে। পরে আমার অনেক কষ্ট লাগলো, আমি বুঝছি বলতেছি যে কেন তোমরা আমার সাথে যোগাযোগ করতেছ, কেন আমি তার সাথে প্রতিবাদ করলাম, এটা আমার দোষ ছিল, আমাকে সাথে কেউ কথা বলতো না, পুরো টোটাল ফ্যামিলিতে শুধু আমার ছোট বোন বাদে আর সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার মা আমার বাবা যদি আমি খেতে দিতাম, আমার বাবা মা উঠে যেত, আমার সাথে কথা বলতো না, যদি কথা একটা মা বলে একটা ডাক দিতাম মুখ ঘুরে চলে যেত, বলতো মা বলে ডাকবি না। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিত, আমি এমন কি অপরাধ করলাম, এই বিয়েটা না করা ঠিক মানে এত অপরাধ যে আমার বাবা আমার কাছ থেকে মুখ ঘুরে নিতেছে। আমার ছোট বোন আমাকে জয় দিয়ে খুব কান্না করতেছে, দিদি এমন কি হয়েছে তোর, বা এমন দেখতে কি এতটা তুই খারাপ যে এরকম একটা ছেলের সাথে তুই বিয়ে হবে, মানে ছেলেটা দেখতে ভালো ছিল না, আমার ভালো লাগতো না। পরে আমার ছোট বোনটা আমাকে বলে ও কাঁদছে, প্রচুর কান্না করতেছে, দিদি আমি এটা মেনে নেবো, তুই তার থেকে অন্য জায়গায় চলে যা, তার সাথে ফোনে কথা বলো, তার সাথে চলে যা। এর ভিতরে আমি তাকে বলার পর সে আমাকে বলে ফোনে আমি পরে ফোন দিই তাকে যে দেখো এরকম আমার বিয়ে ঠিক করে। পরেও আমাকে বলতেছে যে দেখো তুমি অনেক সরল মনে মানুষ, আমি তোমাকে একটু কথা বলি, কি যে আমি এতদিন তোমার কাছে আমার পরিচয়টা লুকাইছি, কিন্তু আমি তো বুঝিনি আমার জীবনে তোমার সাথে এতটা রিলেশন হয়ে যাবে, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায়, তখন তোমার সত্যিকার ঠিকানা আমাকে বলো। ও বলতেছে যে না আমার পরিচয়টা দিলে তোমার আমার ভালোবাসা হারিয়ে যাবে। পরে আমার খুব কষ্ট লাগলো, আমি বুঝছি দেখো ওই এমন একটা ইমোশন ছিল তখন আমার, এদিকে বিয়ের চাপ। পরে আমাকে বলতেছে ঠিক আছে যাও, আমি যদি আমার এক বাপের মেয়ে হয়ে থাকি তাহলে আমি তোমার যত গরিব হও না কেন, যে ধরনের ছেলে তুমি হোক না কেন, যেরকমই দেখতে হও না কেন, আমি তোমাকে বিয়ে করবো। তুমি আমাকে এই জ্বালা থেকে আমাকে মুক্তি দাও, আর তুমি তো আমার সম্বন্ধে সব জানো। আমি দিতাস, আমি তোমাকে ফোনে অনেক দিন যাবৎ কথা বলছি, তোমাকে
আপনি এগুলো বলতেন যেগুলো আজকে যে বিসবিতে এখন বলছেন, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার গায়ে অত্যাচার করতো,
টুকটাক জানতো যে আমার মনটা খারাপ ছিল, কেন এরকম মা এই কথাটা বলছে, কিন্তু মার তো সেটা বলতাম না,
বলতেন না। ওকে,
পরে ও আমাকে বললো কি যে তুমি অনেক সরল মনের মানুষ। পরে আমি বললাম তুমি তোমার পরিচয়টা বলো। পরে আমি যে ওইভাবে তাকে প্রতিশ্রুতি দিলাম যে না, আমি মাটির উপর দাঁড়িয়ে বললাম আমি তোমাকে বিয়ে করবো। তারপরে বললো ঠিক আছে। তারপর আমার ভয়, ও আমার সাথে রেগুলার একটা নাম্বারে কথা বলতো, কিন্তু একদিন হঠাৎ ও আমার সাথে আর একটা নাম্বারে কথা বলছিল যেটা আমি সেভ করে রাখছি।
ওকে,
পরে আমি যখন একটা ভাই, এর ভিতরে একটা ভাই পাশ থেকে যাইতেছে, আমাদের বাড়ির পাশে একটা থাকে মুসলিম ভাই। পরে আমার একটা সন্দেহ হলো যে এক সপ্তাহ আগে তো শাহিন নামে একটা ছেলে আসছে, ঠিক আছে, শাহিন ভাই আসছে। আমি ভাবতেছিলাম যে শাহিন ভাই আসছে, তারপর আমাদের অনুষ্ঠানেও শাহিন ভাই আসছে, তাহলে যেভাবে কথাবার্তা বলতেছে, এখন মন থেকে একটু টার্গেট আসলো, চিন্তা করে যত একদম নীরব একটা ছেলে, ও আবার এত কথা জানে নাকি, নিজের কাছে নিজে প্রশ্ন করলাম। তারপর চিন্তা করলাম যে না দেখি, শাহিন ভাই তো আবার লোড দেয়, কিন্তু একদিন হঠাৎ করে আমি লোড দিছিলাম, সেই থেকে হয়তো আমার নাম্বারটা পেয়েছিল।
আচ্ছা,
পরে আমি চিন্তা করে আমি করি কি ভাইয়ের কাছে বলি, ভাইয়া আমার ফোনে তো টাকা নাই, আমি ভাইয়ের শাহিন ভাইয়ের কাছে যেতে পারতেছি না এই মুহূর্তে বাজারে, তা আপনি আমার নাম্বারটা দেবেন, বলে দিলে সে আমাকে ফোনে টাকা বলে দেবে, আমি এনে পরে টাকাটা পাঠাই দেবো। আর বাবা, আমার বাবাকেও সে টাকা পাঠাইতো, তো বাবা 2,000-3,000 টাকা ভরত মোবাইলে। এভাবে সে আমাকে বলছে হ্যাঁ একটা নাম্বার আছে, পরে সে যে নাম্বারটা দিচ্ছে, হঠাৎ করে যে নাম্বার থেকে আমার ফোন দিয়েছিল একদিন, সেই নাম্বারটা সাথে পুরো সেম টু সেম মিলে গেছে। পরে আমি মানে হঠাৎ করে আমি ওখানে থ হয়ে দাঁড়াই যে কি ব্যাপার, আমি যাকে সন্দেহ করলাম সে, এটা কিভাবে সম্ভব হয়, ও তো মুসলিম। পরে আমি ওকে ফোন দেই, পরে আমি বলছি ঠিক আছে আমি তোমার পরিচয়টা আমি জানছি। পরে ও বলছে তাহলে কি তুমি আমার সাথে কথা বলবো না, আমার সাথে সম্পর্ক রাখবো না। পরে আমি বলছি দেখো, ইচ্ছা না থাকলেও যেহেতু আমি কথা দিছি, আর আমি যেটা আমি ছোটবেলা থেকে কথা দিয়ে এসছি আমি সেটা রাখছি, হয়তো বা আমার ক্ষতি হবে, কিন্তু আমার কথা মুখে জবানটা ঠিক থাকে আমার।
প্রমিস আপনি কখনো ব্রেক করতেন না?
না। পরে যেহেতু কথাটা বলার পর আমি বললাম ঠিক আছে, তুমি এত কিছু যেহেতু জানো, তো তোমাকে আমার সম্বন্ধে তোমার জানা তো কিছু থাকে না, তুমি যে তোমার পাশার একদম বাড়ির সামনে বাড়ি তোমাদের,
এভরিথিং ইউ নো, তুমি সবকিছুই জানো আমার সম্পর্কে,
তাহলে তুমি আমাকে নিবে কিনা তোমার সাথে? পরে বলছি তুমি যদি আসতে পারো তাহলে নিবে।
ও আপনাকে বলেছে?
আমাকে বলেছে।
হ্যাঁ, ছেলেটা কি শাহিনী ছিল? ওকে, কি করতো ছেলেটা?
ও ব্যবসা করতো, যেমন মুদির ব্যবসা ছিল, ফার্মের ব্যবসা ছিল।
আচ্ছা, ওর পারিবারিক অবস্থা কেমন ছিল?
ওর পারিবারিক অবস্থা, ওরা 5 বোনের একটা ভাই, যতটুকু ছিল মোটামুটি মিডিয়াম ফ্যামিলির একটা ছেলে ছিল। পরে আমি বললাম দেখো আমার এরকম বিয়ের বিয়ে চাপ দিতেছে, আমি কি করবো? পরে ওমাকে বললো দেখো তোমাকে আমি একটু পরে জানাইতেছি কি করবা।
আমি এখানে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে। মোবাইলে কথা বলতে বলতে আপনি একজনকে ভালোবাসতেন, সে তার ছদ্মনাম ব্যবহার করেছিল সম্ভবত মিলন।
হ্যাঁ।
ওকে, তো এই নামটা বা এরকম একটা মানুষকে আপনি ভালোবাসতেন যে মানুষটাকে আপনি চেনেন না, জানেন না, যখন আপনি জানলেন যে সে শাহিন, তাৎক্ষণিক ভাবে আপনার যদি প্রমিসটা না থাকতো, আপনি তো বললেন যে আমি প্রমিস করে ফেলেছি, প্রমিসটা যদি না থাকতো তাহলে আপনি কি করতেন?
তাহলে ভাই আমি অন্তপক্ষে এই ভুলটা করতাম না।
ওকে, তার মানে প্রমিসটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ওই সময়টাতে, যে তুমি না জেনে না শুনে একটা প্রমিস করেছেন, এবং যেভাবেই হোক আপনাকে প্রমিসটা রক্ষা করতে হবে। আচ্ছা, এটা কত বড় ভুল হয়েছিল বা কি হয়েছিল, আমরা এখন গল্পের ধারাবাহিকতায় যাব। প্রিয় শ্রোতা, আমরা যেটা বলেছিলাম যাহা বলিব সত্য বলিবতে, যে ভুল কিংবা অপরাধের একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা এতক্ষণে সেই ব্যাকগ্রাউন্ডটি আবিষ্কার করেছি। আমরা একটু সামারি করতে চাই। আমরা দেখলাম যে আজকে যে ঐশীটি আমাদের সামনে এখানে বসে আছে, তার জীবনে অসহনীয় একটি শৈশব, বাবার হাতে সে প্রচন্ড মার খেত, এর মধ্য দিয়ে কোমলমতি মনে তার ভেতরে একটা ভীষণ রকমের জেদ গ্রো করেছে, যেভাবেই হোক, যত অন্যায় হোক, কতটুকু মারবে, মারতে থাকুক, মার যেহেতু খাই আমি, মারতে থাকুক, এবং আমি আমার জেদের জায়গা থেকে কাজ করবই। বেশি মারলে এটা হয় বা হয় কিনা সেটা আমাদের আজকে এক্সপার্ট যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেব, এবং একই সাথে সে জীবনে একটা প্রমিস করেছিল, তার যে সেকেন্ড লাভটা ছিল আমরা বলবো, ফোনে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল, 6 মাস নাম গোপন করে, পরিচয় গোপন করে তার সাথে একটা সম্পর্ক, এবং সে প্রমিস করেছিল যদি পরিচয় দাও তাহলে তুমি যেই হও না কেন আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার সাথে ঘর সংসার করব। এবং সে জানতে পারল ছেলেটি তার ধর্মের নয়, ঐশী খ্রিস্টিয়ান, ছেলেটি ছিল মুসলিম, এবং সেই প্রমিসটি রক্ষা করেছিল নাকি করেনি, কত বড় ভুল হয়েছিল সে তো বলছিল যে একটা ভুল ছিল, সেই ভুলটি জানবো আমরা 12টার সংবাদের পরপর, ঠিক 12:06 আমরা আবার ঐশীকে ফিরে নিয়ে আসার পর, তখন ঠিক এখান থেকে শুরু করবো। প্রিয় শ্রোতা, আমরা একটু যাচাই করে দেখতে চাই আমাদের গল্পের বিলিভ বা গল্পের যে বিশ্বাসের জায়গাটুকু সেটা এখন কোথায় রয়েছে। ঐশী যতটুকু বলেছে ততটুকু যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি আপনি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। SMS পোল নিয়ে কাজ করছে। আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু একটু পরেই ফিরে এসে কম্পিউটারের মাধ্যমে আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। সঙ্গে থাকুন, ফিরছি ঠিক 12:06।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, ঘড়িতে সময় এখন 12:06। রাত 12:00 সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে সত্যের আসনটি আলোকিত করেছেন আমাদের বন্ধু, আমাদের অতিথি ঐশী। ঐশীর জীবনের অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি হয়েছি আমরা, এবং এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এক্সপার্ট প্যানেলে আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা চলে যেতে চাই আবার ঐশীর কাছে, তবে এই মুহূর্তে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। দেখা যাক কম্পিউটার কি বলছে।
No comments, 4%.
কম্পিউটার বলছে 86% ইয়েস, 10% হচ্ছে নো, এবং 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরে যেতে চাই ঐশীর কাছে, এবং ঐশীকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক অবশ্যই দিতে হবে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে ABC রেডিও যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মেম্বার হয়ে যাবেন। ঐশী, ফিরছি এখান থেকেই, যে আপনি প্রমিস করলেন এবং ছেলেটা বলল যে আপনি তার জন্য সবকিছু করতে পারবেন কিনা, তো আপনি এক মনে রাজি হয়ে গেলেন, তারপর আমরা একটু শুনতে চাই।
আমাদের এদিকে মানে কথাগুলোর সাথে বলার জন্য আমি আমাদের খালপাড়ার সাথে দেখা করতে চেয়েছিলাম।
আচ্ছা।
আর দেখা করতে গেছি পর আমার মা দেখে ফেলে যে আমার সাথে কথা বলতেছে খালের এপার থেকে আর ওপার থেকে, আমরা দুজনে কথা বলতেছিলাম। পরে যখন সরাসরি দেখা বলে কথা বলতেছি তখন পিছন থেকে আমার মা আসে, মাকে দেখে আমি দৌড়ে চলে আসি এখান থেকে। পরে আমার মা ওকে খুব বকাবকি করে যে ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ছ, বিভিন্ন কথাবার্তা বলে। এই কথাটা যখন মা বলছে আমি এটা আমি তো দৌড়ে চলে আসি, ও আমাকে মোবাইলের কথাটা বলছে, আমার মা এই কথাটাকে বলছে। তারপর আমার সাথে বেশি কথা হয় নাই, মা আমাকে জিজ্ঞেস করছে তুমি ওর সাথে কথা বলতেছিলে কেন, বলছে মা আমি ওই বাড়িতে গেছি, ভাই ওই পেশে যাচ্ছিলাম, একটু কথা বলছিলাম, এমনি কোনো সমস্যা বা সেরকম কিছু না। আমি মার কাছে এটা বলি নাই, যেহেতু মা জানলে রাগারি করবে বা আমি হয়তো বাবার হাতে হয়তো বা মার খেতে পারি, অনেক অত্যাচার শুনতে হবে আমার, এই জন্য আমি বলিনি। কারণ মা আমাকে পরে আর প্রশ্ন করে নাই। ফার্স্ট আমার মা আমাকে এই জীবনে প্রথম প্রশ্ন করলো যে কেন কি করতেছি। পরে ওই কথা বলে বলার পর আমার মা আরো আমাকে বিয়ের জন্য চাপ দেয়, তখন আবার ওরকম শুরু করে। কিছুদিন ভালো ছিল, পরে আবার শুরু করে যে তোমার বিয়ে করতে হবে, কেউ কথা বলে না। ছোট বোনকে আমি প্রায় শেয়ার করতাম সবকিছু, চাইনি ব্যাপারটা ওর কাছে আমি শেয়ার করছিলাম। আমার ছোট বোনের নাম প্রীতি, আমাকে প্রীতি বলে ডাকি, বলছি প্রীতি এরকম আমি কি করবো। ও কানাকাটি করে বলতেছে দিদি তাহলে তুই শাহিনের সাথে চলে যাবে, ওর থেকে শাহিন দেখতো অনেকটা ভালো। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওর বলছি দেখ তুই বলিস না আমি কি করবো, আমি বুঝতে পারতেছি এখন আমি শিওর নাম কি করবো। ওই কথাটা একটু সাপোর্ট পাওয়ার পর শাহিনকে আমি জানাইলাম যে দেখো আমার বাড়ির থেকে আমার অনেক বিয়ের চাপ দিতেছে আমি কি করবো। পরে ও বলতেছে যে তুমি হ্যাঁ বলে দাও, আমি বলছি হ্যাঁ বলা আমার সম্ভব না। পরে ওর সাথে একটু প্রথম রাগারাগি হয়, পরে আমার ফোনটা রেখে দেওয়ার পর এদিকে আমার মা বাবা ফোনে আলাপ শুনে আমার ফোনটা নিয়ে যায়। বাবাকে ওই এলাকায় সবাই ভয় পেত, একটু গণ্যমান্য অন্যরকম সবাই মানে অন্যরকম দাপট ছিল আমার বাবার এখানে, মানে এমন ওই সময় এমন একটা সম্মতি ছিল আমার বাবা যদি চাইতো ওই এলাকা থেকে একটা ফ্যামিলি উঠে দিতে পারে, এরকম একটা সম্মতি ছিল,
মানে পাওয়ারফুল ছিল অনেক।
হ্যাঁ, অনেক পাওয়ারফুল ছিল। পরে যখন এই কথাটা মানে আমি ভাবার পর পরে আমি ওইটা মানে ভেঙে ফেলি, সিমটা ভেঙে ফেলছিলাম। পরে আরো বেশি আমি আমার মাও সেদিন আমাকে মারে যে সিমটার ভিতরে কি আছে, যে তুই ভেঙে ফেললি বা কার সাথে কথা বলতেছিলি। পরে আমি বলছি কেউ না, কারণ কারোর সাথে আমি কথা বলতে পারি না বা গান শুনতে পারি না। পরে মাকে ওই কথা বলার পর তারপর মা শুনো না, পরে আমি বললাম যে যাও, ওর কথা মতো আমি হ্যাঁ বললাম। হ্যাঁ বলার পর আমি বলছি যে আমি বিয়ে রাজি, আমার কথা তো শুনলা না, আমি চাইলাম একটু প্রশ্ন করতে তাও দিলাম না, তাহলে তোমরা যেভাবে আমাকে ই করবো সেটাই মেনে নেবো। বলার পর সবাই খুশি হইলো, খুশি হওয়ার পর এদিকে আমি কি করবো, আমি পাশে আমার কাছে যেহেতু ফোন নেই, পরে পাশের বাড়ি থেকে আমি আর অসাথে ফোনে কথা বললাম শাহিনের কাছে যে আমি এরকম তোমার কথা মতো বলছি আমি কি করবো, তুমি চিন্তা করো না, যেভাবে হোক আমি নিজে দাঁড়িয়ে থেকে পারি বা কাউকে দিয়ে পারি তোমাকে সরিয়ে ফেলাবো। পরে আমাকে এই কথা বলার পর বলছে আমি তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে, এভাবে তো প্রতিদিন বাইরে এইদিকে এদিকে যেতে পারি না, আমাকে বাধা দেয়, কখন আমাদের বাড়ি থেকে বেরোতে দেয় না। পরে বললো কি যে ঠিক আছে আমি মোবাইল তোমাকে পাঠাচ্ছি যেভাবে হোক। পরে এক চাচাতো ভাই বিকেলে এসে আমাকে একটা ফোন দিয়ে দেয় যেটা আমি গোপনে রাখি আমার কাছে। এদিকে আমার বাবাও একটু চাষ পায় যে এলাকার যে কোনো একটা ছেলে আপনার মেয়ের সাথে কথা বলতেছে, আপনার মেয়ে কিন্তু পালায় চলে যাবে তার সাথে। কিভাবে এটা মানুষের কানে চলে গেছে আমি জানি না। যখন এই কথাটা বাবা জানলো তখন বাবা তো ইলেকশনের ব্যাপারে এমন কাজবাজ করতেছে, তাছাড়া শাহিনের সাথে একটা যোগাযোগ ভালো ছিল বাবার। তখন বাবা শাহিনকে ফোন দিয়ে বললো কিছু যুবকদের নেও আমার সাথে যাওয়া, আমার একটু কাজ আছে। পরে এলাকার যে কজন যুবক ছিল মোটামুটি সবাই কেউ নিয়ে যায় এবং আমাকে ফোনে একটা কথা বলে, তখন দিনটা পয়লা বৈশাখ, ওরা আমাকে বলে তুমি রেডি থেকো, আমি যেখানে ফোন দিয়ে তোমাকে বলবো যেখানে যাচ্ছি সেখানে যাবো, সেখানে আমার লোকটি করেছে তাদের সাথে চলে যাবো। তারপরের দিন আমার আবার জানানোর তারিখ, যেটা খ্রিস্টান দেবীতে জানানোর তারিখ ফেলায় যে ছেলে বাড়িতে যায়, মেয়ের পক্ষ থেকে তারিখ ফেলাইতে যায় বিয়ের। আমার দুলাভাই আসছে, সব দুলাভাইরা আমার পরের দিন যাবে বাবা সবাইকে নিয়ে, বিয়ের তারিখ ফেলাবে সমাজের মানুষ নিয়ে যাবে। ওইরকম একটা দিনে সবাই বাড়িতে রয়েছে, আমাদের বিকেলবেলা আমাদের চ্যাপেল হয় যেটা বলি আমরা প্রার্থনা করে, ওই চ্যাপেলের সময় তখন উমেন্স সাইডে আমাদের বাচ্চারা খুব আনন্দ করে
ওয়ার্ডের শেষের যে শব্দগুলো থাকে মানে শেষের যে অক্ষরগুলো থাকে সেগুলো খেয়ে ফেলা, এবং সেটা আসলে সবার যে র্যান্ডামলি হয় তা কিন্তু না, অনেকেরই হয়। অনেকেরই দেখবেন যে সেন্টেন্স কমপ্লিট করার পরে একেবারে শেষের শব্দটা যেটা থাকে সেটা পড়ে যায়, কিন্তু ওর প্রত্যেকটা শব্দতেই একটু টেইল ড্রপ হচ্ছে এবং সেটার পেছনে কিন্তু কারণ আছে। কারণগুলো কি সেটা আপনি শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে কেন ওইভাবে কথা বলছে। একটু ঘুমন্ত, একটু টেইল ড্রপ হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে স্পষ্ট হচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে, আপনারা যদি আজকে এর অপ্রিয় সত্যের একেবারে শেষ পর্যায় পর্যন্ত শোনেন তাহলেই বুঝতে পারবেন যে ওর এইভাবে কথা বলার কারণটা কি। তো প্রার্থনা হচ্ছিল, তারপর
ওই দিন সন্ধ্যাবেলা আমি প্রার্থনার এদিকে প্রার্থনা চলতেছে, এদিকে সবাই ফ্যামিলির বিয়ের জন্য একটা মানে একটা অন্যরকম আনন্দ উৎসব করতেছে, তখনই আমাকে ফোন দেয় যে এরকম তুমি পুকুর পাড় যাও, এখানে আমার চাচাতো ভাই আছে, তুমি তার সাথে মানে চলে আসলো। পরে আমি মনে করি আমাদের চাউসেডে টাকাটা দেওয়া থাকে এবং মায়াকে অ্যালাউন্স দেওয়া যে আমাদের পার্শ্ববর্তী এলাকার ভিতরে যারা আছে আমাদের টাকাটা আসতে মানে আশেপাশে আসতে পারে না।
কেন
মানে যদি আসে রাত্রিবেলা তাহলে তাদের মনে করেন দেখা গেছে যদি কোনো বিপদে পড়ে এটার দায় আমরা হবো না।
পুরো বাড়ির এরিয়া তার কাটা দিয়ে ঘেরাও করা ছিল এবং এটা মাইকে অ্যানাউন্স করা যে তার কাটার কাছে যাতে কেউ না আসে, এটা কি বৈদ্যুতিক কানেকশন দেওয়া ছিল তার কাটা
দেওয়া ছিল মানে যাতে চোর আসতে সাহস না পায়। পুকুর পর যাইতে বসতে পরে আমি মনে করি তার কাটা পার হইতে যে আমি মানে পাও কেটে যায় মানে হঠাৎ করে ব্যথা পাই, তারপর পড়ে যায়, তারপর মনে করি আমি যাই, যাওয়ার পর চাষতে ভাইকে দেখি, চাষতে ভাইকে দেখি ওখান থেকে আমি আবার যেখানে যেতে বলছে সেখানে যাই। ওর এক চাচা থাকে ওখান থেকে আমাকে বোরখা পরাইয়া সে আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে নিয়ে যায়।
আপনি কি বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়েছিলেন?
না, ও সবসময় বলছে একটা কথাই বলছে, দেখো তুমি এক কাপড় চলে আসবা, তোমার যত যা ছিল সব তুমি খুলে আসবা, এক ড্রেস আমি চলে আসছি। পরে ওইখান থেকে যখন আমি বের হয়ে আসি, বের আসার পরে যখন বোরখা পরে আমি যাই তখন আমার মধ্যে একটা অন্যরকম কাজ করতেছিল, কেন যেন হাঙ্গাকার যে বাবা মা ছিলাম চলে যাচ্ছি, হয়তো এটি আমার শেষ দেখা বাবা মার সাথে, কেমন যেন এরকম মনে হচ্ছিল। এটা ভাবতেছিলাম না যে ও তোমার বাড়ির সামনে, আমাদের বাড়ি দুই বাড়ির মাঝে কোনো বাড়ি নেই, এ বাড়ি থেকে আমাদের ছাদ থেকে তাকালে ওদের বাড়ি দেখা যায় কে কে করতেছে এরকম, মানে নিজে নিজে কষ্ট পেতেছে, চুপ করে বসে বসে আস্তে আস্তে কাটতেছিলাম, চোখের পানি পড়ছিল, একটু অন্ধকার, ওর চাচিও দেখে না বা কেউ দেখে না। ওরা ওইখান থেকে যখন যাই আমার বাবার ওইখান থেকে আসার পর আমার বাবার সাথে তখন শাহিন ছিল, ওরা আমাকে খোঁজে একটু অ্যাক্টিং করে মানে যে আমিও জানি না বাকি আপনার মেয়ে কোথায়, তখন বাবা খবর পেয়ে বাড়িতে এসে খোঁজাখুঁজি করে, ও বাবার সাথে খোঁজাখুঁজি করতেছে।
শাহিন আসলে আপনার বাবারই এক ধরনের কাজের লোকই ছিল বলা যেতে পারে, মানে ডান হাত বাম হাত যাই বলি না কেন আমরা, এবং যখন আপনাকে বের করে নিয়ে গেল তখন শাহিন আপনার বাবার সাথেই ছিল, এবং জানি না শাহিন স্ট্র্যাটেজিটা কেন নিয়েছিল, হয়তোবা বোঝা সম্ভব হবে যে আপনার বাবা কোথায় কোথায় খুঁজছে, সেক্ষেত্রে আপনাকে লুকিয়ে রাখাটা সহজ হবে হয়তোবা। তারপর
আমাকে ফোন দিয়ে বলতেছে দেখো তুমি এখানে থেকে সরে যাও, তোমার বাবা এখানে লোক পাঠাবে, কারণ আমাকে একটু সন্দেহ করছে কারণ তোমার মা বলে দিছে তোমার সাথে কথা বলছো না, তোমার মা দেখছিল। ওই দুই দিন আমাদের ও বাড়ি থেকে লড়ে না, ওখানে বসতে বসে দেখো তোমার বাবা যেত আমার উপর যতটুকু সন্দেহ ওইটা যেন দূর হয়ে যায়, আমি বাড়িতে থাকলে চিন্তা করবে না আমার মেয়েকে নিয়ে গেলে তো ও যেতই, এই প্ল্যানটা করে ও আর কি বাড়িতে দুই দিন রয়েছে। তারপর মনে করে আমার বাবা সন্দেহ করে গেছে, যার জন্য ওর বাড়ির চার সাইডে একটা গার্ডের মতো রাখছে, বিদেশ থেকে টাকা আসতো বানের বদে শুধু মানে যাকে বলে যে অনেকে বলে যে বিচলে কাকের অভাব হয় না সেরকম, মানে টাকা উড়েতো শুধু আর মানুষের অভাব হইতো না। ওই টাইমটা মনে করো আমাদের এলাকার মানুষ আমার বাবার যত টাকা পয়সা আছে সব ওই টাইমে বলতো যে আপনার আমাকে খবর দেবো, আপনি এত টাকা দেন আমরা আপনার মেয়ের খোঁজ দিতেছি। ওই টাইমটা আমার বাবা অনেক টাকা গেছে, যেটা কোনো হিসাব ছাড়া। আর এদিকে কেস করছে যে আমার মেয়েকে পাই না, অপহরণ হয়ে গেছে, কে নিয়েছে জানি না, বিভিন্ন ভাবে কেস মামলা করছে আমার বাবা। পরে 17 তারিখে ও যায় ভোরে, ও যে হোক সবার চোখ ফাঁকি দিয়ে ও আর আসত ভাই।
আপনি কয় তারিখে বের হয়ে গেলেন?
আমি 14 তারিখ বের হয়ে গেছি।
এই 3 দিন কোথায় ছিলেন?
কাকার বাসায়, চাচার বাসায়।
ওরই এক চাচার বাসায়?
হ্যাঁ। ওখানে পরে এদিকে ওর আব্বাও আসে তার আগের দিন, শাইনের আব্বা চলে আসে। শাইনের আব্বা মা সবাই জানতো, পুলিশ করে রাখে শুনছে যে শাইন বাড়ি থেকে চলে গেছে। শাইন গেছে কোথায়? পিরিজপুরে। ওদিকে অনেকে বলছে যে ওদিকে যেতে দেখছি। পরে বাবা কোর্ট থেকে পিরিজপুরে থানা মানে কোর্ট গুলো আটকে রাখছে পুলিশ দিয়ে, যেটা আমাদের লোকজন গেলে আমাদের ধরে ফেলবে বাবা। গোপনে আবার একটা উকিলের বাসায় নিয়ে আমাকে বিয়ে পড়ে আর কি। বিয়ে করার পর আমরা ওখানে চলে আসি। চলে আসার পর এক বোনের বাসা উঠি আমি, মেজো বোন বরিশালে থাকে। মানে 3-4 দিন এখানে যায়। আর বোন এখানে যাওয়ার পর আবার আমাদের হুজুর দিয়ে বিয়ে পড়ায়। আমি এফিডেভিট করে মুসলমান হয়ে
ওই সময়টাতে আপনি এফিডেভিট করে মুসলমান হয়ে যান, ধর্মান্তরিত হন। আপনার যখন আপনি ধর্মান্তরিত হন সেই সময়টাতে আপনার ফ্যামিলির কথা মনে পড়েছে? যদি আপনার বাবা এটা জানতে পারে সেক্ষেত্রে আপনার কি হতে পারে, কখনো ফিল করেছেন? মানে
আমি কেমন যেন আমার ওই জিনিসটা ছিল না,
ভিতরে বলটাই ছিল না।
ছোটবেলা থেকে আমার মনে করি মুসলিম ধর্মটা আমার খুব পছন্দের ছিল। আমার যত ফ্রেন্ড বান্ধবী সবাই মুসলিম ছিল, ওদের কাছে বিভিন্ন কথা শুনতাম যেটা আমার ভালো লাগতো।
আচ্ছা,
যে আমার একটা অন্যরকম আগ্রহ
ছিল। ভালো লাগতো আপনার ইসলাম ধর্মের কি কি জিনিস ভালো?
যেমন ওর কলমা পড়তো, ওইগুলো আমার শুনতে ভালো লাগতো, আরবি কথাগুলো ভালো লাগতো। পরে যখন আমি ওইগুলো মানে মুসলিম ধর্ম থেকে তখন আমার ভিতরে কোনো এনার্জি নেই, আমার কেন যেন মনে হচ্ছে খুব আনন্দ লাগতেছিল মুসলিম মানে ধর্মটা চেঞ্জ করার সময় আমার একটা আনন্দ বোধ করতেছিলাম। পরে যখন আমি ওইখানে ধর্ম চেঞ্জ করে বিয়ে করি, তারপর আবার ওর বোনের বাসায় সে হুজুর দিয়ে আমাকে বিয়ে করে, আমি কলমাপুরে বিয়ে করি। পরে ওইখানে বসে এক সপ্তাহ পর শুনি যে আমাদের যে কোর্টের যে কাগজটা ওইটা আমার বাবা আটকে ফেলছে, যেটার কোনো আমাদের বিয়ে কোনো প্রমাণ নাই। পরে ওইটা শোনার পর ওর মামারা, শাইনের মামারা ঢাকা থেকে এক গণ্যমান্য ব্যক্তি, তারা কোটিপতির মতো, তারা আমাদের ফোন দেয়। তারা তার ভাগ্নি একটা, তারা ফোন দিল যে তোরা আমাকে কাছে চায়। ফোন দিলে পর আমরা ঢাকা চলে আসি। চলে আসার পর বাবা মারা আমাদের ফ্ল্যাটে রেখে আমাদের মানে ঢাকা কোটে আমাদের বিয়ে দেয়।
আবার?
হ্যাঁ, আবার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওইখানে মামার বাসায় আমরা 1 মাসের বেশি থাকি। পর ওখান থেকে হঠাৎ করে আমরা একদিন বোনের বাসায় আসি। এর ভিতরে আমরা 6টা মাস এদিক ওদিক মানে বোনের বাসায় আসার থেকে পর থেকে মনে করেন বিভিন্ন জায়গায় পলায় বেড়াইতেছি, পুলিশে তাড়া করতেছে। 6 মাস মতো আমরা, 6-7 মাস মতো আমরা খালি দৌড়দৌড়ি ভিতরে আসি। ফোনে আমার বাবা বলেছে তোর সাথে আমার কোন কথা নাই, তুই আমার মেয়ে না, তোর আমি ত্যাজ্য করে দেবো, এই কথা আমাকে বলছিল।
আপনি যখন বিয়ে করলেন তখন আপনার বয়স কত ছিল?
যে কাগজ দিয়ে কেস মামলা করতেছে। পরে আমি ওকে বললাম যে দেখো তুমি, আমি কি করবো, বাবা মা তো শুনতে চায় না, আমার তো কিছু করা নাই, তুমি কেস মামলা করতেছ, ও আমাকে কেস মামলা করতেছে বলে আমাকে মারধর।
শাহিন মারধর করা শুরু করলো?
আমাকে প্রচুর মারধর করা শুরু করলো, যেটা ভাষায় বোঝানো যাবে না আরকি। যখন আমি বাবা মার সাথে ফোনে কথা বললাম, তারপরে আমি ওকে বললাম যে আমার তো কিছু করার নাই, আমি কি করবো, বাবা মাকে মারা করলাম, দেখছো তুমি নিজে তো শুনলাম লাউড স্পিকার দিয়ে গালাগালি করলো। তখন আমাকে হঠাৎ করে একটা গালি দিয়ে বসছে যে তোর মতো মেয়েরা আসলে বিয়ে করে আমি ভুল হয়েছে
প্রথম।
হ্যাঁ, পরে বললাম কেমন কথা বলতেছে, তোর বাবা মাকে স্মেল করতেছে, তুই এটা বাধা দিতে পারো না, কেমন মেয়ে হয়েছিস তুই? বললাম বলছে আচ্ছা আমার, আমি তুমি তো জানোই যে আমাকে কিরকম অবহেলা করছে আমার বাবা মা, আর তারপর তুমি আমাকে এই কথাগুলো কেন বলতেছো? পরে ও আমাকে বলতেছে যে তুই খারাপ মেয়ে, এই জন্য হয়তো তোর বাবা মা তোর সাথে এরকম করছে। মানে ওই আমাকে একটা অবিশ্বাসের কথা বলছে যে আমি একটা খারাপ মেয়ে, এই জন্য আমার বাবা মাকে অবহেলা করছে। আমার যেটা খুব খারাপ লাগে, পরে আমি একটা রাগ হয়ে আমি একটা গালি দিই যে তুমি জানো না যে আমি কি কোন রকম, তুমি আমাকে বিয়ে করলা কেন? আমি যদি রাস্তার মেয়ে হই তাহলে আমাকে তুমি বিয়ে করলা কেন? কেন আমি ওকে গালি দিয়ে কথা বললাম, অথচ ও আমাকে এতগুলো গালি দিছে সেটা মানে ও দেখতেছে না। ওই গালিটা দিলাম কেন, এই জন্য আমাকে প্রচুর মানে চুল ধরে মারছে। ওর মার গুলো ছিল কিরকম, খুব আঘাতজনক, যেটা দাগ হয়ে যেত, কালো হয়ে যেত। মানে ও তো একটা ছেলে যে কতটা শক্তি থাকে সেটা তো বুঝতে পারে না। মেয়েদের সবাই বলে যে মেয়েরা নাকি বিড়ালের মতো, তারপরও মনে ছেলের কেন হাত তোলে, এটি আমার কাছে প্রশ্ন। তারপর আমাকে হাত দিয়ে প্রচুর মারধর করে, যেটা আমার শরীরে দাগ বসে যায়, আমি সহ্য করতে পারি না। পরে আমি খুব কান্নাকাটি করি, ওর মারধর করে আবার যখন রাগটা পড়ে যায় তখন আবার নিজে হামুরকে কেঁদে বলতেছে তুমি রাগের সঙ্গে কথা বলো কেন, মানে যেরকম পাগলের মতো ভালোবাসত সেরকম আবার এরকম করতো। পরে আমি বলছি যে তুমি এরকম কথা বলো বসতো কিছু দিন, এই জন্য তো আমি বলছি।
এই সময়টাতে আপনি কোথায় কোথায় থাকতেন?
যখন ওর বোনের বাসায়।
বোনের বাসায় এই ধরনের কাজ করতো? বোন কি করতো? অন্যায় করে যে এবং অন্যায় যে সহ্য করে সে নাকি সমান অপরাধী, কিন্তু কথা হচ্ছে এখানে অন্যায় সহ্য না করে মেয়েটার কি বা করার আছে, কার কাছে গিয়ে বলবে? কারণ সে তো সবকিছু ত্যাগ করে এসছে, এবং ত্যাগ করে এসছে শুধুমাত্র একটা প্রমিসের কারণে। কতটুকু লাভ করে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হয়ে দাঁড়িয়েছে প্রমিস। কারণ যে ছেলেটিকে সে বিয়ে করলো এবং সেই ছেলেটি আলটিমেটলি তার প্রতিবেশী ছিল, জীবনে তাকে দেখে তার প্রতি কোনোদিন তার একটা বিন্দু মাত্র পরিমাণের ওই ধরনের ফিলিংসই জাগেনি, কিন্তু ফোনে যে অপরিচিত ছেলেটিকে লাভ করেছিল সেই ছেলেটিই ছিল এই প্রতিবেশী শাহিন। শুধুমাত্র প্রমিস করেছিল পরিচয় জানার জন্য, যে আমি প্রমিস করছি তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করব। জানা গেল সে হচ্ছে শাহিন, প্রতিবেশী শাহিন, এবং যেহেতু সে প্রমিস করেছে আমাদের 18 বছরের ঐশী, সে প্রমিস রক্ষা করার জন্য ছেলেটিকে বিয়ে করল, নিজের ধর্ম ত্যাগ করল, এবং ত্যাগ করার 6 মাসের মাথায় সে জানতে পারল যে ছেলেটার আসল ব্যাপারটা আসলে কি। ছেলেটা গায়ে হাত তুলছে, অত্যাচার করছে, এবং তার প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, কারণ সে তার পরিবার ছেড়ে এসছে। পরিবারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা জেনেছেন, এবং তার আসলে পায়ের নিচে কোনো মাটি নেই। ওই সময়টাতে শাহিনের রোজগার কিছু ছিল
না ভাই, যেটা ও জমায় রাখছে ব্যবসা করে, যেটা আর হাতে ছিল সেগুলি ভাঙতো, এবং আর ফ্যামিলি থেকে বাবা দিত, আর বোনেরা দিত, এইভাবে চলতো।
আপনার বাবা তো জেনে গেল যে শাহিন এই কাজটা করেছে, শাহিনের পরিবারের প্রতি সে কোনো অত্যাচার করেছিল?
আমার বাবা অনেক কেস মামলা করেছে, তারপর আমার মানে মানুষ দিয়ে হুমকি দেখাইতো যে ছেলে আনো নাহলে তোমাদের কিন্তু খবর আছে উচ্ছেদ করে দেবে এখান থেকে। তারপরে এই জিনিসগুলো করতো, যেটা আমরা মানে উঠানো থেকে আর বড় ছিল ভয়টা, যারা সবসময় জন্য আতঙ্ক ভাবে থাকতো যে কখন বুঝি পুলিশ আমাদের ঘেরাও করে ফেলে। তাছাড়া 2-3 বার পুলিশ আনছে ওদের বাড়িতে।
উনি তো রাজনীতিও করতো, রাইট? আপনার বাবা তো রাজনীতিও করতো। ওকে,
পরে যখন এইগুলো করতো আমি তো পরে ওই মার খাওয়ার পর আমি চুপ করে রাখি, ওটা সহ্য করে যায়। দিন দিন ওর ব্যবহারটা খুব খারাপ হতে থাকে, ও আমার চল হাঁটা থেকে শুরু করে আমার সব পর্যন্ত মনে করেন আমার ভুল ধরতে থাকতো, আমি কিভাবে হাঁটতেছি বা আমার কাজগুলো আর মনে ভালো লাগতো না। আমি যে কাজটা যদি ওকে খুশি করার জন্য করতাম ওটা ওর কাছে খারাপ লাগতো, জানছে না যে ও খুশি হবে এই বলে একটা জিনিস ভালো জিনিস রান্না করলো না, ওর একটা পছন্দের জিনিস সেটা ও ভুল ধরতো, মানে এটা পছন্দ করতো না, এভাবে শুরু করলো। পরে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, পরে একদিন রাগ হয়ে বসে তুমি আমার সাথে এরকম করো কেন, তার থেকে বলতে পারো না আমি 2 চোখ যেদিকে যাই চলে যাবো, দরকার হলে মরে যাবো, কেন তুমি আমার সাথে এরকম করতেছো? পরে আমাকে বলতেছে যে তোকে কেমন বিয়ে করছি ইচ্ছে, আমি তোর চ্যালেঞ্জ পেপার বিয়ে করছি। আমি চ্যালেঞ্জ পেপার মানে তখন আমি ফার্স্টে জানতে পারি যে যখন আমার মার সাথে ওর প্রথম যে তর্ক হয়, আমার মা যে বামুনে চাঁদের দিকে হাঁটবে যখন বলছিল, তখন ও চ্যালেঞ্জ দিয়েছিল যে আমাকে বিয়ে করবে।
মানে ওই যে প্রথম দিন যেতে দেখলো আপনাদেরকে, সেই সময় যে আপনার মা ওকে বলেছিল যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইও না, সেইটাই ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, এবং সেজন্য আপনাকে বিয়ে
করে আমাকে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলছে।
ভুল তো ও করলো প্রিয় শ্রোতা, ওর জায়গাটা থেকেও একটা ভুল, ছেলেটার জায়গা থেকে। চ্যালেঞ্জ নিয়ে একটা মানুষকে বিয়ে করতে হবে, আর আরেকজন প্রমিস করে একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, তার সম্পর্কে ডিটেইল সে কোনো কিছু জানে না, শুধুমাত্র ফোনে অন্য পরিচয় কথোপকথন। তারপর
যখন আমাকে কথাটা বললো তখন আমার খুব কষ্ট লাগলো, মানে নিজেকে আরো অসহায় মনে হলো যে আমি একুলো হারাইলাম ওকুলো হারাইলাম আমি এখন কোথায় যাবো। তখন আমার ওই যে নিজেকে কষ্ট দেওয়ার একটা অভ্যাস, না খেয়ে থাকতাম বা নিজেকে কি করতাম, তখন আমি নিজের হাত নিজে কাটাচাড়া করতাম, নিজের রক্তগুলো নিজে ঝরাইতাম, রক্ত ঝরাই আবার নিজে লবণ মুখে দিতাম, যন্ত্রণাগুলো বেশি করে মানে এদিকে যন্ত্রণাটা চলে যেত, মনে কষ্ট ওদিক দিয়ে করে ফেলত, এরকম মনে হতো, মনে থেকে অনেক হালকা লাগতো, কাঁপতাম আর করতাম। আর এই দাগগুলো আমার এখনো আছে, যেগুলো আমার নিজে নিজেকে অত্যাচার করার পরে যখন এটা করলাম ওরা দেখে শাহিন অবশ্য কষ্ট পায়, কেন তুমি নিজেকে কাশতো? পরে এই কথাটাই শুধু বলছে, পরে আমি কিছু বলি না, আমি বলছি আমাকে দেখার মতো কোনো মানুষ নেই, আমি ছোটবেলা থেকে অবহেলিত, আজ তোমার কাছে আসছি সব ছেড়ে তারপরে তোমার কাছে আমি অবহেলিত, তাহলে আমি যাবো কোথায়? পরে আমি বলছি দেখো যদি আমাকে ভালো না বাসতে পারো তা গিনে এমন ভাবে করো যাতে আমি মরার আসপন্দ যেন আমার মনে থাকে তোমার গিনে একটু কুমার, আর যদি গিনে না করতে পারো আমাকে 2 টাকার বিষ এনে দিও আমি খেয়ে মরে যাবো, কিন্তু আমাকে এরকম কষ্ট দিও না, কষ্ট দিয়ে কথাগুলো আমাকে বলবো না। ও আমাকে প্রতিজ্ঞা করছে ঠিক আছে যাও আমি তোমাকে কথাগুলো বলবো না। কারণ ও আমাকে শুধু রাত্রে যখন একটা স্বামী স্ত্রী থাকতে যায় বা একটা স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা, ওই টাইমটু ভালোবাসার কথা বলত। তারপর ওর কাছ থেকে আমি ভালো ছিলাম না। ওই সময়টুকু আমাকে ভালোবাসত, ওই সময় যদি যা বলতাম ও সেটা মেনে নিত। তারপর আর ও আমার কথা মনে রাখতো না, আমার কথা শুনত না। আমি যদি বলতাম যে তুমি এই পথে যেও না, একটা বেশি করে করতো, আমি ভালো জন্যই বলতাম। আর লাস্টে এইটুকু বুঝতো যে না, ওর কথা আমার কথা শুনলে আরো বিপদ হবে। আমার কথা না শুনে যেখানে গেছে আজ পর্যন্ত অনেক বিপদে পড়ছে।
ঠিক উল্টো দিক থেকেও তো ওর জায়গাটা থেকে যদি আপনার প্রতি চাওয়া পাওয়ার কোন জায়গা থেকে থাকে যেটা ওর পছন্দ হতো না বা ওর ভালো লাগতো না, এরকম কোন জিনিস কি আপনি করতেন?
আমি তখন কখনো ওরকম কিছু করতাম না। এমনকি ভাই, আমি কখনো একটা ছেলের দিকে তাকাতে দেখতাম না বিয়ের পর। আমি কখনো একটা ছেলের সাথে কখনো আমার নিজের দেওয়ার কি বা ভাগ্নি ভাগ্নি তাদের সাথে বসে কখনো কথাও বলতাম না। আমি আমার মতো চুপচাপ যখন মানে চেষ্টা করতাম ততটুকু করে হাসি খুশি রাখার জন্য, যেহেতু আমি অনেক চঞ্চল, হয়তো আমার চঞ্চলের টা আর পছন্দ হতো না। আমি জানি না, আমাকে কখনো বলে না যে আমার চঞ্চল। ও যদি বলতো না ওই ভাই এটা চঞ্চল আমার পছন্দ না, তুমি এটা করো না, তাহলে আমি করতাম না ভাই। কিন্তু যে আমার হাসি খুশি বা আমার এই চঞ্চলটা পছন্দ করতাম এইটুকুই জানতাম। যার জন্য ও যতই রাগ হতো না ভাই, আমি অসামনে প্রচুর হাসতাম, দুষ্টুমি করতাম, হাসি হাসি কথা বলতাম যাতে ও একটু হাসে। কিন্তু এতটাও গম্ভীর যে আমি একটা সরমনে একটা কথা বললে সেটাও মাথার ভিতরে রেখে দিত। কিন্তু আমি তো সরমনে সব করে বলে দিতাম, এটাও রেখে দিয়ে মনে করি পরবর্তীতে ওইটা মানে আঘাত দিয়ে কথা বলতো এবং ওইটার সদ্য তুলে নিত, যেটা আমি মানে কোনোভাবে মেনে নিতে পারতাম না। পরে যখন এরকম কেস মামলা একটু চলতে থাকলো, পর একদিন আমার বাবা সংবাদ পায় যে আমি আমার বোনের বাসায় আসি। পর আমার বাবা সংবাদ পাওয়ার পরে আমরা ছিলাম এটা বরিশাল থানায়, এই যে সরূপকুঠি থানায় ছিলাম আন্ডারে। আর বাবা ওইখান থেকে পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাবে। এই সংবাদ রূপে ওর বোন আমাদের আর ওরা সরিয়ে ফেলে এখান থেকে, বলতো তোমরা চলে যাও এখান থেকে। পর আমরা এখান থেকে দুজনে সেই সকালের পরপর 10টার দিকে রওনা চলে যাই অন্য জায়গায়। যার পথে আমরা শুনি যে ওর মেজ বোনের যে জামাই উনি এতটা ভালো মানুষ যে অনেক ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেয় না, খুব ভালো, মানে তাকে পুলিশ আসতে মারধর করছে বলে আমার খবর না দিতে পারলো। আমার তো শুনে অনেক কষ্ট লাগছে, আমার জন্য একটা নির্ভয় মানুষ মার খেলো। আমার মেনে নিতে পারলাম না যে এতটা ভালো মানুষ সে থানায় ধরে নিয়ে গেছে এবং এরকম বলছে যদি তোরা ধরানা দাস তাহলে আমি ওকে মানে জেল হয়ে যাবো, এরকম ভাবে বলছে যে আমরা জেলে দিয়ে দেবো। আমার অনেক খারাপ লাগলো জিনিসটা। তাছাড়া এদিকে ওর চাস্তু ভাই যাকে বাবা সন্দেহ বলে যে পুলিশ আনছিল, একজনকে সন্দেহমূলক ধরে নিয়ে গেছে যে এক মাস জেল খাটতেছে এখন, মানে এরকম ভাবে ওই সময় শুনতেছিলাম যে এক মাস জেল খাটতেছে। মানে ওইদিকে জেল খাটাটা শুনতেছি, এদিকে নিরহ দুটো মানুষ কষ্ট পেতেছে, আমার খুব কষ্ট লাগলো যে আমার কোন এটা কেন কষ্ট পাবে। পরে আমি বললাম কি বাবা আমি তুমি ধুলে ভাইকে কিছু বললো না, আমি তোমাকে ধরা দিতেছি, আমি কোথায় আছি তোমাকে বলতেছি।
প্রিয় শ্রোতা, আরো একটি বিরতি নিচ্ছে এই পর্যায়ে, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এবং এই বিরতিতে যাওয়ার আগে আমরা বলতে চাই যে ছোট ছোট অনেকগুলো ভুল আমরা পেয়েছি এবং ভুলের পরিণতি কি সেটাও আমরা জানব। আরও কিছু ভুল রয়েছে সামনে, যে ভুলগুলো ছোট ছোট জমা হয়ে হয়তোবা জীবনের জন্য একটা বড় অপরাধী হয়ে যাবে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। এ পর্যায়ে আরেকটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই আপনাদেরকে। যারা এতক্ষণ পর্যন্ত ঐশীকে বিলিভ করেছেন তারা লিখবেন ইয়েস, যারা বিলিভ করেননি তারা লিখবেন নো। লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। এসএমএস করার নিয়মটি হচ্ছে প্রথমে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে মানে 4 মিনিট পরে, ঠিক গুনে গুনে 4 মিনিট, 4 মিনিট পরে ফিরে এসে আমরা জানিয়ে দেব এসএমএস পোলের রেজাল্ট, কত পার্সেন্ট শ্রোতা আজকে ঐশীকে বিশ্বাস করছেন এবং কত পার্সেন্ট বিশ্বাস করছেন না, সেটা আপনারা জানতে পারবেন কম্পিউটারের কাছ থেকে। এসএমএস পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর এই ফাঁকে বলছি চলে আসতে আমাদের ফেসবুকে, তাকে দেখার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ফিরছি একটু পর, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর যে কিপিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আমার টিম, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, যারা তখন এসএমএস পোল নিয়ে কাজ করেছে। চলুন আমরা জেনে আসি এসএমএস পোলের রেজাল্ট।
Yes, 92%. No, 4%. No comments. 4%.
কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 92% ইয়েস, 4% নো এবং 4% নো কমেন্টস। আমরা ফিরতে চাই আবার ঐশীর কাছে, এবং যারা জেবিএসবি তে আসতে চান জীবনের অপরাধ এবং ভুলগুলো নিয়ে, তাদের জন্য বলছি শুধুমাত্র তারাই যেভাবে আমাদেরকে টেক্সট করবেন, প্রথমে আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, যারা এখানে আসতে পারেন না তারা চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আবারও বলছি jbsb8920@gmail.com। ওখানে আপনি আপনার জীবনের ভুল কিংবা অপরাধগুলো লিখে পাঠালে আমরা অনুষ্ঠানের যে চিঠি পড়ার সেগমেন্টটি রয়েছে সেখানে গিয়ে আপনার নামে আমরা আমাদের যারা লিসনার রয়েছেন তাদেরকে আমরা পড়ে শোনাব। ঐশী, আপনার কাছে আবারও ফিরছি। আপনি যেটা বলছিলেন যে আপনি সিদ্ধান্ত নিলেন বাবাকে আপনি দেখা দেবেন, বাবার কাছে আপনি ধরা দেবেন, এ পর্যায়ে এসে আপনি সিদ্ধান্ত নিলেন বাবার কাছে আপনি ধরা দেবেন, এটা কি আপনার হাজবেন্ডকে আপনি জানিয়ে সিদ্ধান্তটা নিয়েছিলেন?
হ্যাঁ, ওকে যখন আমি জানাই তখন আর কি ও প্রথমে রাজি হয় না, ও বলতেছে যে তুমি কেন এটা ধরা দে বাবাকে। তখন আমাকে বললাম, দেখো তুমি চিন্তা করো, তোমার আর আমার ভুলের জন্য তোমার দুলাভাই কষ্ট পেতেছে, সে আজকে এত গণ্যমান্য একটা ধার্মিক ব্যক্তি, একটা ভালো ব্যক্তি, সে আজ এত মানুষের সামনে অপমানিত হয়েছে, মার খেয়েছে, এটা তুমি কিভাবে সহ্য করো। পরে যখন আমি এই কথাটাকে বললাম, ও আমাকে বললো যে তুমি কি ভেবেচিন্তে বলতেছো যে তোমার বাবাকে ধরা দিলে আমাদের কোনো সমস্যা হবে না? পরে আমি বলছি আমি এটুকু বিশ্বাস করি যদি ধরা দিয়ে হয়তো বাবা কিছু নাও বলতে পারে।
ওকে,
পরে তারপর রাজি হয় না, পরে বলতেছে ঠিক আছে আমি তোমার বাবার সাথে কথা বলবো। তখন আমার বাবার সাথে ফোনে কথা বলে, বাবার সাথে ফোনে কথা বলার পর বাবা বলে যে তুমি আমাদের সাথে কোথায় আছো সেটা বলো, তাহলে তোমার দুলাভাইকে আমরা ছেড়ে দেবো, তোমাদের হাতে পাবো আর তাদের আমি ছেড়ে দেবো। পরে ও আর আমি সিদ্ধান্ত নেই দুজনেই যে আমরা বাবার কাছে ধরা দেবো। পরে আমরা বাবার কাছে ধরা দিই।
কতদিন পর?
এটা 6-7 মাস পর।
7 মাস পরে বাবার কাছে ধরা দিলেন, কিভাবে ধরা দিলেন?
তখন বাবা আমাদের বললো কি তোমরা এইভাবে অমুক জায়গায় যাও, আমার একটা জায়গার নাম বললো যে ওইখানে যাও, আমি ওইখানে মানুষ পড়েছি, তোমরা সেখানে সেই টলারে উঠে যাবো, যেহেতু নদী চলাফেরা আমাদের, সেখান থেকে আমি থানা থেকে বের হয়ে যাব আর এখান থেকে তোমাদের দুলাভাইকে ছেড়ে দেবো। অনেকখানে দুলাভাইকে ছেড়ে দেয়। পর আমার বাবা ওর বাবাকে লোকে একটা প্রশ্ন করে, হ্যাঁ তুমি কি আমার কথা শুনতে চাও? কারণ আমি অন্যপক্ষে অনেক গণ্যমান্য আমাদের এলাকার ভিতর, যদি এখন যেহেতু তুমি আমাদের জামাই হয়ে যাও, আমি যা বলি সেটা শোনো না। এখন যেহেতু 7 মাস পরে এটা পুলিশ বাদী হয়ে গেছিল কেসগুলো, বলছে যে এখন তো পুলিশে তোমাদের ধরবে আর সবাই বলবে যে জামাই জেল খাটতেছে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক মনে হবে।
আপনার বাবা বলছে শাহিনকে?
হ্যাঁ।
ওকে,
পরে আমার বাবা বলছে, পরে বলছে ঠিক আছে বাবা আপনি যা বলবেন তাই মানে নেব। পরে কথা বলার পর আমার বাবা করলো কি, আমাদের ঢাকায় নিয়ে আসলো, ঢাকায় আসলে নিশ্চিন্তপুরে আমাদের রাখলো, ওখানে গড় ভাড়া করে 10,000 টাকা জিনিস কিনে দিয়ে, যতটুকু আমার মোটামুটি যখন ওই মুহূর্তে যা প্রয়োজন ওইগুলো দিয়ে দোকান ভাড়া করে দিয়ে, মানে হাত খরচ দিয়ে বাবা তখন বললো যে দেখো এখন এখানে কিছুদিন তোমরা এখানে থাকো, যে আমি না বলা পর্যন্ত তোমরা গ্রামে যাইও না, তাহলে সমস্যা হবে। তারপরে বাবা যখন চলে যায় তখন ওর ব্যবহারটা আরো খারাপ হতে থাকে। প্রতিনিয়ত দেখা গেছে রান্না বান্না নিয়ে আমার সাথে অশান্তি করতো, দেখা গেছে আমার সাথে চলাফেরা নিয়ে, আমি ওর সাথে যদি বের হতাম যদি আমার মাথা কাপড় একটু ছড়ে যেত বা পড়ে যেত, এটা নিয়ে অশান্তি করতো। বা আমি হাঁটছি, আমি খেয়াল করি না যে আমার দিকে কোনো ছেলেরা তাকাইছে কিনা বা কি, এটা ও খেয়াল করতো যে আমার দিকে কোনো ছেলেরা তাকাইছে কিনা বা কি, ও আমাকে এই জন্য মারধর করতো। মানে বাসায় সে এত পরিমাণে গালাগালি বা খারাপ থাবড় চোপড় মনে করো লাথি এগুলো দিত।
এগুলোর পেছনের কোনো ব্যাকগ্রাউন্ড কি ছিল? আপনি কখনো আবিষ্কার করার চেষ্টা করেছেন যে একটা ছেলে আপনার দিকে তাকালে ও কেন এতটা এরকম অ্যাটাকিং মুডে চলে যায়, কেন এরকম খারাপ ব্যবহার করে, এগুলোর কোনো পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল?
ও সবসময় আমাকে একাকিত্ব ভাবে চাইতো মনে হয়, আমার যেটা আমি ধরতে পারিনি, আমার আসলে এখানে কিসে
সবসময় একটা কোটার মধ্যে বন্ধ করে রাখা, একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা,
ও চাইতো না যে পাশে ঘরে একটা ফ্যামিলির সাথে আমি কথা বলি বা কি, এগুলো চাইতো না কখনো। আর তাছাড়া আমার একটা দোষ ছিল যে আমি যেটা নিজে শিখে করি, আমি অনেক রাগে যেত, ওই যখন ও রাগ হয়ে একটা গালিগুলি দিত সেটা আমি সহ্য করতে পারতাম, দেখা গেছে আমিও রাগে অনেক কথা বলতাম, যেটা প্রতিপেকিতেই মারটা আমার বেশি খেতে হতো।
আপনারা দুজনেই মানে খুব বেশি রাগী ছিলেন এবং কেউ কাউকে কোনো কম্প্রোমাইজ করতেন না, বোঝানোর জন্য কোনো লোক ছিল না কারণ আপনারা পরিবারের মধ্যে ছিলেন না। ওকে, তারপর?
পরে ওইখান থেকে মনে করেন অনেক ভাবে ওরকম মারধর খেতাম। পরে একদিন ওর মার সাথে ও যোগাযোগ করা শুরু করলো, আর বাবা মার সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করলো, ফ্যামিলির সাথে যখন যোগাযোগ শুরু করলো তখন বাড়ি যাওয়া নিয়ে আমাকে মারধর করতো। তখন আর অন্য দিদিগুলো বেশি খেল করতো না, আমাকে বলতো বাড়ি যাও, আমি বলতাম না আমি বাড়ি যাবো না, এটা নিয়ে আমাদের সাথে অশান্তি হতো। পরে যখন দেখলাম যে ওইভাবে আমাকে মারলে আমার মানে আমার কষ্ট বুঝতে চায় না, পরে আমাকে বলতাম দেখো তোমার একটা দেহ আমার একটা দেহ, আমার দিয়ে কষ্ট লাগবে তোমাকে তুমি বুঝবে না, তবে যেদিন তোমার দিয়ে কষ্ট লাগবে সেদিন তুমি বুঝবা। পরে যখন আমি ওই ওর মার সাথে বাবার সাথে যোগাযোগ করা শুরু করলো তখন ওর বাবা মার সাথে জানতো যে আমি আমাদের বাবার আন্ডারে আছি। পরে ওর বাবা মাকে আমাদের তার ছেলেকে এমন ভাবে বুঝাইলো, তখন সে আমাকে বাড়ি যাওয়ার নিয়ে মারধর করতো, আমাকে বাড়ি যেতেই হবে। আমারও মন চাইতো, কারণ আর কতদিন দূরে এইভাবে থাকবো, ব্যবসা নাই, কিছু নাই, বাবার টাকা কতদিন খাবো?
প্রতি মাসে টাকা পাঠাতো আপনার
বাবা? বাবা টাকা পাঠাতো, সব খরচ আমার বাবা টানছে, না বলে না কখনো। যখন এই খরচটা শেষ হয়ে যেত, হাত খরচটা চাইনে, তখন ওর মন মেজাজ খারাপ, তখন আমাকে বেশি মানে ওর কথার সাথে কোনো কথা বলতে পারতাম না। পরে আমি বললাম যে দেখো আমিও তো চাই, আমি বুঝাইছি যে দেখো আমিও তো চাই যে এরকম একটা সংসার করতে, কারণ আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন একটু করে একটা ফ্যামিলি, আমার সুখী সংসার থাকবে, এটা আমিও চাই।
This track was downloaded from FusionBD.com.
তারপরও শুনতে চাইতো না, ও বলতেছে তো যদি নিজে থাকতো তুই কবে বাড়ি যেতি? এভাবে মানে তুই তুই ভাষায় গালাগালি করতো এবং অন্যভাবে একটা কথা বলতো। এদিকে আমার বাবা ছোট বোনটার বিয়ে ঠিক করে, এটা আবার আমার ফোনে আমাকে বলে। পরে আমি বাবাকে বলি, বাবা কেমন তুমি এই বয়সে ছোট বোনটার বিয়ে দিচ্ছ? অত বয়স হয় না, কেবল ক্লাস 8 পড়ছে, তুমি এই বয়সে আর বিয়ে দিতে যাবো? তখন বাবা আমাকে একটা কথা বলছে যেটা আমার খুব কষ্ট লাগছে, যে তোর জীবনটা তো তুই নষ্ট করছিস, ছোট জীবন ছোট বোনের জীবন নষ্ট করতে চাস নাকি? পরে আমি চিন্তা করলাম আসলে আমার এখানে বড় তো কোনো অধিকার নেই। ঘরের জিনিসপত্র বিক্রি করে পরে ওর মার সাথে মানে কিছু কিছু জিনিস বিক্রি করছে যাতে আমার যাতায়াত ভাড়াটা হয়, আর জিনিসগুলো মনে করেন নিয়ে আসছে বাড়িতে। গ্রামের বাড়িতে যখন আমরা বাজারে পর্যন্ত পৌঁছেছি মনে করেন, তখন আমাদের বাড়িতে পর্যন্ত পৌঁছাই নাই, তখন আমার বাবা আর ওর বাবা একসাথে হয়েছে, একসাথে হয়ে বাজার বসে আমাদের বুঝাইছে। দেখো বাবা বলতেছে, দেখ মা তুই যদি এমন এই মুহূর্তে তুই বাড়িতে যে উঠোস, তাহলে কিন্তু তোর বোনের বিয়েটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তার থেকে তুই এমন এদিকে কোনো জায়গায় থাক। পর আমি ওদের বাড়িতে যাই, ঘুরে যাওয়ার পর ওইটা আমার বাবা আবার শোনে যে মদের বাড়িতে যে উঠছে, হয়তো বাবা কষ্ট পাইছে কিন্তু আমাকে বলে নাই, ফোনে আমাকে শুধু এটু বলছে তুই উঠছিস যে কোথায়, আমি বলছি ওদের বাড়িতে, ঠিক আছে আমি আনতে যাবো, অনেক এটুকুই বলছে শুধু। পরে বলার পর এইভাবে দুদিন পর আমার বাবা ফোন দিচ্ছে যে আমি আসতেছি তোদের বাড়িতে, তুমি যদি না আস আমি যাবো না। আমার বাবা আসে এই ফার্স্ট সায়নদের বাড়িতে, আমার বাবা পা রাখে আমার বিয়ের পর। সায়নদের বাড়িতে যখন পা রাখে ওইখানে যে আমার বাবা আমাকে নিতে যায়, তখন সায়ন যাইতে চায় না, ও বলছে না আমি যাবো না। আমি বলছি কেন যাবো না, বাবা যেহেতু আসছে, বাবা অনেক আশা করে আসছে একটা মেয়ে জামাকে দিতে, আগে যাই করুক না কেন, মানে আমি বাবা জামাকে এত কষ্ট দিয়েছে বা এগুলো আমি কখনো মনে রাখতাম না, আমি সবসময় বর্তমানটাকে নিয়েই ভাবতাম যে এখন তো বাবা এইটা করতেছে, এই জিনিসটা আমার ভিতরে কাজ করতে শুরু, কিন্তু এটা কখনো বুঝাইতে
পারি। দিস ইজ এ ভেরি টার্নিং পয়েন্ট প্রিয় শ্রোতা, যে বাবা মার হাত থেকে বাঁচার জন্য একটা অচেনা অজানা একটা ছেলেকে সে সঙ্গী করে প্রমিস ঠাকাতে গিয়ে সে বিয়ে করে ফেললো, সেই বাবা মার পক্ষেই সে এখন কথা বলছে তার হাজবেন্ডের এগেনস্টে গিয়ে কখনো কখনো। তারপর
যখন আমি বাবার কথা শুনে জারজনি করলাম, তখন ও বললো ঠিক আছে যাবো, ও করছে কি উঠানে যে দাঁড়িয়ে রয়েছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছো, তখন আসতে খারাপ হওয়া শুরু করছে, তোমার বাবার কথা শুনে আমি জীবনটা নষ্ট করছি, আজ আমার বাবার একমাত্র ছেলে, আমার স্বপ্ন ছিল অন্যরকম, আমার স্বপ্ন সব ভেঙেছে, তোমার বাবা সব সারকা করে দিতেছে, এরকম কেন করতেছে? বুঝাইতে যে তখন আমি কাঁধে হাত রেখে তখন আমার কি চিত দিয়ে ফালাই, তখন আমি দূরে যাচ্ছি পড়ে যায়। পরে আমি বললাম যে তুমি এরকম করতেছো কেন? পরে আমাকে বলছে তুই আমার কাছে আসবি না, আমি তোর সাথে সংসার করবো না। অনেক কথা শোনা আমার খুব কষ্ট লাগলো। তারপর আমি আমার হাত ধরে বলছি দেখো চলো যাই, এখন শুনতে চলো, অনেক রাত হচ্ছে কিন্তু ও যাইতেছে না, আর হাত ধরে অনেকক্ষণ যাবত কাঁদতেছে, দেখো ভুল আমার বাবার ভুলের কারণে তুমি আমাকে কষ্ট দেবা। তখন ও কোনো কথা বলে না, আমার সাথে কোনো কথা না বলে ও শুধু আমাকে কি বলছে আমার হাতটা ছাড়াই দেও। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল নৌকার কাছে, আমাদের কিন্তু বিল নাকা নৌকা চলে, নৌকায় যেয়ে ও বসে আছে, নৌকাটা উঠেই ও ভাসাই দিছে, ভাসাই ও বিলের ভিতরে যে চুপ করে শুয়ে দিচ্ছে সারাটা রাত ওইখানে। পরে ও সকাল বেলা পর আমার বাবা আসছে, বাবাকে আসার পর আমাকে বাবাকে বলতেছে কি, ও বাবাকে বলতেছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, ওইভাবে বলে না, বলতেছে যে আপনার মেয়ে কি করবে সেটা আপনার মেয়ের ব্যাপার, আপনার মেয়ে যদি চায় আমার হাত ধরে আসতে আসবে, না আপনার হাত ধরে যেতে চাইলে আপনাদের হাত ধরে চলে যাবে, তবে আপনার মতো আমি চলতে পারবো না। বাবা বলছে তুমি আমার সাথে সে সময় বললো না, কারণ যেদিন তুমি এভিডেভিট করছো বলতেছে আপনার সাথে প্রতারণা করছি যাকে বলে, মনে কথাটা বলে তাড়াতাড়ি চলে গেল ঘরে গিয়ে। ঘরে গিয়ে গিয়ে আমার ব্যাগ দুটো চেঞ্জ করে ফেললো, মানে ওর জামা কাপড় আলাদা করে ফেললো, আমার আমারটা আমার কাছে রয়ে গেল আর কি। ওই ও দেখতো যে আমি কোথায় যাই, কার কাছে যাই, আমি ওর হাত ধরেই বের হই নাকি আমার বাবার হাত ধরে চলে যাই, এটা আমার দেখতো। আমার এই জিনিসটা খুব আঘাত লাগে। তারপর আমি কিছু বলি না, আমি মানে পুরো থ দিয়ে দাঁড়াই পড়ছি, আমি চুপ করে দাঁড়াইছি, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, আমি কেউ বলতে পারতেছি না। পরে ও আর ব্যাগ নিয়ে ও নৌকে উঠে যায়। ওর আমার বাবা বলছে যে তোর কথা না ভাবে জামা কাপড় দুটোর ব্যাগ আলাদা করে চলে যেতে পারছে, সে তো দুদিন পর তোর হাত ছেড়ে দেবে, চল আমার সাথে আমার কথা শোন। পরে আমার বাবা করলো কি, ব্যাগটা নিয়ে নৌকে উঠে আমার আমার বাবা আমাকে নিয়ে আসলো। আমি তখনও কোনো কিছু বলি না, তখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করতেছি। এদিকে শাইন বাড়িতে গিয়ে ওখান থেকে ও চলে গেল আমার বোনের বাসায়। আমি ছাদে গিয়ে আমি শাইনের কথা মনে, এত পরিমাণে কষ্ট লাগতেছে আমার কথা মনে পড়ে, আমি খুব কান্না করতেছি যে কি করলাম, কেন বেশি আর বাধা দিলাম না, কেন আর হাত ধরে গেলাম না, যেহেতু হাত ধরে আমি বিয়ে হয়েছি, ওকে বিয়ে করছি, তারপরে কেন আমি ওর সাথে গেলাম না,
কেন বাবার কথা শুনে ফিরে আসলো।
হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে পুকুর পাড়ে চলে যাই। পুকুর পাড় থেকে জাস্ট হাইটে গেলে মনে করেন 2 মিনিট লাগে যদি শুকনো সময় হয়, আর নৌকে গেলে মনে করেন আমাদের 15 মিনিট লাগবে এরকম। পরে আমি ওইখান থেকে আমি আমাদের এই পাশে একটা পুকুরে কোনো একটা বাড়ি আছে মুসলিম বাড়ি, ওইখানে আমি দাঁড়িয়ে আমি পিসিকে বলতেছি কি পিসি আমাকে একটু পার করে দেবা। বলছি কোথায়? আমি শাইন দেবে। কই বাবা, তোর বাবা জানলে আমাদের এখান থেকে উঠাই দেবে, আমি পারবো না। এই কথা যখন বলছে পরে আমি বলছি কি পিসি, তুমি যদি আমাকে পার না করে আমি সাঁতরে এখান থেকে উঠবো। তো পিসি বলছে যে এই তুই পাগল হয়েছিস, ঠিক আছে যা, এত রাতে তোর সাঁতরে জ্বলাবো না, আমি পার করে দেবো, তুই কখনো তোর বাবা মাকে বলিস না। পরে সেই পিসি আমাকে পার করে দিল। ওই বাড়িতে যে ওঠার পর ওর বাবা কিছু বললো না। পরে আমি ফোন দিলাম ওকে যে দেখো আমি তোমাদের বাড়িতে চলে আসছি। পরে শাইন মনে করে ও আমাকে এতটাই ভালোবাসতো যে ওই রাত 3টা যখন আমি ফোন দিছি ও এইখান থেকে রওনা দিয়ে সেই সুরপুর থেকে চলে আসছে। আয়েশা আমাকে অনেক কান্না করছে যে কেন তুমি আমার সাথে চলে গেছিলা, মানে একটু দূরত্ব মানে ওর কাছে অনেক ছিল, আমার কাছে অনেক কষ্টকর ছিল দুজনের ভিতরে, যত অশান্তি করি না কেন বা যত দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হোক, তারপরও দুজনে ভালোবাসাটা দুজনে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে আর কি।
প্রিয় শ্রোতা, এই পার্টি আপনারা সবাই প্লিজ মনে রাখবেন যে যত ঝামেলাই হোক না কেন, যত কষ্টকরই হোক না কেন, সামান্য কয়েক ঘন্টার দূরত্ব ওদের মধ্যে প্রচন্ড কষ্টের তৈরি করেছে, এবং ওরা যখন ফিরে আসলো তীব্র বেগে তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে যে আমরা কেন, শুধুমাত্র একটা মনোমালিন্যের কারণে হোক বা যে কোনো কারণই হোক, এই যে দূরত্বটুকু, এটা ওদেরকে একটা ফিল দিয়েছে যে ওরা দুজন দুজনের কাছ থেকে দূরে সরে থাকতে পারবে না। জীবনে ছোট ছোট ভুল আমরা খুঁজে পেয়েছি, কিন্তু সবচাইতে বড় ভুলের মুখোমুখি আমরা হতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই।
তারপর যখন আমি বাড়িতে আসলাম, দাদার বাড়িতে মনে করেন আমি আমার বাবা মা ভাই বোনদের কাছ থেকেও আমাকে কেউ বুঝতো না, ওরা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিত, কারণ যেহেতু আমি গ্রামের কাজ পারতাম না, কিভাবে রান্না বান্না করতে হয় বা কি বা লেখা পোস্তা বা ধান সারা এগুলো আমি পারতাম না, যার জন্য আমার ফ্যামিলি আর মা হয়তো বা আমাদের বাবার টাকা পয়সা বা দেখে আমাকে প্রথমে মেনেছিল আমি জানি না, কিন্তু বিয়ের পর যখন দেখতে পাচ্ছি আমি কিছু পারি না বা কি আমাকে শিখিয়ে নিতে হবে, তখন আমার মা আমার উপর একটু অন্যরকম একটা ব্যবহার শুরু করলো, যেটা আমি অনেক কষ্ট পেতাম। আর একটা বড় বিষয় ছিল যে ছেলে মানুষ আমি জানি যে কাজ করে আসলে পর মাথাটা অনেক গরম থাকে, তখন একটা জিনিস বললেও খারাপ লাগে, আর ওর মা ওই কাজটা বেশি করতো। যখন ও ফিরে আসতো ওর মা কর্তৃক ওই টাইমটাই খাবার সময় ও আমার আমার বদনাপগুলো ওর ছেলের কাছে বলতো, আর যেটা মানে ও সহ্য নাও করতে পারে ও ভাতে ফেলে সরে আমাকে মারত, ওই করতে থাকি। পরে আমার পাড়াপড়শি এলাকার মানুষজন বলতেছে যে বউ তুই এত সহ্য করিস, তার থেকে একটা বেবি নে। পরে আমি তাদের কথা শুনে আমি একটা বেবি নেই। তারপরে মাঝে যখন আমার বাবু পেটে আসলো তখন আমি চিন্তা করলাম আমি সেপার ও কোরআন শরীফ আমি খতম দেবো, তখন আমি একটু পড়া শুরু করলাম
সেপার এবং কোরআন শরীফ আপনি পড়া শুরু করলেন।
যখন আমি রেগুলার মনে করেন আমি হুজুরের মাধ্যমে আমি সেপার ও কোরআন শরীফ পড়ি, পরে আমি রেগুলার নামাজ পড়ি, এরকম ভাবে একটা ধর্মের প্রতি একটা অন্যরকম আগ্রহ চলে আসে। পরে মনে করেন ওইরকম আস্তে আস্তে যখন আমি বেবি নেই, ওই বেবি অবস্থায় আমাকে এত পরিমাণ অত্যাচার শুরু করে আর ফ্যামিলি আমাকে, আমি বেবি যখন আমার 6 মাস পেটে তখন আমি ওখান থেকে আবার বাবা বাড়িতে চলে আসি। চলে আসার পর এখান থেকে আমার বাবা মা আমাকে সরিয়ে ঢাকায় রাখে, ঢাকায় রাখার পর যখন আমাকে ডিভোর্স করাতে চায় তখন আমি আবার আমার বেবির কথা চিন্তা করি যে ও হওয়ার আগে এতিম হয়ে যাবে বা ও বাবা হার হয়ে যাবে, এটা মেনে নিতে পারিনি, যার জন্য আবার ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর আমি ডিভোর্স করি না, ডিভোর্স না করি আমি ফোন দিই। ফোন দেওয়ার পর ওকে নিয়ে আবার ঢাকায় আমি সংসার বাঁধি, অনেক কষ্ট করে না খেয়ে না ই করে আমি দুজনে কাজ বাস করে আমি অনেক জিনিস সংসারে করছি, অনেক কিছু করছি। যখন আমার বেবি হলো, বেবি হওয়ার পর আবার আমাকে অশান্তি শুরু করলো বাড়িতে যাওয়ার জন্য। পর বাড়িতে গেলাম ওই একই অত্যাচার, মানে কেউ বসতো না, কাজ সকাল সন্ধ্যা কাজ করতো তারপর বসতে দেখতে পারতো না, কোনো রেস্ট ছিল না, আর এদিকে আমি অসুস্থ হয়ে পড়তাম দুদিন পর পর। বাবুর যখন দেড় বছর বয়স তখন একদিন এরকম এত অসুস্থ আমি ওইটা চিকিৎসা চালাবে না। তাছাড়া একটা বড় দৃশ্য আমার কষ্ট লাগতো, কেন মেয়ের অনেক শখ থাকে আল্লাহ থাকে যেটা আমি কখনো পাইনি। আমার স্বামী কখনো একটা শখ করে একটা জিনিস কখনো কিনেও দেয়নি, তারপর মনে করে যে আমি চিকিৎসা খরচ আমি এত অসুস্থ তাও খরচ কখনো দিত না, আমার ফ্যামিলি দিবে না। যে কষ্টটা নিয়ে বাবার বাড়িতে মানে ওর উপরে একটা ঘৃণা আমার জন্ম হয়ে যায় যে ভালোবাসার থেকে মানে কিছু কিছু সময় মানুষ প্রবাদ বাক্য বলে যে অভাবের সময় নাকি ভালোবাসা জানলা দিয়ে বলায়। আর আমার সময় অন্যরকম, যে অভাব তখন ছিল না কিন্তু খারাপ ব্যবহারটা আমাকে এমন ভাবে করছে যে আমি ঘৃণার দ্বারা আমি চলে গেছি। জড় পর্যন্তটা আমার ভালোবাসা ছিল সেটা আমার ঘৃণা করে দাঁড়াইতেছে। পরে আমি ওখান থেকে যখন আমি বাবার বাড়ি চলে আসি তখন আমার বাবা মার সাথে একটু যোগাযোগ, আমার ছেলেটা হওয়ার পরে একটু মাইনে নিছে আমার বাবা মা। পরে আমার বাবা মাকে বলে নেই বাড়িতে যে এরকম আগাড়ি করে আসছে বা কি। পরে আমার বাবা মা যখন ওদের ফ্যামিলি থেকে কেউ আমাকে আনতে গেল বাবা, তখন আমি আসিনি, বলছি আপনারা আপনাদের ছেলেকে বোঝান, আপনার ছেলেকে ঠিক বানান ভালো বানান তাহলে আমি যাব। আমি সবাইকে একটা কথা বলি, কেউ আমার সুখের গ্যারান্টি যে দিতে পারবে তাহলে আমি তার সাথে যাবো। কিন্তু সে আমার কেউ আমার সুখের গ্যারান্টি দিতে পারে না, এমনকি আমার মামা বড় মামা আমাকে আনতে যায়। তখন আমি তাকে বলছি মামা আপনারা আপনার ভাগ্নেকেও চিনেন আমাকেও চিনেন, একই এলাকার মেয়ে ছিল আমরা দুজন, আপনারা ছোটবেলা থেকে আমাকে দেখে আসছেন আবার ওকেও দেখে আসছেন, যদি আমাদের সুখে গ্যারান্টি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের সাথে আমি যাবো। আমার মামা একটু কথাই বলছে, দেখো আমার বোন ভালো না, মানে তার সাইনে মার কথা বলছে, কারণ ও যে অশান্তি করবে না তার কোনো হিসাব নেই। যখন আমি ওই কারোর সাথে যাইনি পরে আমার বাবা আমাকে ডিভোর্স করে ফেলে।
আপনি কেন দিলেন?
তখন আমি মানে ওর উপর এমন একটা ই ছিল, রাগ ছিল যে আমি সাথে সংসার করবোই না, কারণ প্রতিনিয়ত আমার কাছে সময় চায়, প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়, বারবার বলে যে আমি ভুল করছি বা কি। প্রথমবার ডিভোর্সের সময় আমাকে ওই কথাই বলছে, যখন আমার বেবি পেটে ছিল আমাকে বলছে শেষ চান যাও তোমার কাছে যেও না আমি ভালো হয়ে যাবো। কসম দিয়ে বলছে যে ভাইয়া যে আমাকে কখনো গায়ে হাত তুলবে না, সেই মনুষ্য আমাকে আবার অত্যাচার করছে। এই কষ্টটি আমার ভিতরে অন্যরকম কাজ করতো।
প্রথমবার ডিভোর্স হয়েছিল আপনাদের?
না, ডিভোর্স করতে গিয়েছিলাম কিন্তু করিনি।
ও কখনো চাইতো না আপনাকে ডিভোর্স দিতে?
না, ও কখনো চাইতো না।
এত অত্যাচার, এত ঝগড়াঝাটি আপনার পক্ষ থেকে, আপনি রাগ করতেন, ও রাগারাগি করতো,
কিন্তু ও কখনো ডিভোর্স করতে চাইতো না।
কিন্তু আপনি চাইলেন একবার ডিভোর্স করে দেওয়ার জন্য, তখন আবার সে গিয়ে সেভ করলো। সেকেন্ড টাইম আপনার বাবা আপনাকে সাপোর্ট করলো এবং প্রথমে আগে থেকেও সাপোর্ট করে আসছিল এবং আপনি শেষ পর্যন্ত বাবার কথা শুনলেন, শুনে আপনি ওকে ডিভোর্স করে দিলেন।
তারপর ভাইয়া যখন আমি ওকে ডিভোর্স করি, ডিভোর্সের পর আমার বাবা আর একটা বিয়ে আমার জন্য প্রস্তাব আনে। তখন আমার মানে বিবেক আবার একটা প্রশ্ন করে যে আমার বেবিটাকে ছেড়ে তো আমার চলে যেতে হবে তাহলে। এই জন্য আমি আবার ওই প্রস্তাবটা রাজি না হয়ে আমি আবার শাহিনকে ফোন দিই, দেখো আমার যা করছে ভুল করছি, আমি তোমার সাথে আবার সংসার করতে চাই, আমার বেবিটাকে আমি এতিম বানাতে চাই না, বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো।
বেবিটা কি আপনার সঙ্গে ছিল যখন আপনি ডিভোর্স করেছিলেন? ওকে।
তারপর যখন আমি এই কথা বলি তখন ও রাজি হয়। পরে আমি রাত্রিবেলা ওর সাথে আমি আবার পালিয়ে আসি, পালিয়ে এসে আমরা আবার কাবিন করি দুজনে। ঢাকাতে এসে আমরা আসলে উঠি, তারপর কিছুদিন ভালো থাকে, তারপর আবার আমার সাথে একটু খারাপ হওয়া শুরু করে এবং আমি কোনো কাজ বাজ না পাওয়ার করতে তখন ও মানে বলতো কি যে আমি পরে কাজ করব না, ব্যবসা বাণিজ্য করবো। পরে আমি বলছি ব্যবসা বাণিজ্য করবো কিভাবে? তখন এইভাবে আস্তে আস্তে করলো কি, কোনো কাজ খুঁজে না পেয়ে ও রিক্সা চালানো শুরু করলো।
রিক্সা চালানো শুরু করলো? যে ছেলেটা বিজনেস করতো সেই ছেলেটা সংসার চালাতে গিয়ে রিক্সা চালানো শুরু করলো এবং সে তো ডিভোর্স একবার যে এগ্রি করে নিয়েছিল বলা যেতে পারে, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সে আপনার কাছে ফিরেও আসলো। তারপর
পরে যখন আমি তার কাছে ফিরে আসলাম তখন সে আর কি আমার মানে ওকে একটুকু বুঝতেছিল যে আমার ছেলে মানে ও ছেলেটা ছিল অনেক প্রিয় প্রথম সন্তান, বাবা আমার যেরকম থাকে, আমি ওকে কষ্ট দিতে চাইছিলাম না আর ও আমাকে কষ্ট দিতে চাইছিল না, ও চাইছিল না ছেলেকে কষে দিতে বা আমাকে কষে দিতে। হয়তো আমি রাগের মাথায় আমি ডিভোর্স করছি, তারপরে যখন আমি ভুল স্বীকার করছি তখন আমাকে মেনে নিছে যে না ঠিক আছে ছেলের দিকে তাকে আমরা দুজনে মিলে থাকবো। আর যখন রিক্সা চালানো শুরু করে প্রথম প্রথম ঠিকই মতো চালাতো, পর থেকে দেখতাম ও রাতে বেলা চালানো শুরু করছে,
দিনের বেলা বাদ দিয়ে রাতের বেলা চালাচ্ছে।
যখন রাতের বেলা চালানো শুরু করলো তখন ও একটা খারাপ দলের সাথে যোগ হয়ে গেল।
খারাপ দলের সাথে কি ধরনের?
যেমন এটা একটা খারাপ দল বলতে কি, বিভিন্ন আর্মির পোশাক বানাই আর মারিং করতো, বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ লুট করতো, এরকম ভাবে একটা দল ছিল, ক্যাডার দল।
ওকে, এটা আপনি বুঝলেন কিভাবে?
ভাইয়া মাঝে ওকে আর কি টিভিতে ধরে নিয়ে যায় ওই দলের সাথে।
ওকে,
তখন ও যে গ্যারেজের মালিকের কাজ করতো সেই মালিককে সহ নিয়ে গেছিল আর কি। এইভাবে আর কি আমি জানতে পারি যে ও খারাপ পথে চলে গেছে। আর যখন এটা নিয়ে আমাকে বাধা দিতাম তখনই আমার সাথে রাগারাগি বা অশান্তি করতো, প্রতিনিয়ত আমি মার খেতাম। তখন মনে করি আমি ওইগুলা অত্যাচারগুলো সহ্য করতে করতে পরে এক সময় মানে সব মায়ের দাম ছেড়ে দিই আমি, কেমন যেন জীবনে মায়াটা আমি ছেড়ে দিই।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, ঠিক একটা বাজার সঙ্গে সঙ্গে আবারও আমরা যাহা বলিব সত্য বলিবতে ফিরে আসছি। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি যে জীবনের ভুল কিংবা অপরাধগুলো কি, সেটা মানুষকে কোন জায়গাটায় নিয়ে যেতে পারে। আজকের এই ঐশীর জীবনের অপ্রিয় সত্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। ঐশী নিজের প্রতি যে ভুলগুলো করেছে এবং ঐশীর চারপাশের মানুষ ঐশীর প্রতি যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলোর সমষ্টিগত রেজাল্ট ঐশীর জন্য ভালো কিছু দেয়নি, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের ভুল কিংবা অপরাধ নিয়ে। আপনি যদি মনে করেন যে এখানে এসে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো বললে সমাজের লাখো মানুষ সচেতন হবে, তাদের জীবনে ভুল এবং অপরাধগুলো আপনার মতো করে আসবে না, তাহলে এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনার সেলফোনে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঐশীকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গেলেই অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি জেবিএসবি র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়, সঙ্গেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা এবং আরো একবার বেজে গেছে জেবিএসবির ঘন্টা। তার মানে আমরা আরো একবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আজকে ঐশীর জীবনের অপ্রিয় সত্য। আপনারা ঐশীর মতো আমাদের এখানে আসতে চাইলে টেক্সট করতে পারেন, পাশাপাশি আমাদেরকে মেইলও পাঠাতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমরা ফিরে যাচ্ছি ঐশীর কাছে। ঐশী, তারপর কি হলো?
যখন এটা নিয়ে আমাকে বাধা দিতাম তখনই আমার সাথে রাগারাগি বা অশান্তি করত। পরে আমি একদিন হঠাৎ করে আমাকে বিনা কারণে এমন প্রচুর পরিমাণে মারধর করে, যেটা আমার মারধর করতে করতে মনে করি আমার জামা পর্যন্ত ছিঁড়ে ফেলেও, আর আমার পরনে কিছু ছিল না সেদিন, এমন কোন জায়গা নাই যে আমাকে না মারছে সেদিন, প্রচুর পরিমাণে আঘাত করে। তখন ওকে ছেড়ে আমি চলে আসতে বাধ্য হই। তখন আমার বেবিটাকে কথা আমি ভুলে যাই। তখন আমার এমন একটা কষ্ট আমার ভিতরে জন্ম নেয় যেটা আমি বেবিটাকে ছেড়ে আমি চলে আসি। চলে আসার পর আমি কোথায় যাবো এটা ভাবতে পারতেছিলাম না। আর তখন আমার বাসার পাশে আমাকে সাইডে ব্যাচেলাররা থাকতো, ওখানে একটা ভাই ছিল যে তার ওয়াইফের বিবাহে যার জন্য সে বাড়িতে রেখে আসছে, সে কামরুল ভাই ওর সাথে একটা বন্ধুত্বের মতো হয়ে গেছিল। তখন ওই মুহূর্তে কামরুল ভাইকে ফোন দেয় যে ভাই আপনি কোথায় বলছো অফিসে, আমি ভাই একটু আপনার সাথে দেখা করেন। কোথায় ভাই? আমি বললাম ভাই এরকম এরকম সমস্যা বসেন, কি করতে পারি? উনি বললো যে প্রতিনিয়ত আপনাকে দেখি মায়ের খেতে, আসলে ভাই ভুলটা কার? আমি বলছি ভাই ভুলটা যাই হোক না কেন আপনার আমাকে হেল্প করেন, আমি তো বাসা থেকে চলে আসছি।
এই কামরুল ভাইটা কে ছিল?
আমাদের পাশাপাশি ঘরে থাকতো।
পাশাপাশি ভাড়া থাকতো কামরুল। আপনার পরিবারের সাথে সম্পর্ক কেমন ছিল কামরুলের, মানে আপনার হাজবেন্ডের সাথে হোক বা আপনাদের সাথে হোক?
আমার হাজবেন্ডের সাথে খুব বন্ধুত্বের মতো, একসাথে আমরা ঘুরতে যেত বা একসাথে খাওয়া দাওয়া করতো মাঝে মাঝে। আমাদের ঘরে রান্না বলতো ভাবি এটা রান্না করেন।
উনি কি বিবাহিত ছিলেন?
হ্যাঁ,
উনিও বিবাহিত ছিলেন। আচ্ছা, তো আপনি বের হয়ে আসার পরে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না?
তখন ওই ভাইটাকে আমি বিশ্বাস করে ফোন দিলাম যে ভাইটা আমি কার কাছে ফোন দিতে পারি বা কি এখনো শাহিন বাসা আসছে কিনা, মানে এটা জানার জন্য তাকে ফোন দেয়। পরে জানতে পেলাম যে শাহিন বাসা আসছে, খুব মানে রাগারাগি করতেছে, ও মানে কেসিটির বোতল এবং সুই নিয়ে ঘুরতেছে যে আমাকে মেরে ফেলবে, ও যেহেতু আমাকে পাবে না কাউকে হতেও দেবো না আমাকে, এরকম বলতেছে। এই কথাগুলো শুনে পরে আমি ভাইকে জিজ্ঞেস ভাই এখন কি করতে পারি?
ও যখন পাবে না কাউকে হতেও দিবে না, মানে এটা কি? আমি বুঝলাম
মানে ও এটা ভাবতেছে আমাকে চলে গেছে, ও যে আর এক জায়গায় সংসার করবে, তাহলে ওর যেহেতু আমি পাবো না, যেহেতু আমাকে ছেড়ে চলে যাবে তাহলে অন্য কারোর সংসার করবে সেটাও দেখতে পারবে না, এটাই বলতে চাচ্ছিল আর কি।
আপনার ছেলেটা তখন আপনার বাড়িতে ছিল?
না, তখন ও শাহিনে গেছে আর কি।
মানে আপনি ওই ঘরে রেখেই চলে এসেছিলেন? আপনার ছেলেটার বয়স কত ছিল তখন?
তখন আমার ছেলে বড় 2.5 বছর।
আড়াই বছর? ছেলেটা কি করছে, কোথায় যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই?
না, তখন মানে ওকে থুয়ে চলে আসে, তার আধা ঘন্টা পরে শাহিন বাসায় গেছে আর কি। এই সময় আমি চলে আসছি।
ওকে,
পরে যখন বাসায় ওই কাজগুলো শুনতে পারলাম, বাসার মানুষ আমাকে ফোন দিয়ে বললো, পরে তো মনে করি ফোনের ফোন অফ করে ফেলছি আর কি। পরে আমি কামরুল ভাইকে ফোন দিলাম, ভাই আপনার সাথে দেখা করেন এরকম তো অবস্থা, কি করবো? পরে ভাই বলতেছে ঠিক আছে আপনি কি করতে পারেন। তখন আমার মার নাম্বারে কামরুল ভাই কথা বলে যে আন্টি এরকম তো অবস্থান কি করবো বলেন। কারণ মা বললো যে মানে ওই মুহূর্তে আমার এমন অবস্থা ছিল, আমি এতটা অসুস্থ মানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার ছিল না, আমি হাঁটিয়ে দিন পড়ে যাই এরকম ভাবে আমার আমার মুখ ঢেকে চলা লাগতো। কারণ আমার ভাই আমার মুখে প্রচুর ফুলে উঠছিল, দাগ হয়ে গেছিল, আর যত নখের দাগ বা যে আঘাতের দাগগুলা এবং মাথা ফুলে উঠছিল, আমার মাথায় যে পরিমাণে আঘাত করছিল, পরে আমি দাঁড়াতে পারতাম না। পরে ওই পাশে দেখে পরে বলছে ভাই আন্টি এরকম ভাবির তো দেখি এরকম এরকম অবস্থা, এই অবস্থায় আমি কোথায় বা নিয়ে যাবো তাকে। তখন আমার মা বললো বাবা যাই হবার হয়ে গেছে, তুমি একটু ওকে এক জায়গায় চিকিৎসার জন্য আগে ব্যবস্থা করো, আমার মেয়েটাকে বাঁচাও। তখন আমার বের করলো কি ওইখান থেকে আমাকে নিয়ে গেলো জামগোড়া। আমি বলছি ভাই তুমি জিজ্ঞেস করছি ভাবি আপনার পরিচিত কোথায় আছে, আপনি কোথায় থাকতে পারবেন? পরে বললাম দেখেন আমার তো এখানে সেরকম পরিচিত নেই, আসছে অনেক দূর, তাদের কাছে গেলে আমার সমস্যা হবে, কারণ আমার যত ফ্যামিলি আত্মীয় স্বজন না সাইন চিনে। পরে ওই এলাকায় আমি বলার পর উনি করলো কি একটা যে আমার একটা কলিগ থাকে আমার সাথে একসাথে চাকরি করে, তাই আমি তার সাথে আলোচনা করে দেখি। পরে তার সাথে আলোচনা করে সে আমাকে মনে করে একটা ডাক্তারের পাশাপাশি একটা বাসায় আমাকে ডাক্তারের আন্ডারে রেখে পরে একটা বাসা ভাড়া করে দেয়। এখানে কি ওই মুহূর্তে সে আমাকে বললো যে ভাবি এখানে তো এখন ব্যাচেলার বলে তো কেউ ভাড়া দেবে না, অন্তপক্ষে আপনার এইটুকু সেক্রিফাইস করতে হবে যে আমি বলবো যে আমার ওয়াইফ এটা বলে। পরে বলছে ঠিক আছে, আমার তখন আমার এটাই ছিল মানে আমি বাঁচতে পারলে হয়েছে, ঠিক আছে আমি যেতে একটা আশ্রয়ের জায়গা পাই, এর জন্য পরে আমি সেটা না বলিনি। পরে সে আমাকে ওয়াইফ বলে সেখানে রাখে, আর সে আবার চলে আসে সেই আসলিয়া। পরে রাখার পর সে রেগুলার মনে করেন তার 10টা পর্যন্ত ডিউটি ছিল, সে শুক্রবার দিন ডিউটি না করে সে আমার মার সাথে কথা বলতো, আমার সাথে কথা বলে দিতে যেত, মা টাকা পাঠাইতো, ওইভাবে সংসারে আমার যত জিনিসপত্র কিনে দিচ্ছে কিছু কিছু জিনিস এবং খাওয়ার খরচ চালাইতো, যে মা টাকাটা পাঠাইতো কেসে।
এবং আপনার মা কি জানতো যে আপনি আপনার জামাইয়ের কাছ থেকে দূরে?
হ্যাঁ, আমার মা ওটা জানতো, অত্যাচার পর চলে এসেছে প্রথম দিন জানাইছি আমরা।
আপনার মা কেন বললো না যে আপনি
ফিরে যান? আমি জানি না সেটা, হয়তো তাদের ওই অপছন্দ। ওকে,
এবং একই সাথে আপনি তো গিয়ে ওখানে থাকছেন না, কিছুদিন পরে আবার বের হয়ে আসছেন ওর সাথে, সে কারণে হয়তো বা জানেনি। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কামরুলের কাছে আপনি আছেন সেটা তো একটা ভয়াবহ রকমের হিতে বিপরীত, একটা ভয়াবহ রকমের রিস্ক একটা ব্যাপার ভবিষ্যতের জন্য। আমি ঠিক জানি না কি হয়েছে, তবে কামরুল আপনাকে এই শেল্টারটা কেন দিল? কামরুল কি নিজে জানতো না ব্যাপারটা?
না, সে অতটা ই করতো না। সে একটা কথা বলছে, আন্টি আমার তো বোন নেই, আমাদের গোষ্ঠীতে আমরা 47টা ভাই, আমাদের কোনো বোন নেই, তো ওকে বোন হিসেবে আমি দেখতেছি, এই কথা বলে সে আমাকে মনে করে রাখতেছে। আর এর ভিতরে রাখার ভিতরে পরে মনে করেন আমি তার ফোন দিয়ে একদিন ফোন দিছিলাম, মানে আমার বেবিকে নিয়ে আমি একটু খারাপ স্বপ্ন দেখি। পরে আমি ভাইকে ফোন দিয়ে বলছি ভাইয়া আপনি তো আসবেন, আপনার ফোন দিয়ে একটু ফোনে কথা বলবো। এর ভিতরে শাহিন আমার বেবিটাকে নিয়ে চলে গেছে আর কি, গ্রামে চলে গেছে, গ্রামে যে রাখি আমার ওখানে যে রয়েছে কিছুদিন। এর ভিতরে
কতদিন যাবত আপনি ওই ভাড়া বাসায় ছিলেন?
আমি 2 তারিখ থেকে মনে করি আমি 16 তারিখ পর্যন্ত ছিলাম,
মানে হচ্ছে 14 দিন মাত্র, টোটাল 14 দিন ওই ভাড়া বাসাতে ছিলেন, এরপরে আপনি থাকেননি। তো এই কয়দিনের মধ্যে আপনি একদিন আপনার বেবির সাথে কথা বলতে চাইলেন?
ওই যখন ভাইয়ের নাম্বারটা দিয়ে কথা বললাম, যার নাম্বার আমি তো মনে করি শাহিনের নাম্বার ফোন দিই, শাহিনের বন্ধুর নাম্বার ফোন দিয়ে বলছে যে কি গ্রামে, বলছে হ্যাঁ বুঝতে ভাইয়া স্বাধীন কেমন আছে, বাবুটার নাম স্বাধীন। পরে আমি বললাম স্বাধীন কেমন আছে, আমি অন্য খারাপ একটা স্বপ্ন দেখছি। পরে বলছে ভালো আছে। পরে বলছে ভাই আপনাকে একটা অনুরোধ করি, এই নাম্বারটা আপনি শাহিনকে দিবেন না। পরে বলছে ঠিক আছে। পরে ভাই এটা করছি কি মানে আমি একটু বলার পর তো রেখে দিছি, ওই ভাই এটা করছি ওই নাম্বারটা শাহিনের কাছে দিছে। পরে যখন শাহিন ট্রাই করছে তখন দেখে যে কামরুল ভাই, তখন মনে করেন কামরুল ভাই জানার কামরুল পরে আবার ফোন দিয়ে আমাকে জানায় যে ভাবি এরকম শাহিন ফোন দিয়ে আমাকে বললো আমার সাথে তার জরুরি কথা আছে, কারণটা কি? পরে বলছে আপনার নাম্বার তো জানার কথা না। পরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো ফোন দিছিলাম এই নাম্বার থেকেই, হয়তো ওই নাম্বারটা ওকে দিয়ে ফেলছে।
কামরুলের নাম্বার থেকে ফোন দেওয়ার দরকারটা কি ছিল? আপনি চাইলে তাহলে একটা ফোনও নিতে পারতেন
তখন ওই মুহূর্তে, মানে কাছে ওইটাই ছিল। এছাড়া আশেপাশে আমার এমন আমার হাতে তখন টাকা পয়সা ছিল না যে আমি ক্লাসের থেকে যে আমি কথা বলবো, সেরকম ছিল না।
ওটা আমাদের পয়েন্ট, আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে কামরুলের নাম্বার থেকে আপনি ফোনটা দিলেন আপনার যেখানে আপনার বেবি আছে সেই জায়গাটাতে, কামরুল সে সময় আপনার কাছে থাকতো?
না,
আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে এসেছেন, কোন ধরনের অনৈতিক একটা সম্পর্ক বা অ্যাডাল্টারি সম্পর্ক বা পরকীয়া কোন সম্পর্ক কি তার সঙ্গে হয়েছিল?
না, তার সাথে আমার সেরকম কোন সম্পর্ক হয় না। মনে করেন এর ভিতরে সে আমার উপর অনেকটা দুর্বল হয়েছিল, যেটা আমার মাকে বলেছিল, আমাকে বলার সাহস সে পায়নি। আর আমাকে তখন আমার মাকে বলেছিল যে আমি ওকে বিয়ে করতে চাই বা কি, কারণ সে পারিবারিক আমাকে বলতো যে তার সে পারিবারিক ভাবে কত ছোট বসে তার বিয়ে হয়েছে বা কি, তার বউ কিছু মেনে নিতে পারে না। এর ভিতরে তার একটা বেবি হয়েছে, তার সংবাদটা পেয়ে সে আমাকে প্রথম দিচ্ছে যে আমার একটা ছেলে হয়েছে, আমাকে বলছে তুমি মার্কেট করে দিয়ে আমাকে বেশিরভাগই ওইখানে গেলে পর বাসা ভিতরে ঢুকলে পর তখন আর ভাবি বলতে পারতো না, তখন আমাকে সবসময় বলতো লক্ষ্মী বলে ডাক দিত, যেটা মেনে নিতে পারবো। আমি আপনাকে লক্ষ্মী বললেন কেন?
দেখুন, প্রথম কথা হচ্ছে যে কামরুল লোকটা আপনার প্রতি দুর্বল ছিল, এটা অনেক আগে থেকেই ছিল।
অনেক আগে থেকে না, মানে ওইখানে আমি আস্তে আস্তে বুঝছি, যখন আমাকে সে রাখা শুরু করছে বা আমার ওই খরচপাতি চালাচ্ছে আমার মার কথা বলছে, তখন আমাকে কোনো সময় বলে নাই বা আমি বুঝতে পারি না। যখন আমার মার কাছ থেকে আমি শুনলাম তখন বুঝতে পারছি আমার কামরুল ভাই হয়তো বা এই কারণেই আমাকে
আশ্রয়টা
দিয়েছে।
তার মানে আগে থেকেই উনি দুর্বল ছিল কিন্তু আপনাকে বুঝতে দেয়নি?
হ্যাঁ, বুঝতে দেয়নি।
ওকে,
এর মাঝে সে আমাকে বলতেছিল একদিন, বলতেছে যে লক্ষ্মী আমি বাড়িতে যাবো, ছেলে যেন মুড কাটতেছে, কেন যেন দেখতে ইচ্ছা করতেছে ছেলেটাকে। পরে আমি বলছি আপনি বেতন পেয়ে চলে যান, সমস্যা কি আপনার? পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু টাকা পয়সা পায় মানুষ এটা দিয়ে সে ছেলের কাছে চলে যাবে।
কিন্তু সে ব্যাচেলর থাকতো ওই
সময়টা, তাকে ভাই হিসেবে যেহেতু তার বন্ধু হিসেবে, আমি শাহিনের বন্ধু হিসেবে তাকে দেখতাম, কিন্তু তার যে সে মনে মনে আমাকে পছন্দ করতো সেটা আমি জানতাম না।
প্রিয় শ্রোতা, এতক্ষণে আমরা আমাদের আসল জায়গাতে এসেছি, যে হাজবেন্ড আপনার শরীরের উপরে এত অত্যাচার করছে, এত রাগী একজন মানুষ, সেই বাসায় পাশে একজন ছেলে রয়েছে ব্যাচেলর, সে যতটাই বন্ধুই হোক না কেন, তার স্ত্রী তার হাতে মার খেয়ে সে তার বন্ধুর আশ্রয়ে আছে এবং লম্বা সময় যাবৎ সেটা তার হাজবেন্ড জানে না। সেটা যখন জানবে এটা যে একটা ভয়াবহ ব্যাপার হতে পারে এটা আপনি একেবারেই গেস করতে পারেননি। তারপর
তখন তো আমি অনেক অসুস্থ, মানে রেগুলার মনে করেন আমার, আমি পেশারে ভুগতাম, মানে আপডাউন করতো পেশারটা আমার। আর ডাক্তারের সাথে আমার মা কথা বলে, ডাক্তার এরকম অনেক বলছে যে আপনার মেয়েকে আমরা অনেক কষ্টে বাঁচিয়েছি, বা আমার মাথা অতিরিক্ত আঘাত লাগছে যার জন্য আমি মাথা ঠিক রাখতে পারতাম না, কখন কি কাকে বলে এটা আমার খেয়াল থাকতো না। পরে মনে করেন পয়লা বৈশাখের আগের দিন, এই যে এই বছর পয়লা বৈশাখের আগের দিন, সে একটা মেহেদি নিয়ে আসে, মেহেদি নিয়ে আসার পর আমি আবার সুন্দর করে মেহেদি দিতে পারি, সে আগে থেকেই জানে যেহেতু আমি শাইনির সাথে থাকতাম, আমি সুন্দর করে মেহেদি দিই পাল্লা থেকে শিখেছিলাম। পরে উনি আমি আনার পর আমি তো দরজায় বসা, পরে আমাকে দিয়ে বললো লক্ষ্মী নাও তোমার জন্য একটা ইয়ে আছে। পরে যখন ওইটা মেহেদিটা এনে দিলাম, পরে আমি ভাবির পাশাপাশি বসে তোমরা, পরে আমি ভাবি আপনার হাতটা দেন, অন্য একটা ভাবির হাতে দিয়ে দিলাম। পরে ও হাত
ভাবিটা
এটা জাস্ট আমার পাশে ঘরে যাওয়ার কলিগ ছিল, তার ওয়াইফ, তার ওয়াইফের হাতে আমি মেহেদিটা আঁকাই দিই। পরে ও করে হাত পাতে, এই কামরুল ভাই আমার ওইখানে হাতটা পাতে যে আমাকে একটু আঁকাই দাও। পরে বলছেন কি দেবো, পরে আমার আমি সুন্দর সুন্দর ছন্দ লিখতাম। পরে বলছে যে তুমি একটা ই করো, তোমার ডায়েরিতে দেখছি একটা ইংলিশ একটা ই করা ছন্দ লেখো, ওই ছন্দটা আমাকে লিখে দাও।
আপনার ডায়েরিও দেখলো কিভাবে?
আমি ডায়েরি করতাম, আমি বাসায় আসতাম, ডায়েরি আমার থাকতো বালিশের পাশে, মাঝে মাঝে দেখতো।
ওকে, তার মানে এতটুকু লিবার্টি আপনি তাকে দিয়েছিলেন?
হ্যাঁ, বেশ, মনে করেন আমার বাসায় এসে কখনো হাইস্ট এক ঘন্টা বসতো।
তার মানেটা হচ্ছে যখন আপনার বাসাটা ভাড়া করে দিল তখন আপনার বাসায় এসে ঘন্টা খানাকের মতো বসতো।
হ্যাঁ, পরে না লিখে দিল। পরে আমি ভাবিরও তাকায় রয়েছি, ভাবিরও বলতেছে দেন সমস্যা কি, মানে আমি পারতেছিলাম না যে বলতে
চাই, তো জানে যে আপনার হাজবেন্ড সে।
হ্যাঁ, তখন ওই মুহূর্তে আমি বলতে পারছিলাম না। পরে আমি লিখে দিই, লিখে দেওয়ার পর সে আমার হাত থেকে যখন করে কি, মানে মেয়েদেরটা নিয়ে, মানে আমার লেখার পর সে আবার করে কি তার নামের সাথে আমার নামটা যোগ করে, যোগ করে দেখে তখন আমি মেয়েটা, তখন আমি দাঁড়াই যাই, দাঁড়িয়ে আমি ঘরে চলে যাই। দরজার পর সে দরজাটা খোলাই রয়েছে সেদিন, মনে করেন আমার উনি যখন ঘরে দরজায় বসে তখন আমি বলছি আপনি আমার পাশ থেকে চলে যান, মানে আমি খুব খারাপ করি। সে বলতেছে কেন, বলছে আপনি এত সাহস করেছেন, আপনি বুঝতে পারতেছেন? তখন আমার মনে তৈরি হয়েছে আপনি বুঝতে পারতেছেন, আপনি আর শাহিন পাশাপাশি এখনো আছেন, শাহিন ঢাকাতে এসেছে আর শাহিন আপনাকে ফোনে বলছে যে আপনার সাথে জরুরি কথা আছে, আপনি মানে বুঝছেন? তারপর আপনি আমার হাত আমার নামটা আপনি হারাতে লিখছেন, আবার আমার পরিচিত ওই ছন্দটা আপনি আমাকে লিখতে বলছেন, আমি ছন্দটা লিখলাম বুঝলাম, তো আপনার নামটা লিখতে গেলেন কেন? মানে তখন আমার মনে ই করছে যে এই নামটা যদি শাহিন দেয় আমি কেন তো জানাই শাহিন প্রচুর রাগে, ও কিছু একটা করে বসবে। তখন আমি কথাটা বলার পর উনি আমার উপর রাগ হয়, রাগ হয়ে তার ঘরে যত জিনিসপত্র তার টাকার জিনিস কিনেছিল সব নিয়ে সে চলে যায়। যখন সে চলে যায় পরে আমার খুব আমি কানাঘাটি, পরে আমি কি করবো ওই মুহূর্তে, পরে আমি চিন্তা করলাম একটা চাকরি বাকরি নেবো বা কিছু করবো। তখন ভাবির বললো যে কি ব্যাপার ভাই চলে গেল, আমার তো আবার ফিরে আসবে না, এইভাবে বলে ভাবিদের বুঝাইছি। পরে যখন আমি ফোনে আমার মার সাথে কথা বললাম তখন ভাবির যে কজন ছিল দিতাস বলে বুঝে ফেলাইছে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, যেহেতু একটা একদিনও সে এখানে থাকে না, ঘন্টাখানেক বসে চলে যায় বা সেরকম আচরণ দেখে না, জাস্ট মুখে। তখন তারা সন্দেহ করলো, তখন আমাকে বলে বসলো যে ভাবি আপনাদেরকে এই সম্পর্ক, আমি বলছি হ্যাঁ। পরে তাদের কাছে বলে যে দেখেন তার সাথে আমার বিয়ে হয় না, জাস্ট বিপদে পড়ে আসছে, আমার দেওয়ার হিসেবে আমি দেবর বলে তাকে সম্বোধন করি। পরে বলার পর পরে আমি মাকে ফোন দিই যে মা আমি এভাবে চলতে পারতেছি না, চাকরির জন্য অন্য জায়গায় গেছি, দেখা গেছি সেখানে ভাই আমার একটা মেয়ে একটা কিভাবে বাঁচতে পারে না ঢাকার শহরে, তারা আমার দুর্বলতার সুযোগ নিতে চায়, যার জন্য আমি ওই পথে না যেয়ে পরে মাকে ফোন দিই মা আমি কি করবো। তখন আমার মামা বিকেশ আমার টাকা পাঠায়, টাকা পাঠানোর পর আমি খুলনাতে চলে যাই। এর ভিতরে ফোন দিয়ে কামরুল ভাই অনেক কান্নাকাটি করছে যে আমি ভুল করছি, আমি জিনিসগুলো পাঠিয়ে দিতেছি তুমি যেও না। পরে আমি বলছি দেখেন ভুল আপনি করছেন না আমি করছি সেটা আমি দেখতে চাই না, তবে আমি যদি ভুল করি তো আমার ভুলের বিচার আল্লাহ করবে, আর যদি আপনি ভুল করেন সেটাও আমি দেখতে পারবো। পরে একদিন মনে করি আমি 16 তারিখ আমি চলে আসি, 16 তারিখ আমি খুলনাতে চলে আসি, আমার বাবা রিসিভ করে, বাবা মার সাথে কথা অনেক। 16 তারিখ আসার পর 17-18 তারিখ উনি আমার সাথে ফোন দিয়ে জানে যে ভাবি বলতেছে যদি কেমন আছো, ঠিক মতো ওষুধ খেয়েছো কিনা, বা ডাক্তার কি বলছো পেশার মাপ আছে, মানে বিভিন্ন আমার সম্বন্ধে জানতো। আমি ফোন দিয়ে বুঝলে পরে কথা বলতো, মিনিটে মিনিটে ভাই একই প্রশ্ন বারবার করতো, আমি রাগ হয়ে যেতাম কেন একটু আগে তো একটা প্রশ্ন করছেন, এখন আবার জিজ্ঞেস করছেন খাইছি কিনা বা কি, এটা ভালো লাগতো না। 17-18 তারিখে এরকম পরে আমাকে বলতেছে দেখো শাহিন আমাকে গতকালকে রাত 12টা পর্যন্ত নিয়ে বলছে একটা চাকরির ব্যাপারে কি জন্য কথাবার্তা বলবে, আমাকে সাথে নিয়ে গেল কোনো কথাবার্তা বলো না, 2টার দিকে আমাকে ফেরত নিয়ে আসছে। পরে আমি বলছি দেখেন আপনি, আমি বারবার বলছি যে তো আপনি কেন ওর সাথে যান, আপনি জানেন না কতটা খারাপ। আর কামরুল ভাই ছিল একটা সরসজা মানুষ যাকে বলে, মানে সে যেটা ভাবতো সেটাই রাইট। উনি বলতেছে কি যে শাহিন ভাই যদি জানে যে আপনাকে আমি হেল্প করতে হয় তবে 2টা থাবড়ই মারতে পারে, সে তো আমাকে মেরে ফেলবে না, এই কথাটা আমাকে বললো। পরে বলে কি যে না মনটাই ভালো লাগে না ছেলের জন্য আর মারের দেখার জন্য পরানটা কাঁপতেছে। পরে আমি বলছি আপনি চলে যান এই অশান্তি হওয়ার আগে। পরে যখন আমি আমি খুলনাতে চলে আসি, পরে ১৯ তারিখে সে আমাকে ফোন দিছে বিকালে, ফোন দিয়ে বলতেছে যে কেমন কি আসতেছে জানতেছে। এর ভিতরে সে আমার ফোনটা রেখে দেয়, বলতেছে কি শাহিন আসতেছে, আমি রাখি, আমি পরে কথা বলবো। এ কথা বলে সে ফোনটা রেখে দেয়। তারপর থেকে তার সাথে আমার যোগাযোগ হলো না, মানে সে আর ফোন দিতেছে না। পরে আমি মাকে বলতেছি, মা যে মানুষটা মিনিট মিনিট আমার খোঁজ নিতে বিরক্ত করতো, আমি গালাগালি করছি, এজন্য মনে ফোন নেন দেন বা হয়তো বা ছেলেটা নেই মা চলে গেছে মনে বাড়িতে। পরে এরকম চলতে চলতে তিন চার দিন চলে গেল।
এই যে সময়টাতে কামরুলের সাথে আপনার কথা হতো, কামরুলের সাথে কথা না হলেও তো হতো, তারপরও আপনার কামরুলের সাথে কথা হতো, কি এমন মনের টান অনুভব করতেন যে কারণে কামরুলের সাথে কথা হতো?
জাস্ট আমার একটাই একটু অনুভূতি ছিল ভাইয়া, যে আমাকে বিপদের সময় একদিনের জন্য হলেও হেল্প করছে।
আচ্ছা, এই সময়টাতে আপনার মনে হতো না যে আপনার হাজবেন্ডের সাথে আপনার কথা হোক?
না, আমার কথা বলার থেকে আমার ভয়টা বেশি ছিল ভাইয়া,
যে কোনো মুহূর্তে বিপদ বা কোনো কিছু একটা
ঘটতে পারে। আমি যেহেতু শুনছি ও, কারণ ও পারে না এমন কিছু নাই, যেহেতু আমি সংসার করছি আমি জানি। আর আমি একটু ভয় পেতাম কারণ ওএসিটির বদলে এবং চাকুনি ঘুরতো, কখন আমার বিপদ ঘটে বসে, এই জন্য আমি ওর সাথে যোগাযোগ করতাম না।
ওকে, তারপর
এর ভিতরে মানে আমি কেমন যে ছটপট লাগতেছিল আমার।
ওকে,
পরে এই মুহূর্তে এই এদিকে আমি আগাগি করার পর কামরুল তার মোবাইলটা ভেঙে ফেলছিল সিমটা। সে ফ্ল্যাগজির নাম্বার থেকে আমার সাথে কথা বলতো এবং অফিসের একটা
মানে আপনার সাথে রাগারাগি করে কামরুল ফোন ভেঙে ফেলেছিল। আমরা বুঝতে পারছি যে কামরুলের সাথে আপনার একটা হার্টের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। আপনি একটা প্রচন্ড রকম মনে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, না পারছেন স্বামীর কাছে যাইতে, না পারছেন আপনি আপনার সংসারের কাছে একটা জায়গা করতে। সেদিক থেকে কামরুল আপনার জন্য একটা সফট কর্নার ছিল। কামরুল অনেকভাবে বুঝিয়ে দিয়েছে আপনাকে আগেই যে আপনাকে সে প্রচন্ড রকম লাভ করে বা আপনাকে সে চায়। একজন মানুষ আপনাকে এভাবে চাচ্ছে, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে হোক বা অন্য কোনো অ্যাডাল্টারি সম্পর্কের জায়গাটা থেকে হোক, সেটা জানার পরেও যদি আপনি তার সাথে যে কোনো রকমের সম্পর্কই রাখেন না কেন, সেটা একরকম তাকে উস্কে দেয়। কারণ আপনি জানেন যে একজন মানুষ আপনাকে এভাবে চায়, আপনি ভাবে চান না, তার মানে তাকে সে জায়গাটা থেকে আপনার সরাসরি সম্পূর্ণ রকম সরে যেতে হবে। তারপরও আপনি কামরুলের সাথে আছেন, যখন কামরুলের সাথে আপনার না থাকলেও চলে, কারণ আপনি আপনার বাসায় চলে গিয়েছেন সেই মুহূর্তে। তারপরও আপনি কামরুলকে এক ধরনের মিস করছেন যে কেন সে যোগাযোগ করছে না, তার মানে আপনি উদ্বিগ্ন ছিলেন কোনো না কোনো ভাবে। এই যে একটা মনের অজান্তে একটা হার্টলি রিলেশন কামরুলের প্রতি তৈরি হয়েছে, যেটা সম্পূর্ণ অ্যাবসলিউটলি অনৈতিক, আমি জানি না, তবে মনের কাছে লজিক এবং লজিক কোনো ব্যাপার নেই। হোয়াট এভার ইট ইজ, তারপর
তখন রাতে একটা ফোন আসে আমার মোবাইলে, যেটা কামরুল ভাই যখন অফিসে ফোন দিত, যখন তার একটা কলিগের নাম্বার থেকে ফোন দিত, সেই নাম্বার আমি দুদিন ফোন দিয়েছিলাম, সে বলছে অফিসে আসে না কিছুদিন যাবো। আমি চিন্তা করলাম যে মানুষ রেগুলার অফিসে যায়, সে যাচ্ছে না, হয়তো বাড়ি চলে গেছে। ওই নম্বরেই তার ভাই ফোন দিয়েছিল, কামরুলের ভাই ফোন দিয়েছিল, তখন আর কি জানতে পারে যে আমি ফোন দিই। তখন সেই কলিগটি আমার নাম্বারটা দিয়ে দেয় যে আপনিও একটু কামরুলকে খুঁজতেছেন, ও সে মহিলাও খুঁজতেছে, তা আপনি কথা বলে দেখেন। সেই রাত্রে আমাকে কামরুলের ভাই ফোন দেয়, বলতেছে আপনি কে, পরে বলছে আমার নাম।
আচ্ছা,
পরে সে আমাকে বলার পর সে বলতেছে আপনি ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন। আমি মানে কিছু বলিনি, বলছি যে কেন। পরে সে আমাকে বললো কি, হঠাৎ করে বলতেছে যে আপনি কি জানেন আমার ভাই মারা গেছে। পরে এ কথাটা শোনার পর আমি হামা করে কেঁদে ফেলি, কেন জানো। পরে মাকে জোরে করে একটি কথাই বলতেছে, মা আমাকে উপভোগ করতে গিয়ে আজ আমার জন্য কামরুল ভাই মরে গেল, আমি জানি মা এটা সাইন করছে।
আপনি এটা বললেন,
পরে আমার মাকে ধরে আমি প্রচুর কান্না করি যে মা আমার কারণে কেন কামরুল ভাইকে জীবন দিতে হলো, আর এটা সাহায্য করি। তখন আমি মাকে বললাম, মা জানো লাস্ট যেদিন কামরুল ভাই ফোনে কথা বলে তখন বলতেছিল শাহিন আসতেছে, এবং তখন তার ভাইয়ের কাছ থেকে আমি জানি তার কথা, তার ভাইয়ের কথা আমি তখন বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে আমি বলতেছি আপনি কি মিথ্যে কথা বলতেছেন, তার নাম শরীফ, শরীফ আপনি মিথ্যে কথা বলতেছেন কেন, বলছে ভাই। পরে সে বলতেছে ভাবি আমার ভাইকে মারার হয়েছে ১৯ থেকে ২০ থেকে লাশ পাওয়া গেছে, তাকে এনে আমরা মারিয়ে দিয়েছি, জানা যাবো নাই, আমি মিথ্যা কথা বলবো না। পরে বলছি আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি আপনার মাকে নেন। তখন সে তার মাকে দিল, তার মার সাথে যখন আমি কথা বললাম ভাই তখন আমি প্রচুর কান্না করলাম। তার মা তখন আমার কাছে একটাই দাবি করলো যে মা আমার ছেলে, আমি আল্লাহর কাছে একটা কথাই দাবি করছি যে আমার ছেলে খুনি যেন বিচার হয়। তখন আমার কাছে বলছে মা তুমি যদি জানো তুমি আমার ছেলের খুনির বিচারটা তুমি করো। তখন ওই মুহূর্তে আমি একটা কথা বলছি, মা আমিও একটা মা, আপনিও একটা মা, আমি কথা দিলাম আপনার খুনির সাজা যদি আমি সত্যি জানি ধরে পরে, যদি আমি আমার জানার মধ্যে যদি সেই খুনি হয় আপনার খুনির সাজা পাবে। এই কথা বলে আমি রেখে দিই। আমি তখন মাকে সরাসরি বলি, মা আমি এখনো শাহিনকে অনেক ভালোবাসি, যেটা আমি আজও ওকে মিস করি, প্রচুর মিস করি, কিন্তু ও যে একটা অপরাধ করছে আমি বিশ্বাস করি মা ওই করছে কাজটা, যেটা আমি মেনে নিতে পারি না যে আমার কারণে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যেটা ছেলের মুখটা পর্যন্ত দেখতে পারে না। আমি আমার ছেলেটাকে বেবিটাকে দূরে রেখে আমি যাচ্ছি, কতটা কষ্ট পাচ্ছি তার থেকে অনেক কষ্ট পেয়েছে, যে কষ্টটা নিয়ে তাকে চলে যেতে হয়েছে। পরে আমি দাঁড়াবার নাম্বারটা নেই, পরে আমি তাকে টিকিটটা দিই যে এরকম ভাবে এই শাহিন আপনাদের এই কিছু মারার কাছে আসামি। পরে তারা আমাকে আমার সাথে ইনফরমেশন চায়, আমি তাদের ডিটেলস দেয়, শাহিনের নাম্বারটা বিভিন্ন ঠিকানা ঠিকানা দিই। তখন তারা নাম্বার থেকে করে দেখে যে সত্যি ওই টাইমে যে সময় কামরুলকে মারা হয়েছে, যে এখানে লাশ পাওয়া গেছে সেটা মিস্টেক সেইভাবে সেখানে সবকিছু মোবাইলের মাধ্যমে পাওয়া গেছে।
বুঝলাম না, মোবাইলের মাধ্যমে পাওয়া গেছে মানে?
এটা ইন্টারনেটের মাধ্যমে তারা দেখছে মোবাইল নাম্বারটা, যে টাইমটা কামরুলের লাশটা যেখানে পাওয়া গেছে সেই টাইমটা শাইনের নেটওয়ার্কটা ওইখানে ছিল কিনা আসলে এর ভিতরে, তারপরে আসলে থেকে সে কতক্ষণ কতক্ষণ ছিল, কোথায় এদিকে ঘুরছে, কার সাথে কতবার কথা বলছে, সেটা সব ডিটেলস তারা বের করে ফেলছে।
এটা তো মিন করে না যে সে খুন করেছে।
তারপর মানে খুনের আগে মনে করেন যে কয়টা এটা অনুমান করছে মোবাইলের মাধ্যমে, এবং একটা মানুষ অস্থিরতা পাবে এবং যে ফ্ল্যাগজির নাম্বার সামনে থেকে ওকে নিয়ে যাওয়া হয় সেটার নাম্বারটা আমি দিয়েছি, এবং তারাও বলছে হ্যাঁ শাইন ভাই এখান থেকে বিকেলবেলায় তারপর থেকে কামরুলের বাড়ি খুঁজ নেয়, তারাই বলছে। এবং তারাই বলার পর এটার বেশি ইউসে, তারপর যখন আমি পুলিশের কাছে এটা বলি, পুলিশরা তখন ডিটেলস, আমি তো তখন আমার বাবা মামাকে নিয়ে বাড়িতে চলে আসে, আমাদের বাড়িতে বাড়িতে চলে আসার পর দেখি শাহিন বাড়িতে, শাহিন বাড়িতে আমাকে কিছু বলে না তখন। তখন আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমি পরের দিন আমি শাহিনীর বাড়িতে আমি শাহিনটা ফোন দিই, দেখো যাওয়ার হয়ে গেছে, অন্তবাকে আমার ছেলেটাকে আমার কাছে দাও।
মানে এটা পুলিশের কাছে আপনি পুলিশ কেস করার পরে তারপরে গিয়ে আপনি শাহিনের কাছে যাচ্ছেন?
মানে শাহিনের কাছে বলতেছি যে আমার ছেলেটাকে দেওয়ার জন্য, ব্যাংকটাকে দেওয়ার জন্য। ওর বলছে ঠিক আছে ছেলেটাকে এসে নিয়ে যাও তুমি, কিন্তু তখন আমি জানি না, তার আগের দিন আমি যেদিন চলে আসছি সেদিন পুলিশ যে পুলিশ মানে ঢাকা থেকে গেছে ওকে ধরতে, আর তখন থানা থেকে আমার বাবাকে ফোন দিছে যে আপনাদের বড় বড় নৌকা ছিল আমাদের, যে আপনাদের একটা নৌকা আমাদের দেন। তখনও বাবা জানতো না যে ওই কেসেই পুলিশ আসতেছে। পর আমার বাবা সেই রাতে নৌকা নিয়ে যায়, যাওয়ার পর যখন শুনতে পারে যে শাহিন কেসেই আসছে ওই কেসেই, তখন বাবা হতম্ব হয়ে যায়, তখন কিছু করার নেই। তখন বাবা ওই নৌকা কেন ওই ঘাটে ঘোরাইছে এটা নিয়ে শাহিনের রাগ ছিল, ওই পুলিশে আর ধরতে পারে না শাহিনের ভিতর, মানে খবর পেয়ে সরে গেছে বাড়ি থেকে। ওরা সরে যাওয়ার পরের দিন আমি ফোন দিয়ে আমি বাবুকে চাইছি, ও তো মনে করি সুযোগটা কাজে লাগাইছে, ও আমাকে বলছে ঠিক আছে আসো ছেলে নিয়ে যাও। পরে আমি পরের দিন আমার মা আমার বাবা আমার ভাই আমরা ছেলেটাকে আনতে ছোট বোনের বাড়িতে বেড়াতে গেছি, ওখান থেকে ফেরা পথে মানে ওই খালের কাছে আমি ঘুরাইছি, আমি উপরে উঠে আমার বেবিটাকে নিতে যাচ্ছিলাম, তখন ও আমাকে দেয় নাই, আমাকে ওখানে সবার সামনে অনেক মারধর করে, আর আব্বাও আমাকে তখন চুলের মুখে ধরে, মানে ওইভাবে আমাকে অনেক কষ্ট দেয়, এখানে গালাগালি অনেক অশান্তি হয়। এর ভিতরে শাইন করছি কি দৌড়ে যে আমার বাবার কলার ধরছে, যে কলা ধরছে তখন আমার মেন্টাল খারাপ হয়ে গেছে, আমি আমার কেন বাবার কলা ধরলো, আমার এটা সহ্য করতে পারতেছিলাম না। পরে আমি যে আমি ওর হাত ধরে টানে সরাইছি এবং বলছি তোমার এত বছর আমার বাবার কলা ধরলো কেন, কেন তোমার বাবার উপর মার উঠতে গেলাম, আমি যে হাত ঠেকে গেলাম। পরে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, পরে আমার ছোট ভাই কলা ধরে নিজে উপরে উঠেছে, উপরে উঠে বলছে তোর বন্ধু থেকে যাচ্ছে এই কথা বলতেছে। তখন যে ওর একটা সিনারি মানে যে কোনো মানুষ দেখলে বলতে পারে যে ও একটা খুন করে আসছে, মানে ওর ভিতরে একটা মানে চেহারা মুখে ভাসি উঠছে ভাইয়া, মানে আমি তো ওকে ওর সাথে এতদিন সংসার করছি, আমি মনে ওই মুহূর্তটা আমি ওর দিকে তাকাতে পারিনি ভয়তে, মানে ওর চেহারাটা এমনই খারাপ হয়ে উঠছে। তখন যখন ওই মারার ধরার পর তখন অনেক জ্ঞান জমার পর ওর আমাদের নৌকা আটকে রাখে, পরে মানুষজন এসে আমাদের সারাই দেয়, পরে আমরা এখান থেকে চলে আসি। ওই রাগটা ও মনে করি আমার ভাইরে হাতুর দিয়ে দাও আনে আমাদের কোপাবে, ভাই হাতুর নান সেরকম, আমার ভাইয়ের এখানে একটা বাড়ি দিছে যে জন্য আজও আমার ভাই পড়াশোনা বন্ধ করে দিছে, মানে মনে রাখতে পারে না, আজও ব্যথা অনেক কষ্ট পাচ্ছে আমার ভাই, সেটাই মনে করি আমার বাবার এখনো অনেক রাগ। তারপর থেকে আমার বাবা উঠে করে রাখলো যে ও যেহেতু আমি না করে আমার নাম হয়েছে তাহলে আমার আমি ওকে ধরাই দেবো। তখন আমার বাবাকে আমার কাছে একটি প্রশ্ন করছে, আর তখন আমি যখন বেবিটাকে না পেয়েছি আমি ওখানে মনে করি আজান দিতেছি, তখন মাগরিব আজান, তখন আমি প্রচুর কান্না করছি, তখন আমি বলতেছিলাম যদি আমি সত্যি একদিন নামাজ পড়ে থাকি আর যদি আমি মুসলিম করে সত্যি একটা বউ হয়ে থাকি তা আমার আজও কাল হোক আমার বেবিটা আমার কাছে চলে আসবে, তোমরা কেউ আটকে রাখতে পারবো না। আমি কান্না করছি যে তেমন আজকে আমার বেবিকে দিলা না, মানে অনেক কান্না করছি সেদিন। ওই পরে আমি চলে আসার পর আমার বাবা মাকে বুঝ দিল যে ছেলে বড় হলে পর চলে আসবে, চলে আসার পর বাবা মা এখানে বলছে তুমি কি চাস ও কি সাজা পাও, তখন আমি বলছি হ্যাঁ। পর আমার বাবা করে কি পুলিশের সাথে হাতি করে ডিবির মাধ্যমে আমাকে ধরে ফেলে, ওকে ধরানোর আগে আমার বেবিটাকে ম্যাকবার আনছি কিন্তু শাইন গান মানে তখন আমার বাবা মামা কোল থেকে ওকে দিয়ে দেয়। তখন যে ভাই একটা মার কোল থেকে বেবিকে কেড়ে না যে কতটা কষ্টের সেটা কাউকে ভাষায় বোঝানো যাবে না। ওই কষ্টটা নিয়ে ভাই আমি যখন ধরা পড়ে আমি ঢাকায় আসি এবং আমার বোনের বাসা থেকেই একটা বান্ধবীর সাথে পরিচয় হয় এবং সেই থেকে আমার একটা নেশার জগতে আমি চলে যাই।
আপনি নেশার জগতে যাওয়ার আগে আমার কিছু কোশ্চেন আছে, আপনি এখানে আপনার নিজের ভুল কোনটা মনে করছেন?
ভাই আমার এখানে ভুল হয়েছে, আমি কেন কামরুল ভাইয়ের ফোন দিয়ে আমি ফোনটা যদি না দিতাম তাহলে হয়তো বা শাহিন জানতো না আমি কামরুল ভাইয়ের কাছে আসি বা সে আমাকে হেল্প করছে। আর একটা ভুল যে আমি বাবা মার কাছে চলে আসার পরও যদি আমি বলতাম বা আমার বাবা মাও যদি বলতো যে না আমার মেয়ে আমাদের কাছে আসে তুমি খুঁজো না, এটা আমি বারণ করছিলাম আমার বাবা মাকে বলতে যে তোমরা বললো না শাহিনের কাছে আমি কোথায় তোমাদের কাছে আসে, তখন যদি আমার বাবা মা বলতো তাহলে হয়তো বা শাহিন ও কামরুল ভাইকে ফোন করতো না। আর তারপরে আমার বেবিটা যে আজ মা হারা বাবু হারা সে অন্তপক্ষে আমার এই ভুলের কারণে সেও কষ্ট পেত না, আজ সে কারো কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না, আমি যেরকম এতিমের মতো বড় হয়েছি আমার বেবিটা আজ এতিমের মতো বড় হচ্ছে।
আচ্ছা আপনার স্বামী কি স্বীকার করেছে যে সে খুন করেছে?
হ্যাঁ।
কোথায় স্বীকার করেছে, কবে স্বীকার করেছে? ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে,
জবানবন্দি দিয়েছে।
কি জবানবন্দি দিয়েছে?
সে কিভাবে তাকে মারছে, কিভাবে?
আপনি সেটা সম্পর্কে কিছু জানেন?
তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বিষয় করে নিয়ে স্প্রিট আসছে না ভাইয়া, ওই সাথে নেশা জাতীয় কিছু মিশাইছে, মিশাই তখন তাকে মাতাল করে তারপর তাকে রড দিয়ে প্রচুর পরিমাণে বাড়ি দিছে, মানে মুখে এই সমস্ত জায়গা প্রচুর, কানে একটা কেটে গেছে রডের বাড়িতে, তারপর যে মোটরসাইকেলে দৌড়িয়েছে না ভাইয়া ওইটা দিয়ে আরকি ফাঁস দিয়ে মারছে। সে এমনকি সে বলে না যে কাকে নিয়ে করছে, সে বলছে আমি একা করছি, এবং সে আমার মাকে বলতেছে যে আমার মা নাকি গুমদারি ছিল এবং আমার দুরা ভাই নাকি সাথে ছিল, জাস্ট মানে শত্রুতার মাধ্যমে বলছে এই দুটা নাম।
ও স্বীকার করেছে ওখানে, কিন্তু সাথে বলেছে আপনার মার নাম, আপনার দুলা ভাই নাম। কবে নাগাদ কেসটা হয়েছে
এটা ভাইয়া? এই বছরে কেসটা, এটা পুলিশবাদী কেস হয়েছে।
পুলিশবাদী কেস হয়েছে, এবং এই কেসটার রেজাল্ট কি এসেছে এখন পর্যন্ত?
মানে ও জেলেই আছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটু বলতে চাই, কমেন্টস করতে চাই, এটা একটি চলমান প্রক্রিয়া এবং এটা আইনের বিচারাধীন বিষয়। এই বিষয়টিকে কোনোভাবে প্রভাবিত করার জন্য আজকের এই জীবনের অপ্রিয় সত্যগুলো প্রচার করা হচ্ছে না। আমরা আদালতের প্রতি, আমরা আইনি সংস্থার প্রতি সম্মান রাখতে চাই। তারা তাদের জায়গাটা থেকে কাঠামোগতভাবে এবং নিয়ম অনুযায়ী যেটা করার সেটাই করবেন। এটা সম্পূর্ণরূপে আজকে আমার অতিথির ভাষ্য এবং তার ভাষ্য অনুযায়ী এটা তার মতো করে সত্য, সুতরাং এটাকে আপনার বিলিভ করতে হবে বা এটাকে যে ধ্রুব সত্য মনে করে নিতে হবে, এটা এমন মনে করার কোনো কারণ নেই। আপনার এটা শোনার পরে যদি আপনার মনে সন্দেহ তৈরি হয়, সে সন্দেহের প্রতিও আমাদের রেসপেক্ট আছে, যদি আপনি বিলিভ করেন সেটার প্রতিও আমাদের রেসপেক্ট আছে। আমি একটু জানতে চাই যে আপনি এটাকে ভুল মনে করছেন যে আপনি চাইলে তো আপনার হাজবেন্ডকে জানিয়ে দিতে পারতেন যে আপনি আপনার বাবা মার সাথে আছেন খুলনাতে, কিন্তু আপনি কি এটাকে ভুল মনে করছেন না যে এই যে যখন আপনার হাজবেন্ড এতটা প্রহার করলো আপনাকে, এতদিন তার কাছে ফিরে গেলেন, তারপরে তার ফ্রেন্ড তার সাথে আপনি বের হয়ে গেলেন,
এটাই আমার ভুল, এটাই আমি মনে করি, এবং এর জন্যই আমি বের হয়ে গেছি বলেই আজ তার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, এটাই আমাকে কাঁদায় আর কি বারবার, এটাই আমার।
ইনফ্যাক্ট কামরুল তো আপনার লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে, সেটা কারণ তার জীবনটা তো আপনাদের ভুলের জন্যই গিয়েছে, আর আপনি সেটা বলছেন, আমরা শিওর না যে আসলে তার ভুলের জন্য গিয়েছে কিনা। আমি একটু জানতে চাই যে এই যে ঘটনাটা হলো, এই যে আপনি কামরুলের হাত ধরে বের হয়ে গেলেন, মস্তিষ্ক তখন অনেক বেশি গরম ছিল, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে এবং আপনার প্রতি অত্যাচার হয়েছে, আপনি কোথায় যাবেন? কোনো তো রাস্তা নেই, মানুষ সমুদ্রের মধ্যে পড়ে গেলে খড়কুটো জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করে, কামরুলের প্রতি আপনার সবকর্নার আছে বা কামরুল আপনাকে পছন্দ করে, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আপনি কোনো না কোনো ভাবে একটা বেনিফিট আদায় করার চেষ্টা করছেন সেই সময়টাতে। আপনি সেই সময়টাতে গেলেন, ঠিক আছে, তারপরে টানা ১৭ দিন ওখানে ছিলেন, এই ১৭ দিনের মধ্যে একদিনের জন্য কি আপনার মাথায় কাজ করেনি এটা যে আমি একটা বিশাল ভুল করছি এবং আমার হাজবেন্ড যেহেতু এরকম সেটা কামরুলের জন্য ক্ষতি করা হবে, আমার জন্য ক্ষতি করা হবে?
যখন ভুলটা বুঝতে পেরেছি তখন আর কি সময় ছিল না, যেটা ভুলের মাসুল আর কি কামরুল ভাই জীবনটা দিদি বুঝে গেছে।
কামরুল গেছে, শাহিন গেছে, আপনার সন্তান, তার লাইফটাও শেষ হয়ে গেছে।
আমার কিছু ভুলের কারণে আজ আমার জীবনে কেউ নেই, আমি সব হারিয়েছি, আমার বেবিটা হারিয়েছি, আমার ভুলের কারণেই হয়তো আজ আমার বেবিটা দেখেন দুজনের হাত থেকে সে বঞ্চিত, না পাচ্ছে সে মার ভালোবাসা, না পাচ্ছে বাবার ভালোবাসা, ভুলটা কেন করতে গেলাম, কেন এখানে চলে আসলাম?
আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমার কাছে মনে হয় ওই মুহূর্তে আপনার উচিত ছিল আপনার ফ্যামিলির কাছে চলে যাওয়া, আপনার ফ্যামিলি তো বারবারই আপনাকে শেল্টার দিয়েছে, আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে হোক যেটাই হোক না কেন আপনার ফ্যামিলির সাথে থেকে আপনি যেহেতু ঘর সংসার করতে পারছেন না, আপনার ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, যেটা আপনি একসময় করেছিলেন, করার পর আপনি আবারও ফিরে আসেন আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে, আমার মনে হয় আপনার নিজের ভালো থাকার জন্য।
মানে যখন আমি যে ডিভোর্স দিয়ে চলে যাবো তখন শাইনি আমাকে একটা কথাই বলছে, যদি আমি দিতে পারি আমি বাবার কাছে যাই, আমার বাবাকে মেরে ফেলবে, আমি যার জন্য বাবা মার কাছে যেতে পারতেছিলাম না, যার কারণে আমি বাবার কাছে যাওয়ার পর চিন্তা করেন ভাইয়া ও একটা মারা করে আসছে, সেই ভয়টা আমার ভিতরে ছিল না যে আমি ধরা পড়বো কিনা, আমার বাবাকেও মারতে গেছে আমার সামনে ভাই।
আপনি ফ্যামিলিতে ফিরে গিয়ে জিডি করতে পারতেন, আপনি ফ্যামিলিতে ফিরে গিয়ে পুলিশ কেস করতে পারতেন, আপনি যে সাহসটা কামরুল মারা যাওয়ার পরে পেলেন তখন তো অলরেডি বিন ডান, এটা ফিনিশ, এটা আপনার জীবনকে ধরুন আপনার হাজবেন্ডের শাস্তি হলো, কিংবা কামরুল তার ফিরে আসবে না, কামরুলের সন্তান তো তার বাবাকে আর কখনো ফিরে পাবে না, আপনি তার কখনোই শাহিনের সাথে যেতে পারবেন না, আপনার সন্তান তো তার বাবাকে পাবে না, অলরেডি সবকিছু হয়ে গেছে, এখন তার আইনের জায়গা থেকে শাহিনকে শাস্তি দেবে এই কারণে যে আর একটা শাহিনের মতো জন্ম যেন সোসাইটিতে না হয়। কিন্তু আপনি যখন সময় ছিল ঠিক সেই মুহূর্তে আপনি যদি আপনার সংসারে আপনার বাবা মার কাছে ফিরে গিয়ে শাহিন এটা করতে পারে, সেজন্য আপনি থানা একটা জিডি করতেন, আপনি পুলিশকে জানিয়ে রাখতেন আপনার সন্তানের ভালোর জন্য ভবিষ্যতের জন্য, সেটা তো আপনার জন্য একটা বেটার সলিউশন হতে পারত।
হ্যাঁ ভাই, এটাই আমি বুঝতে পারি ভাই, কিন্তু এটা আমি ভাষা বুঝতে পারি না।
আপনি তারপরে কি করলেন? এটা এই কেসগুলো হওয়ার পরে এই মামলার একমাত্র সাক্ষী আপনি?
হ্যাঁ,
একমাত্র সাক্ষী আপনি।
যেটা সাক্ষী বলতে কি, এটা আমি তাদের জানাইছি যেহেতু পুলিশবাদী কেস, এটা আমাকে সাক্ষী হিসেবে মানানো, জাস্ট ইনফরমেশন আমি ধরাই দিয়েছি।
আপনি ইনফরমেশন ধরাই দিয়েছেন এবং পুলিশরা নিজেরাই এটার বাদী।
হ্যাঁ,
জীবনের অপ্রিয় সত্যগুলো কোথায় এসে দাঁড়িয়ে আছে প্রিয় শ্রোতা, এই সরল অঙ্কের শেষ রেজাল্ট যে এতটা বেশি জটিল হবে সেটা আমরা কেউ প্রত্যাশা করিনি, আমরা আবারও আসতে চাই তার কাছে। হ্যাঁ বলেন, তারপর?
তারপর ভাই আমি যখন জেলে থাকার অবস্থা, আমার বাবা মা আমি বেবিটাকে আনার জন্য অনেক চেষ্টা করি, পারি না, আর সেই কষ্টটা মনে করেন আমাকে বাবা মা ঢাকায় নিয়েছে আমার বড় বোনের ওখানে, আর বড় বোনের ওখানে এসে আমার মনে করেন বড় বোনের সাপ্লিডভাবে একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা অনেক খারাপ ছিল, এটা আমি জানতাম না, ওর মাধ্যমে আমি প্রথম ইয়াবা হাতে ধরি।
ইয়াবা নেন কেন মেয়েটা আপনাকে ইয়াবা ধরিয়ে দেয়?
মানে আমি কেমন নিজেকে অস্থির মনে হতো ভাই, আমি প্রত্যেকটা দিকে আমি ভাবতে গেলে আমি মনে করি আমার মাথা ঠিক রাখতে পারি না, আমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারি না কারো কাছে, কষ্টগুলোর জন্য আমি নিজে ঘুমাতে পারি না রাত্রে, বারবার মনে পড়ে কেন এরকম হলো বা কি কারণে আমি এরকম করলাম, এই ভুলগুলো আমাকে খুব তাড়না করে। আর এই ঘুমানোর জন্য মনে করেন আমি মদ খেতাম, সিগারেট খেতাম।
মদ সিগারেট এগুলো কি এনে দিত আপনাকে?
ভাইয়া এটা সিগারেট মনে করি আমি বাবা মা যে আমাদের দু একটা ড্রেসের জন্য টাকা দিত বা হাত খরচ দিত সেটা দিয়ে আমি চালাতাম।
তারপর আপনি ড্রিঙ্কস করতেন? ড্রিঙ্কস কোথা থেকে পেতেন, কে দিত?
এই যে আমার বান্ধবীটার মাধ্যমে, ও বলতো যাবি এক জায়গায়, এভাবে বললে চলো পরিবারের সাথে যেতাম, ওদের ফ্রেন্ডের সাথে ও অনেক পরিচয় করে দিত, আর ওখানে বসে আমরা কয়েকজন খেতাম, এবার চলে আসতাম এরকম।
এই ফ্রেন্ডের মধ্যে কি ছেলে মেয়ে একেবারে নির্বিশেষে সবাই, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল?
আমি প্রথম যেহেতু আমার সেরকম সম্পর্ক ছিল না, জাস্ট আমাকে প্রথম দিনই যখন ইয়ে বা ধরে তখন বলছে একটা জিনিস খাবি সেটা খুব ভালো লাগবে আর কি, তো তখন আমি বললাম কি, পরে তখন আমাকে ধরিয়ে দেখালো যে ফুয়ানটা দিয়ে কিভাবে খেতে হয়, এটা ইয়ে বা কিটা খেয়ে।
ওকে, হোয়াট এভার ইট ইজ, আপনি ড্রাগ নেওয়া শুরু করলেন এই ছেলেদের সাথে বা যে তাদের সাথে আপনি মিশেছেন তাদের সাথে আপনার কোনো অনৈতিক সম্পর্ক ছিল বা এক্সিস্টিং এখন আছে?
না, তাদের সাথে আমি এখন কোনো সম্পর্ক রাখিনি, ফ্যামিলি মানে ফ্রেন্ড সার্কেল আমার পুরো বাদ দিয়ে দিয়েছি। তবে আমি সিগারেট এখনো খাই, যেটা আমি এখনো বাদ দিতে পারিনি।
সিগারেট আপনি এখনো স্মোক করেন?
হ্যাঁ।
ওকে,
তারপর আমার যখন ইয়ে হাতে নিয়ে আমি, তারপর এই খরচটা চালানোর জন্য আমি ফোনে আমি অনেকের সাথে কথাপত্র বলি, ফোনে আমার কণ্ঠটা ভালো লাগে বলে অনেকে আমার সাথে খুব রিলেশন করতে চায় এবং ভালোবাসার কথা বলে, আর এই ভালোবাসার কথা থেকে মনে করি অনেক ছেলেকে আমি ঠকিয়েছি। আমার মানে ছেলেকে বলতাম যে আমি সমস্যা আছি বা এটা ওইটা বলে আমি তাদের কাছে টাকা নিতাম বিকাশের মাধ্যমে।
কি পরিমাণ টাকা নিতেন আপনি?
অনেক কাছ থেকে 2,000-3,000 এরকম করে টাকা নিতাম।
কয়জন ছেলের সাথে আপনি কন্টিনিউয়াসলি কাজটা করেছেন, মানে সম্পর্ক রেখেছেন?
6-7
এট এ টাইম, এবং ওরা সবাই আপনাকে টাকা পাঠাতো?
এদের সাথে কার সাথে ডিটাস ফেস টু ফেস আমার কার সাথে
দেখা হয়নি, এদের সাথে ফোনে এক ধরনের আপনার অনৈতিক সম্পর্ক ছিল
তখন? মানে ওরা আমাকে ভালোবাসা কথা বলতো যে তাদের সাথে দেখা করবো, আমি একটি কথা দিতাম যে আমি দেখা করবো।
এগুলো কি তাদের জায়গাটা থেকে মানে সত্যি সত্যি লাভ বা প্রেম করতো?
তারা ভালোবাসতো আমাকে, মানে আমার কণ্ঠে শুনতে খুব পছন্দ করতো, ভালোবাসতো। যেই ফোন দিত সে আমাকে রং নাম্বার যে কটা ছেলে ছিল সবাই আমার কণ্ঠটা খুব পছন্দ করতো, এবং সবাই আমাকে মানে একটা কথাই বলতো যে আমার কণ্ঠের পাগল ধারণা, যার জন্য অনেক গান গেয়ে শোনাতাম বিভিন্ন ভাবে, অনেক তাদের ভালোবাসা কথা বলতাম, তারপর বলতো মানে খোঁজখবর নিতাম তারা খাচ্ছে কিনা, কিভাবে চলতেছে বা কি।
শুধুমাত্র আপনার ড্রাগগুলো নেওয়ার জন্য?
হ্যাঁ। পরে মনে করেন তাদের ভালোবাসা কথা বললে তাদের কাছ থেকে আমি টাকাগুলো ইয়ে করতাম, হঠাৎ করে মনে করে একদিন বলতাম যে এরকম আমি একটা প্রবলেম আছি, একটা সমস্যা, টাকা দরকার দিতে পারবা? তখন সে পারলে বলতো হ্যাঁ দিতেছি, তুমি বিকাশের নাম্বারটা দাও আমি পাঠিয়ে দিতেছি। তখন না এমন ভাবে বলতাম যাতে সে না বলার কোনো সিচুয়েশন সে থাকতো না, সে ডাইরেক্টলি বলতো হ্যাঁ নাম্বারটা পাঠাই দাও, এভাবে বলতো আর কি। এভাবে আমি কি তাদের মানে বা একবার সিগারেটের টাকাগুলো আমি এভাবে জোগাড় করতাম।
এগুলো আপনি নিজের বাড়িতেই করতেন?
সন্তানের
দুঃখ ভোলাতে পারতো, আপনার হাজবেন্ডের দুঃখ ভোলাতে পারতো?
যখন আমি খেতাম তখন আমি মনে করেন ওই সব দুনিয়া থেকে আমি ভুলে যেতাম, আমি দুনিয়াটাকে আমার তখন মনে হতো না যে দুনিয়াতে আমি আছি বা কি, খুব আমি ওই জন্যই এটা আমি বেশি বেশি করতাম। যখন আমি জানতে পারি যে আমার ফ্রেন্ডটার অতিরিক্ত মানে ব্যবসাটা অন্যরকম, সে আমাকে এমন কি যখন জানতে পারছি একটা পরিস্থিতি শিখে হয়েছে সে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল অন্য এক জায়গা, এটা জানার পর থেকে আমি তার ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে দিই। ভাইয়া
কবে বাদ দিয়েছেন?
এটা আমি 3 মাস হয়েছে, আমি তাকে 2 মাসের মতো হয়েছে আমি বাদ দিয়ে।
প্রেজেন্ট সিচুয়েশনটা কি আপনার তাহলে এখন বর্তমান অবস্থাটা কি?
এখন আমার ছেলেটা আমার শ্বশুর বাড়িতে আছে, যে শাহিনের বাড়িতে আর কি। আমি ছেলেটাকে আনতে গিয়েছিলাম, এবারও দেখা হয়েছে কিন্তু আমাকে দেয়নি আমার কুলে আমার ছেলেটাকে ফিরিয়ে। আমার এটুকু আশা ছিল এত ভুলের পর যেন আমার ছেলেটাকে আঁকড়ে ধরে।
আপনি কি আপনার ফ্যামিলির সাথে আছেন এখন?
হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আছি।
শাহিন যদি ভবিষ্যতে কখনো জেল থেকে বের হয় আপনি কি আপনার ভবিষ্যৎ চিন্তা করতে পারেন?
ভাই আমি এটা বলতে পারি না, কারণ আমি এটা সত্যি যে আমি এত ভুল করার পর আমি শাহিনের কাছে দেখা করেছিলাম 2 বার, ওর পরিস্থিতিটা জানার জন্য।
জেলে তারপর
মানে আমি জানতে চেয়েছিলাম যে ওর রাগটা কিরকম কমছে না, ও আমার পর কতটা কিরকম ভুল বুঝছে আমাকে, বা ও বেরোনোর পর ও কতটা আক্রোশ আমাকে আক্রমণ করবে নাকি সব ভুলে যাবে, এটাই আমি জানতে চেয়েছিলাম। কিন্তু ও আমাকে একটাই বারবার কথা বলে যে ওসে আমি ভুল করছি, আর এই ভুল করছি এই ভুলের মাসুলটা তুমি আমার পাশে থাকো তাহলে আমি সারা জীবন এইটা মানে শুধরানোর সুযোগটা পাবো আমার ছেলের জন্য। এই কথাটাকে কেউ আমাকে বলে যে তুমি আমাকে ছেলের জন্য আমার পাশে থাকো, আমাকে ভুলটা শুধরানো, আমাকে ভালোবাসার সুযোগটা দাও।
ওর যদি ফাঁসি হয়ে যায়?
নেই, আমি ভাবতে পারিনি আর কি তখন কি করবো, কারণ আমার বেবিটার মুখে দেখাই আমি অনেক কিছু করছি, আবার অত্যাচারের মুখে আমি বেবিটাকে ছেড়ে চলে আসছি।
আপনার সামনের দিনগুলো চিন্তা করতে পারেন, যদি আপনার এই সন্তান কখনো আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে তোমার কারণে বা তোমার একটা ভুলের কারণে, যে ভুলটা হয়তো অন্যভাবে হলেও হতে পারতো কিন্তু এই ভুল এইভাবে হওয়ার কারণে আমার বাবার ফাঁসি হয়েছে, তখন আপনি সন্তানকে কি জবাব দেবেন?
ভাই এই প্রশ্নগুলোই আমাকে অনেক কাঁদাচ্ছে। আমি এইগুলো চিন্তা করি বলেই আজ আমি ভাই আমি অনেক মানে চিকিৎসা আছি, আমি অনেক অসুস্থ আছি।
প্রিয় শ্রোতা, আমরা এই অনুষ্ঠানটিতে কোনোভাবেই শাহিনকে পবিত্র কোনো ক্যারেক্টার হিসেবে দাঁড় করানোর চেষ্টা করিনি। শাহিন তার জায়গাটিতে অনেক অনেক বড় একজন অপরাধী, অনেক বড় মাপের একজন অপরাধী। শুধুমাত্র খুনের জায়গাটা আমরা বাদই দিলাম, খুনের জায়গাটা থেকে তার স্ত্রী যেটা বলেছে সেটা তার মতো করে সত্য, ওই জায়গাটা প্রুফ করার কোনো সুযোগ আমাদের অনুষ্ঠানে নেই, সে কারণে আমরা ওই পার্টটি নিয়ে কোনো কথাই বলতে চাই না। কিন্তু সে তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী তার সাথে যে অপরাধগুলো করেছে, যে অন্যায়গুলো করেছে, স্ত্রী গায়ে হাত তোলা থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি থেকে শুরু করে যে অমানবিক নির্যাতনগুলো প্রতি মুহূর্তে করেছে, সেটা চরম চরম চরমতম অন্যায়। কিন্তু এই অন্যায়ের জন্য সে যে শাস্তিটা পেতে যাচ্ছে বা সে যে শেষ পর্যন্ত সে কাজটা করল এবং করার পরের যে শাস্তিটা, এখানে তার স্ত্রীর ভুলও জড়িত। এবং সেই ভুলটা শুধুমাত্র তার স্ত্রীকে সাজা দেয়নি, তার সন্তানকে সাজা দিচ্ছে, তাকে সাজা দেবে, পুরো পরিবারকেই সাজা দেবে। এই ভুলের কোনো সমাধান নেই। রাগ এমন একটি জঘন্য জিনিস, আবারও বলছি রাগ এমন একটি জঘন্য জিনিস। চিন্তা করে দেখুন, যখন তারা রাগারাগি করত দুজন দুজনকে চিনত না, যখন রাগটা পড়ে যেত তখন দুজন দুজনকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতো না। এই যে অদ্ভুত একটা সম্পর্ক, এই অদ্ভুত সম্পর্কের মধ্যে যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে ব্যালান্স। একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ব্যালান্স। যে কোনো জিনিসই ভারসাম্যপূর্ণ না হলে সেটা নষ্ট হয়ে যায় এবং সেটার পরিণতি ভয়াবহ হয়। আমরা আজকে যাহা বলিব সত্য বলিবতে সেই জিনিসটাই দেখিয়েছে। আমরা জানি না যে ঐশীর ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, আমরা নিশ্চিত করে বলতে পারি না যে ঐশীর যে সন্তান সে ঐশীকে কখনো বাবার জায়গাটা থেকে ক্ষমা করবে কিনা। এবং এখনো যে কথাটা বলে যাচ্ছে, তার স্বামী জেলের কাঠগড়ায় দাঁড়িয়ে যা হয়েছে হয়েছে, আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ভালোবাসি, সেটাও কতটুকু বিশ্বাসযোগ্য? সবকিছু মিলিয়ে পুরো ভবিষ্যৎটাই একেবারেই ঘোলাটা একটা ভবিষ্যৎ। আমরা এই জায়গাটি থেকে শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব, তবে শেষ করার আগে আমরা অবশ্যই এক্সপার্ট ওপিনিয়নের কাছে যাব, তবে তারও আগে আমরা ঐশীকে জিজ্ঞেস করতে চাই। ঐশী, আপনার কিছু বলার আছে আমাদের লিসনারদেরকে?
হ্যাঁ, আমি যারা আমাকে শুনছেন আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার মতো যেন একে প্রমিস করে বা জিত নিয়ে, জিত মানুষকে অনেক দূর নিয়ে যায়, আর এই জিত নিয়ে যেন কোনোদিন কোনো মেয়ে বা কোনো ছেলে যেন কাউকে বিয়ে না করে বা তার কারোর সাথে যেন সম্পর্কে না জড়িয়ে যায়। আর একটা কথা আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই যে আপনাদের যে ইচ্ছাটা সেটা আপনারা ছেলে মেয়ের উপর চাপিয়ে দেবেন না, তাদেরকে বুঝতে চেষ্টা করবেন, এবং তারা আপনারা যদি ছেলেটাকে মেয়েটাকে বুঝতে পারেন তাহলে অন্তপক্ষে অবলাটা পাবে না, আর অবলাটা না পাওয়ার কারণে সহজে তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। আর যদি আপনাদের সন্তানকে না বুঝতে পারেন তাহলে কোনো মানুষই তারা আপনাদের সন্তানকে বুঝতে পারবে না, আর আপনাদের সন্তানটা এত খারাপ পথে কোনোদিন চলে যাবে না, আর আমার মতো কোনো সন্তানের জীবনটা মন্দ করে ডেকে যাবে না।
প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে এক্সপার্ট ওপিনিয়ন নিব। আজকে পুরো ঘটনাটি শুনেছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম ফোনে রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলি।
তাজুল ইসলাম, আপনার কি বলার আছে? আপনি তো শুনলেন।
জি, এখানে কয়েকটা জিনিস আমি বলতে চাচ্ছি সবার জন্যই। খুব দুঃখজনক ঘটনা যে এই মেয়েটার নাম ঐশী। কিছুদিন আগে এক ঐশীর কাহিনী আমরা জানতাম সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। এই ঐশীর ক্ষেত্রে ঘটনাটা ঘটছে সম্পূর্ণ উল্টো, যে তার নিজের মা বাবা তার উপর অত্যাচার নির্যাতন করেছে, যেটা আমরা শুনলাম। আমাদের দেশে কিন্তু শিশু নির্যাতন বলতে বোঝা হয় যে তাকর চাকরকে নির্যাতন করা অথবা কলে কারখানায় শিশুদেরকে ক্ষতিকারক পরিবেশে কাজ করতে দেওয়া, কিন্তু নিজের পরিবারের ভিতরে নিজের মা বাবার দ্বারা যে শিশুদের নির্যাতন হয়, চাইল্ড এবিউজ হয়, এই ব্যাপারটা আমাদের দেশে কিন্তু মোটেই আলোচিত ব্যাপার নয়। চাইল্ড এবিউজ কি চাইল্ড ভাবে হয়? একটা শারীরিক ভাবে নির্যাতন করা হয়, তাকে মারধর করা হয়, এমনকি হাসপাতালে নিয়ে ফেলা হয় এরকম, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে সেক্সুয়াল এবিউজ, যৌন নির্যাতন। আমাদের ঘরের ভিতরে নিজের ছোট বাচ্চা মেয়েরা তার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা যে নির্যাতিত হয় এই কাহিনীগুলি কোনোদিন বাহিরের লোকও জানে না, আর ওই মেয়েরা লজ্জার কারণে ইয়া করতে জানে না। আর একটা আছে ইমোশনাল এডিউস, সেটা হচ্ছে তাকে গালমন্দ করা, তাকে খেয়াও করা, ছোট করা, তাকে উপহাস। আরেকটা হচ্ছে নেগলেক্ট, তাকে সঠিকভাবে কাপড় চোপড় না দেওয়া, ভালো জায়গায় পড়তে না দেওয়া, অথবা ভালো খাদ্য না দেওয়া, এরকম ঐসব ব্যাপারে আমি দেখলাম। এই এই শারীরিক মানসিক এইগুলি সবগুলি আছে, একমাত্র যৌন নির্যাতন ছাড়া সবগুলি রয়েছে।
এবং একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই এই পর্যায়ে, যে আমরা ঐশীর কাছ থেকে যেটা শুনলাম যে প্রথম দিকে ওকে যখন প্রহার করত তখন ও কান্নাকাটি করতো, এবং শেষের দিক দিয়ে ওর ইগো সিস্টেমটা এত বেশি জটিল হয়ে গিয়েছিল যে ওকে যখন মারত ও রাগ করে কাটতো না, চুপ করে বসে থাকতো, দেখতো যে কত মারতে পারে ওকে, এবং শেষ পর্যায়ে যখন বাবা বের হয়ে যেত তখন ও ফুপিয়ে ফুপিয়ে কাটতো। আমরা শুনলাম যে ও হাত কাটছে ব্লেড দিয়ে, এবং এক ধরনের অন্যরকম সিন্ড্রম। আমি জানি না সাইকিয়াট্রিস্টের ভাষাতে এই জিনিসটা আসলে কেমন।
এইভাবে শিশু নির্যাতন করা, যে কোনো মানুষ নির্যাতনের মুখে ফেলে তিন ধরনের রেসপন্স করে। একটা হচ্ছে যে সে প্রতিবাদ করে, ওর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ ব্যবস্থা নেয়, মারামারি করে। আরেকটা, এটা হয়তো ছেলেরা করতে পারতো কিন্তু মেয়েদের পক্ষে হয়তো এতটুকু সম্ভব হয় না, তারা নিশ্চুপ হয়ে যায়, তারা ফ্রিজ হয়ে যায়, তারা স্তম্ভিত হয়ে যায়, কোপে বা ক্ষোভে তারা চেপে থাকে। এটা একটা ব্যাপার যে এখানে ঐশীর ব্যাপারে একটা ছিল আশ্চর্য ঘটনা হচ্ছে, সেটা মতন যে এরকম অত্যন্ত বিরূপ পারিবারিক পরিবেশে বড় হলে কিন্তু তার ব্যক্তিত্বের অনেকগুলি সমস্যা হইতে পারতো, ততটুকু হয় নাই, বাকিটুকু পরবর্তী কিছুটা হয়েছে যার কারণে সে হাত কেটেছে বা ইয়া করেছে। অত্যন্ত কষ্ট লাগে এই কাহিনীগুলি শোনার জন্য, যে একটা মেয়ে ছোটকালে তার নিজের মা বাবার কাছ থেকে এত অত্যাচার হয়েছে। আমি সাইকিয়াট্রিস্ট, আমি জানি এটা হতে পারে, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো, আর যারা এখন এগুলি শুনছে তাদের কাছে তো অবিশ্বাস্য মনে হবে,
অনেকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে চায়ও না ইনফ্যাক্ট।
হ্যাঁ, কিন্তু এটা যে সত্য, এরা বললাম যে আমাদের সাথে আটকারি আছে চাইল্ড লেবেলের নামে। আমি দ্বিতীয় নম্বর যেটা বলছি যে পারিবারিক নির্যাতন সম্বন্ধে সকল পরিবারের সদস্য সচেতন হবে, এবং ওই সেগুলো আমি বলতে চাচ্ছি আমাদের মা বাবা বা আমাদের পরিবারের লোকদেরকে আমাদের ছেলে মেয়ে লালন করার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে, আবেগগত দিক থেকে তাদের মেসেজ করা আমাদের দায়িত্ব।
আমি একটু যোগ করতে চাই আপনার সঙ্গে যে তার নিজের যে স্বামী, যে স্বামীটার প্রতি সে এত বেশি ডেডিকেটেড ছিল, ধর্মান্তরিত হলো, আমরা দেখলাম সে মুসলিম ধর্ম গ্রহণ করলো, সবকিছু ছেড়ে দিয়ে যে ছেলেটার হাত ধরলো, সেই ছেলেটার কাছ থেকেও সে অ্যাবিউজ হচ্ছে, প্রচুর পরিমাণে মার খাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আবার তীব্র বেগে কাজে চলে আসছে, আলটিমেটলি যেটা করলো হাজবেন্ড কে তালাক দিয়ে দিল, এবং তালাক দেওয়া আবার সে ফিরে আসলো, শেষ পর্যায়ে সে তার হাতের পাশে যে ছেলেটি ছিল কামরুল, কামরুলের উপরে সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল, এবং তার হাজবেন্ডের যে জেল, সেই জেলের জায়গাতে সে মুখ্য সাক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলো। এই যে কমপ্লেক্সিটি, মেন্টাল কমপ্লেক্সিটি গুলো, এগুলোকে আপনি কিভাবে দেখছেন?
ঐশীও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে সঠিকভাবে প্রেমে পড়তে পারে নাই, এই ব্যাপারগুলি আমাদেরকে পরিবারের লোকদেরকে জানতে হবে তাদের, কারণ এটা বয়সের স্বাভাবিক নিয়ম যে ছেলে মেয়ে পরস্পর আকৃষ্ট হবে। আমরা যদি তাদেরকে আবেগগত ভাবে এবং তাদেরকে যদি ব্যক্তিত্বের দিক থেকে ম্যাচিউর করতে পারি, তাহলে কিন্তু তারা ন্যাশনাল চয়েস করতে বলতে পারে, বন্ধুত্ব কার সঙ্গে করতে হবে, প্রেম কার সঙ্গে করতে হবে, কোন সময় করতে হবে।
এবং আরেকটা বিষয় একটু যোগ করি, এটা কি হয় যে, আসলে জানি না মেডিকেল সায়েন্সের ভাষাটা কি বলে, যে কোন ছেলে মেয়েকে যদি অতিরিক্ত অত্যাচার করা হয়, গায়ে হাত তোলা হয়, তাহলে তারা উল্টো রেজাল্ট আসতে থাকে তাদের থেকে, তারা অতিরিক্ত জেদি হয়ে যায়, অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যায়, এরকম কি হতে পারে যেমনটা আমরা দেখলাম যে ঐশীর ক্ষেত্রে হয়েছে?
এটাই হয়।
আচ্ছা,
আমাদের আমাদের সাইকিয়াট্রিস্ট একটা কথাই বলা আছে যে জীবনে বেশি অত্যাচার এসেছে সে পরবর্তী জীবনে নিজেই অত্যাচারী হয়ে হয়েছে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চেষ্টা করতেছিলাম যে যেই ছেলেটা প্রেমিক নামে যাবে, তার সঙ্গে যে সম্পর্ক তৈরি হলো, সেই ছেলেটার ইতিহাস আমরা ভালো জানি না, তার পরিবেশ হয়তো অনেক ভালো ছিল, তারপরে কিন্তু সে অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং অত্যন্ত কি বলবো সাইকোপ্যাথ, যেটাকে আমরা তো বলি, আমার বিরুদ্ধেই একটা মানুষ সে ছিল, এটা কিন্তু ওই বুঝতে পারে নাই। কারণ আমাদের অনেকেই কিন্তু এরকম জেলাসি থাকি যে আমার বউ হয়তো আরেক জায়গার সঙ্গে সম্পর্ক আছে, বলে আমরা কিন্তু তাকে ঠান্ডা মাথায় ইয়া করে নিয়ে এই একটা কারণে ওই ছেলেটাকে, ওই বন্ধুটাকে একেবারে হত্যা করে ফেলবো, এগুলি কিন্তু স্বাভাবিক মানুষের কাজ নয়। এগুলি হচ্ছে যাদের ভিতরে সাইকোপ্যাথ আছে তারা এগুলি করে। মেচিউর অবস্থায় যদি প্রেম ভালোবাসা করা হয় তাহলে কিন্তু এরকম ভুল পথে খারাপ মানুষকে নির্বাচনটা করা হতো না। সর্বশেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি ঐশীর জন্য বিশেষ করে এই কথাটা, যে ছোটকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সে যে নির্যাতন এবং সংগ্রাম করে সে জীবন চলছে, আমি তাকে শ্রদ্ধা করি, সেলুট জানাই, যে তারপরেও সে অনেক বছর ভালো ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে সে যে পথে চলে গেছে সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য ছিল না। যে আমি অপরাধবোধে ভুগি তার কারণে বা হতাশা এবং কষ্ট ভোগার কারণে আমি নেশা জগতে চলে যাব, এবং নেশার টাকা জোগাড় করার জন্য আমি অন্য ছেলেদেরকে আমাকে ব্ল্যাকমেল করে সেখান থেকে টাকা আনবো, অর্থাৎ খারাপ পথে চলে গিয়ে আমি ভিন্ন পথে গিয়ে আমি এটার সমাধান করব। আমাদের এই এখান থেকে শিক্ষা ব্যাপার আছে। ঐশ্বর্য আকাশে আবেদন, অন্যান্য কথায় আবেদন যে আরো সুন্দর জীবন যাপন করা সম্ভব হতে পারে। এবং এখন এই মুহূর্তে আমি বলি সে এখন মা বাবা বা আশেপাশে আরো যারা তার গার্জিয়ান আছে বা বন্ধু বান্ধব আছে ভালো আছে তাদের সহায়তায় সে একটা নতুন জীবন গড়ে করতে পারবে।
এই শুভকামনাটাই আমরা আলটিমেটলি করতে পারি সবাই মিলে, এছাড়া কি বা করবার আছে?
হ্যাঁ, আমাদেরকে এতটুকুই এখন বলার আছে।
ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
জি, আপনাকে ধন্যবাদ, স্বাগত ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে যাহা বলিব সত্য বলিবতে ঐশীর কনফেস পর্ব, এবং এই কনফেসের পরপরই আমরা বাকি সেগমেন্টগুলোর দিকে হাত বাড়াতে চাই। আমরা একটু পরেই বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ঐশীকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন এবিসি রেডিওর এবং শুনতে থাকুন যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি ফেসবুক সহ ইমেইল সহ বিভিন্ন SMS এর মাধ্যমে। আমরা ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে যে মতামতগুলো পেয়েছি সেগুলো কিছু পড়তে চাই। মিলন লিখেছে, বাবা মা নিজের সন্তানকে কিভাবে এত অবহেলা করতে পারে চিন্তায় আসে না। জোবাইর লিখেছে, অবহেলাই তাকে অন্যের হাত ধরে পালাতে বাধ্য করেছে। ছন্দা লিখেছে, ঐশী ভুল মানুষের হাত ধরে অজানার পথে হাত বাড়িয়েছে। শিলা লিখেছে, কাউকে বিশ্বাস করার আগে পরখ করে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। রেশমা লিখেছে, ঐশীর বড় অপরাধ তার আগের স্বামীর অন্যায় সহ্য করা। মুশতাক লিখেছে, ঐশী সুখের সন্ধানে ছুটেছেন, সুখের দেখা আর পেলেন না। এসান লিখেছে, ঐশীর যেমন ভুল ছিল তেমনি তার বাবা মায়েরও ভুল ছিল। এবং অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, এবং ওখানে ঐশীর ছবি দেওয়া আছে। আপনি চাইলে লাইকের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনার প্রতিক্রিয়া, সেগুলো ঐশী পড়বে। প্রিয় শ্রোতা, আমাদের কাছে চিঠি পাঠিয়েও আপনি আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো স্বীকার করতে পারেন, লাখো মানুষকে সচেতন করতে পারেন। আমাদের এখানে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। গত সপ্তাহে আমাদেরকে মেইলের মাধ্যমে ভুলের কথা স্বীকার করেছেন জয়িতা। আমরা সে মেইলটি আর যে সুমনের কণ্ঠে এই মুহূর্তে শুনবো। তবে তার আগে বলতে চাই আমাদেরকে মেইল করার ঠিকানাটি হচ্ছে JBSB8920, আবারও বলি JBSB8920@gmail.com। চলুন প্রিয় শ্রোতা, জয়িতা কি বলেছে তার চিঠিতে আমরা শুনে নেই আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
আমি একসময় একটি বেসরকারি ফোন কোম্পানির কল সেন্টারে চাকরি করতাম। সেখানে আমাদেরকে বিভিন্ন প্যাকেজের উপর টার্গেট পূরণ করতে দেয়া হতো। আমার উপর দায়িত্ব পড়েছিল ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ বিক্রি করার। আমি টার্গেট পূরণ করার জন্য বিভিন্ন কাস্টমারদের সাথে কথা বলতে থাকি এই প্যাকেজটি বিক্রি করার জন্য। একদিন এক বয়স্ক লোকের সঙ্গে কথা হয়। সে ছিল লেখাপড়া না জানা সাধারণ এক কৃষক। ইন্টারনেট কি জিনিস সে জানেও না, এবং তার হ্যান্ডসেটটি ইন্টারনেট ব্যবহারের উপযোগীও ছিল না, কিন্তু তার ছেলে বিদেশে থাকত। এই সুযোগ নিয়ে আমি তাকে বলি, আপনি ইন্টারনেট দিয়ে আপনার ছেলের সাথে টাকা ছাড়াই কথা বলতে পারবেন। যদিও আমি আগেই জেনেছি যে তার ফোন সেট ইন্টারনেট ব্যবহারের উপযোগী নয়। আমার বিভিন্ন সত্য মিথ্যা কথায় বিশ্বাস করে সে ইন্টারনেটের প্যাকেজটি গ্রহণ করে। নিঃসন্দেহে এটা তার কোনো কাজেই লাগবে না। এখন আমি সেই প্রতিষ্ঠানে নেই, কিন্তু ওই কাজটির জন্য আজও আমি নিজেকে অপরাধী ভাবি।
যাহা বলিব সত্য বলিব।
জয়িতা, আপনাকে ধন্যবাদ আপনার চেতনার জন্য। আপনার বোধোদয় লাখো মানুষকে সচেতন করুক, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। আজকের মতো পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব। আগামী পর্বে আরো একজন বন্ধুকে সাথে নিয়ে, তার জীবনের সমস্ত অপরাধ এবং ভুলকে সাথে নিয়ে ফিরে আসবো আপনার জন্য, যাতে করে আপনার জীবনে কোনো ভুল এবং অপরাধের জন্ম না হয়। অনেক অনেক ভালো থাকুন। শেষ করতে চাই শুভরাত্রি আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং সর্বোপরি আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.